এই ঘটনা অনেক আগের, যে ঘটনা এখন আমি আপনাদেরকে বলবো, একেবারে ব্রিটিশ পিরিয়ডের সময়কার ঘটনা, দেশ বিভাগের পরে নয়, একদম ব্রিটিশ সময়কালের। এবং যে ব্যক্তির ঘটনা আমি বলবো তিনি এখন বেঁচে নেই, আর এই ঘটনা আমি শুনেছিলাম তার ছেলের কাছ থেকে। অনেক আগে শুনেছি বিধায়, আর নিজের ঘটনা না হওয়ার কারণে তা আমার মনে ছিল না, গুটি কয়েক লাইন বাদে, মানে কি হয়েছিল আবছা আবছা মনে রয়েছে, পুরো ঘটনা মনে ছিল না। অনেক খুঁজেছি আমি ওনাকে, কারণ পুরো রমজান মাস ধরে আমরা কিন্তু আপনাদের সামনে ডার্ক ঘটনাগুলো নিয়ে এসেছি, আমার ঘটনাগুলোই বেশি ছিল। কিন্তু আমার ঘটনার বাইরেও বহু ডার্ক ঘটনা রয়েছে, কিন্তু সেগুলো আমার না হওয়ার কারণে তা আমার মনে থাকছে না, এই জন্য আমি বলতেও পারছি না। মনে করার জন্য আবার তাদের সাথে আমাকে যোগাযোগ করতে হচ্ছে, এবং যোগাযোগ করে তাদেরকে পাওয়া খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন যে ঘটনাটা শুনবেন, এই ঘটনাটা নাগাল্যান্ডের, নাগাল্যান্ডের সেই সময়কার ঘটনা। আর আমরা যারা জানি নাগাল্যান্ডের ব্যাপারে, পুরো নাগাল্যান্ড কিন্তু প্রায় ঘন সবুজ বনভূমিতে ঘেরা, এটা হচ্ছে নাগাল্যান্ডের একটা রূপ। আর যে ব্যক্তির সাথে ঘটনা ঘটেছে সে হচ্ছে সেই আমার সেই পরিচিত ব্যক্তির বাবা, তার নাম আমরা এইভাবে দিই, তিনি একজন ব্রিটিশ কর্মকর্তা, ব্রিটিশ ইন্ডিয়ান একজন কর্মকর্তা ওই সময়কার। ঘটনা হচ্ছে নাগাল্যান্ডের, এবং ঘটনার সূত্রপাত হয় পাহাড়ে। একটা ব্রিটিশ একদল লোক আসে, যাদের কাজ ছিল প্রিচিং করানো, প্রিচিং অর্থাৎ ইসাই ধর্ম ছড়ানো। এবং নাগাল্যান্ডে ওই গ্রুপটা যখন আসে, সেই গ্রুপের সাথে মানে সরকারি কোনো অর্ডারে নয়, বরং একজন সরকারি কর্মকর্তা বিশেষ অনুরোধে, এই যে আমাদের সাংবাদিকের যে পিতা, তিনি ছিলেন সেই প্রিচিং গ্রুপের সাথে, কিন্তু প্রিচ করার জন্য না, মানে ইসাই ধর্ম প্রচারের জন্য নয়, সরকারি কর্মকর্তা হিসেবে তিনি শুধুমাত্র তাদের সাথে ছিলেন, যদি কোনো রকমের লজিস্টিক্যাল কোনো সাপোর্টের দরকার পড়ে সেই সমস্ত সাপোর্ট দেওয়ার জন্য। এখন নাগাল্যান্ড কিন্তু সমতল ভূমি নয়, আর নাগাল্যান্ডে যত আদিবাসীরা রয়েছে পাহাড়ে, পাহাড়ের পাশে, পাহাড়ের কোলে বিভিন্ন জায়গায় কয়েক আনুমানিক 20-30টা মানে উপজাতি রয়েছে সেখানে, তাদের ভেতরে প্রিচিং করানো অনেক বেশি কঠিন, মানে তাদের ভেতরে ইসাই ধর্ম প্রচার করা অনেক বেশি কঠিন। তাদের সাথে কিন্তু একজন দোভাষী ছিল, যে দোভাষী আবার বেশ কয়েকটা গ্রামের ভাষায় কথা বলতে পারত। নাগাল্যান্ডের এক গ্রামের ভাষা আবার আরেক গ্রামের লোকে কখনো বুঝতে পারে না, এর মানে এটাই যে এই আদিবাসীগুলো, এরা একটা গ্রুপ, এরা এক একটা সাম্রাজ্যের অংশ। সাম্রাজ্য এই সেন্সে, ঢাকা শহরে যদি থানা হয়ে থাকে কথার কথা 10টা, অর্থাৎ 10টা থানার পুরো ঢাকা শহরকে, পুরো ঢাকা জেলাকে 10 ভাগে ভাগ করে 10টা থানা সেই ভাগগুলোকে নিয়ন্ত্রণ করে। তখন ওই সময়কালে একটা থানার আন্ডারে যদি বিশাল বলে এলাকা চলে আসে, এবং লোক সমাগম যদি বড় জন 20-30 জন হয়, তখন ওই এলাকাটা কিন্তু আরেক রাজার এলাকা হয়ে পড়ে, মানে ছোট হলেও ছোট 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 এই ছোট ছোট ভূমিগুলো, তাদের নিজস্ব দেবতা ছিল, তাদের নিজস্ব আইন কানুন ছিল, তাদের নিজস্ব রাজা রাজরা ছিল, তাদের নিজস্ব প্রিচিং ছিল, তারা যেই ধর্মেরই লোক হোক না কেন, অর্থাৎ ভাগ ভাগ হয়ে কিংডম তৈরি করা, ছোট 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 কিংডম, ওয়ার্ডের আকারে, ইউনিয়নের আকারে, এরকম ছোট ছোট কিংডম রাজাদের। তখন এই দোভাষী সহ তারা এই প্রিচিং এর কাজে লিপ্ত, প্রিচিং এর কাজ তারা করে যাচ্ছে, মানে ইসাই ধর্ম মানে ছড়িয়ে দেওয়ার কাজ তিনি করে যাচ্ছেন, তিনি নন সেই গ্রুপ। এবার তাদের কাজ তারা ঠিক করলো, তারা পাহাড়ে সেই দাওয়াতি কার্যক্রম প্রচারণা করবে, এবং তাদের সাথে কিছু স্টাফ থাকে, কিছু জিনিসপত্র থাকে, এবং তারা পাহাড়ে ওঠার চেষ্টা করতে শুরু করে। ব্রিটিশ মানুষ, তাদের জন্য সেটা একটু কঠিন, কিন্তু তারপরও তারা সেটা করতে পারে এবং সক্ষম হয় এবং তারা তাদের সেই দাওয়াতি কার্যক্রম প্রচার করতে শুরু করে। কিন্তু ঘটনা ঘটে এমন এক সময়, যেই সময় নাগাল্যান্ডে বৃষ্টির প্রকোপ শুরু হয়। বৃষ্টির প্রকোপ শুরু হয়, শুধু বৃষ্টির প্রকোপ ছিল না, এমন এক বৃষ্টির রাত তাদের জীবনে নেমে এসেছিল যেটা তারা কখনো কল্পনা করেনি। বিশেষ করে আমার সেই পরিচিত সাংবাদিকের পিতা, তিনি তো কল্পনাই করেনি, কারণ তিনি হচ্ছেন সাক্ষী। তিনি আপাদমস্তক একজন নাস্তিক, আবার ধর্ম নিয়ে কখনো তর্ক করেননি, মানে সেই সাংবাদিকের পিতা। তিনি পড়ালেখা করেছেন এবং সেইভাবে বড় হয়েছেন, তার পরিবার ছিল অন্য চিন্তাধারার মানুষজন, এই জন্য তারা এই ধর্মের ব্যাপারগুলোকে অত বেশি গুরুত্ব দিয়ে দেখত না কখনো। পাহাড়ের পরিবেশ এমন ভাবে বদলায়, এই মুহূর্তে দেখবেন একরকম, পর মুহূর্তে অন্যরকম, কারণ এই উঁচু ভূমিতে বাতাস ধাক্কা দেয় এবং বাতাস ধাক্কা দিলে মেঘের যে চক্র, সেই চক্রে কখনো কখনো প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সেবার যেই সাইডে তারা ছিলেন দাওয়াতি কার্যক্রম, ওই ইসাই ধর্মের দাওয়াতি কার্যক্রমে, সেদিন ওই এলাকায় বৃষ্টির আসু আসু এরকম একটা ভাব, মানে বৃষ্টি আসবে এরকম একটা ভাব, এবং দিনের বেলা সত্ত্বেও পাহাড়ের ভেতরে না মনে হচ্ছে যেন সন্ধ্যার মতো সময় হয়ে গেছে। তারা পাহাড়ি এক এলাকা যাচ্ছেন, যেই এলাকাতে আনুমানিক 40-60 জনের একটা কাবিলা থাকে। কাবিলা অর্থাৎ ওই যেভাবে এক্সপ্লেন করেছিলাম, যে ছোট 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 কিংডম, এখন সেগুলো তো গ্রামের মতো। তো সেই গ্রামে যে তারা প্রিচিং করবে, মানে দাওয়াতি কার্যক্রম করবে ইসাই ধর্মের, সেখানে পাহাড় ট্র্যাক করে উপরের দিকে উঠতে উঠতে এমন একটা সময় এসে পৌঁছালো প্রচন্ড বৃষ্টি। এবং যখন জঙ্গলের ভেতরে বৃষ্টি হয়, সেই বৃষ্টির ধরন অন্যরকম। সাংবাদিকের পিতা উল্লেখ করেছিলেন, বৃষ্টি এমন ছিল উপর থেকে যে পানি পড়ছে, সেই পানি আবার চোখের মধ্যে যদি চলে যায় তাহলে চোখে খুব ভয়ঙ্করভাবে কচলানো অবস্থা বা অনুভূতি তৈরি হয়। তার ভাষায় তিনি আর কিভাবে লিখেছিলেন, এই জন্য অনেক সময় চোখ বেশি বড় করে তারা খোলা রাখতে পারেন না। এই অবস্থায় অনেকে চড়াই উপর দিকে পার করতে পারছিল না, আবার কেউ কেউ অনেক বেশি কষ্ট অনুভব করছিল, তার উপরে বৃষ্টিতে সবাই ইউজড না। তারা এমন একটা জায়গায় যে আশ্রয় নিল, যে জায়গাটা ছিল পাথুরে একটা এলাকা। কেন পাথুরে একটা এলাকা? দেখলে মনে হবে যে এখানে পাথুরে একটা স্ট্রাকচার ছিল এবং একটা দেয়াল ছিল, যে দেয়ালটা পাথর দিয়ে কাটা এবং পাথর বসিয়ে সেই দেয়াল তৈরি করা, মানে কাটা পাথর দিয়ে সেই দেয়ালটা তৈরি করা, এবং সেই দেয়ালে কিছু লেখা। অদ্ভুত ভাবে লেখাটা একদম জীবন্ত, বৃষ্টি হচ্ছে না চারপাশে, কিন্তু লেখাটা এমন ভাবে জীবন্ত যেন মাত্রই কেউ একদম টকটকে লাল রক্ত দিয়ে এইখানে কিছু লিখে গেছে মাত্র। কিন্তু তারা হচ্ছেন ইসাই ধর্মের প্রচারক, তারা এখানে খুব সহজে একটা পয়েন্ট বের করলেন, যেটা লেখা ছিল হয়তো বৃষ্টি হয়েছে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ঘটনার মাধ্যমে, এখন এটাকে দেখে মনে হচ্ছে জীবিত, এরকম মানুষের কাজ হতে পারে না। এবং সেই লেখা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, কিন্তু দোভাষী যে সে শুধু এটুকু জানে যে এই পাহাড়ের এই অংশটা সে আগে শুনেছে, কিন্তু সে কখন আগে এই অংশে আসেনি। এই অংশে কোথায় নাকি একটা মন্দির রয়েছে, যে মন্দিরটা অনেক আগে শত শত বছর আগে তৈরি করা, পাথর কেটে সেই ছোট্ট মন্দিরটা তৈরি করা, এবং সেইখানে নাকি কোনো কর্তার পুজো করা হতো। আমি আবারও বলি, কোনো কর্তার পুজো করা হতো এবং সেই কর্তা নরবলি নিত, নরবলি দিয়ে সেই কর্তাকে খুশি করতে হতো, এবং এমন ভাবে নরবলি দেওয়া হতো ঠিক যেই হাড়ি কাঠে নরবলি দেওয়া হয় সেখান থেকে রক্ত গড়িয়ে 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 মন্দিরের পাদদেশে গিয়ে সেই রক্ত স্তূপ আকারে জমবে, এরপরে অন্যান্য ক্রিয়াবিধি সেখানে ফলো করা হতো। ব্যাপারটা হচ্ছে যে এরকম, এখন যে জায়গায় রয়েছে তার এটা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত একটা এলাকা। শুধুমাত্র একটা হাফ দেয়াল বা দেয়ালটা এমন যে উপরের দিকে একদমই চিকন, মানে এদিক সেদিক থেকে ভেঙে গেছে। সেই দেয়ালে ওই টকটকে লাল কিভাবে জানি লেখা, কেউ গুরুত্ব দিবে? কেউ দিবে না গুরুত্ব। কিন্তু বৃষ্টির ভেতরে কি বাইরে থাকা সম্ভব? এবং অন্ধকার এখন কিন্তু নিরেট অন্ধকার রূপ নিচ্ছে। অবশ্য বাইরে কি অবস্থা রয়েছে সেটা তো আর তারা জানে না। পাহাড়ের ভেতরে অন্ধকার হয় খুব তাড়াতাড়ি, দিনের সময় যেখানে থাকুক না কেন অন্ধকার নামে তাড়াতাড়ি। তারা খুঁজতে লাগলো আশপাশে থাকার মতো কোনো জায়গা রয়েছে কিনা, এবং লাকিলি তারা ওই মন্দির থেকে মানে ওই স্ট্রাকচার থেকে কিছুটা দূরে তারা একটা ঘনবসতি দেখতে পান, চারটা বড় ঘর। এবং সেখানে দোভাষী ডাক দেয়। দোভাষী ডাক দেওয়ার পরে দোভাষীর ভাষা বুঝতে পেরে আবার একজন বেরিয়ে আসে, এক এক করে বাকি সব লোক বেরিয়ে আসে এবং তারা তাদেরকে জায়গা দেয় থাকার জন্য। বন জঙ্গলে ঘরগুলো কিরকম হয়, কি দিয়ে তৈরি সেটা আমরা সবাই জানি। এই সমস্ত কিছুর মাঝখানে এই যে আমাদের যে সাংবাদিক তার পিতা, তার কোনো কাজ নেই। ওই যে বললাম তিনি একজন সরকারি কর্মকর্তা, তিনি যেখানে বসে থাকবেন কেউ এসে সেখানে কোনো হামলা করতে পারবে না, রায়ট করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, করলে তিনি সেই ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারবেন। কিন্তু সেই ব্যবস্থা কি তিনি ব্যবস্থা নেবেন? তাকে যদি বের করে দেওয়া হয় কোনো ব্যবস্থা নিয়ে, তিনি সেটা সমাধান করতে পারবেন? তখনই করতে পারবেন যখন তিনি একদম শূন্য সামন্ত নিয়ে সেখানে আসবেন, যেটা সম্ভব না। রাতের বেলা এই সাংবাদিকের প্রতি তিনি নিজে একটা অদ্ভুত স্বপ্ন দেখতে পান, এবং স্বপ্নে তিনি দেখতে পান তাদের যে গাইড, যে তাদেরকে গাইড করছে এই জঙ্গলের ভেতরে, সে ওই স্তম্ভের কাছে দাঁড়ানো যে স্তম্ভটা তারা দেখেছে, যার ভেতরে খোদাই করে কোনো কিছু লেখা ছিল, যেটা টকবুক লাল করছে তখন বৃষ্টির পানি পেয়ে। তো তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন সে গাইড সেখানে, তার মুখ খোলা, তার এক চোখ বের করা, এবং যে খোলা মুখ সেই খোলা মুখ দিয়ে তাকারে দেখা যাবে তার জিভ কাটা, এবং সে এরকম করছে, কথা বলতে পারছে না, এমনকি সে এরকম শব্দটা ঠিক কিন্তু সেই সরকারি কর্মকর্তার পাশ থেকে আসছে যেন তার মনে হলো ঘুমের ভেতরেও। তিনি দেখতে পেয়েছিলেন যে চোখ যেমন খোলা, জিভ তেমনি কাটা, কি এক অদ্ভুত অবস্থা তাদের গাইডের। তো স্বপ্নটা তার ভেঙে যায়, এটা কিন্তু স্বপ্নটা তার ভেঙে যায়। এখন সেদিন রাতের বেলা কিন্তু তার আর ঘুম আসে না, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, একটু থামে আবার শুরু হয়, একটু থামে আবার শুরু হয়, এইভাবে ধীরে 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 সেই রাতটা তারা পার করলেন। এখন যখন তাদের চলে যাওয়ার সময় হয় তখন সেই দোভাষীকে বলে দেওয়া হয় কিছু কথা, তারা সেখান থেকে বেরিয়ে এসে দোভাষীকে জিজ্ঞেস করা হয়েছিল। দোভাষী বললো যে না স্যার আপনাদেরকে কিছুই বলেনি, মানে দোভাষীর ভাষায় সে তাদেরকে বোঝালো। এবং এখান থেকে লোকজন তারা আবার অন্য গ্রামের উদ্দেশ্যে রওনা দিল তখন। কিন্তু রওনা দিলে কি হবে? রওনা তারা দিল ঠিকই, কিন্তু ঘুরে ফিরে কোনো এক দৈব ঘটনায় তারা সেই একই জায়গায় এসে উপস্থিত হয়। কোন জায়গাটা? সেই স্তম্ভ বা সেই দেয়াল যার উপরে খোদাই করে কোনো কিছু লেখা। এই অবস্থায় তারা কি করবে? এটা তো সম্ভবই না যে তারা বনের ভেতরে জঙ্গলে পথ হারিয়ে তারা এখানে চলে এসছে। তাদের কম্পাস, তাদের যে দিক নির্ণয় করার যন্ত্র, এই সমস্ত কিছু একদম ঠিক। ওই অবস্থাতে তারা তখন ডিসাইড করলো যে তারা আবার আগের জায়গায় ফেরত যাবে, কারণ তারা জানে যে এই স্তম্ভটা যে এলাকাতে রয়েছে তারা কোন দিকে গিয়ে ওই আদিবাসী পরিবারটাকে পেয়েছিল, এবং তারা আবার সেখানে যেয়ে পৌঁছায়। এবার আদিবাসীর লোকজন তাদেরকে দেখার পরে দোভাষীর মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে আদিবাসীর লোকেরা জানতে পারে এরা পথ হারিয়ে কিন্তু আবার সে একই জায়গায় গিয়েছে। এখন আদিবাসী লোকেরা কিন্তু সব জানে, যতটুকু মানুষজন জানে না। নিজের এলাকার ব্যাপারে আপনি যতটুকু জানবেন, বাইরে মানুষ এসে তার ব্যাপারে জানবে না। এখন এই পরিবারের লোকজন সবাই জানে ঘটনা কি, কারণ তারা এমন এক স্তম্ভের পাশ থেকে ঠিক এদিকে এসছে, যে এমন একটা জায়গা যে জায়গার ব্যাপারে কিন্তু এই পরিবার এই বন জঙ্গলে থাকে এই অধিবাসীরা খুব ভালো করে জানে। এবং ঘটনা এখান থেকে শুরু, কারণ এইবারও কিন্তু এই ভদ্রলোক, এই সরকারি কর্মকর্তা সাংবাদিকের যে পিতা, তিনিও কিন্তু কিছু কথা আবার ওই মানুষজনদের কাছ থেকে দোভাষীর মাধ্যমে জানতে পেরেছিলেন। আমি আবারও বলি, দোভাষীর মাধ্যমে। গ্রামবাসী বা আদিবাসী তারা যেটা জানায় তা হচ্ছে, এইখানে শত বছর আগেও একজন রাজা নিয়মিতভাবে পুজো দিত, পুজো করত অথবা কোনো ক্রিয়া করত। সেই রাজা এইখানে এসে সবকিছু সম্পাদন করত, কিন্তু তার অবস্থান ছিল আরো অনেক দূরে। এখানে এসে এক রাত পূর্বে তারা উপস্থিত হতো, সারা রাত তারা মন্ত্র জপত, পরের দিন সঠিক সময়ে সেখানে বলি দেওয়া হতো। এবং বলি দেওয়া হতো কাকে জানেন? 27 বছরের কোন পুরুষকে। বয়সটা তার 27 হতে হবে। এবং অন্য আরো কিছু শর্ত ছিল। কেন বলি দেওয়া হতো? কারণ কর্তার সামনে যখন বলি দেওয়া হতো, সেই রক্ত কর্তা যেখানে অধিষ্ঠিত হয় তার পাদদেশে যখন জমত, কর্তা দূর থেকে এসে সেই রক্তকে বা সেই যেটাই হোক এটাকে গ্রহণ করত। কর্তা সেই রাজার সমস্ত সীমানাকে রক্ষা করত। অর্থাৎ রাজার উপরে যদি কোন হামলার মতো অবস্থা তৈরি হতো, তাহলে সেই হামলা আগের দিন রাতে কোনো না কোনো কারণে ভেস্তে যেত। এমন নয় যে হামলা করতে এসে কেউ মারা গিয়েছে অথবা বিভিন্ন সমস্যা, তা নয়, কোনো না কোনো কারণে ভেস্তে যেত। অর্থাৎ শত্রুপক্ষ তার সীমানায় আসতে পারত না। এই ব্যবস্থা করত সেই দেবতা। ওই দেবতাকে কিন্তু তারা সবাই কর্তা হিসেবে জানে, এই আদিবাসী বা এই গ্রামবাসীরা কর্তা হিসেবেই জানে। কিন্তু সেবার এক অলক্ষণে ঘটনা ঘটে। এইবার যাকে বলি দেওয়ার জন্য নিয়ে আনা হয়েছিল, তখনকার কিছু লোকের মুখে শোনা গিয়েছিল কথা, যেটা পরবর্তীতে সেই রাজার কাছে যেও পৌঁছেছিল, সেই কথাটা হচ্ছে, যাকে নিয়ে আনা হয়েছিল বলি দেওয়ার জন্য সে ছিল একজন তান্ত্রিক, তন্ত্র মতে বেশ শক্তিশালী একজন ব্যক্তি। যেহেতু আগের দিন রাতের বেলা, আগের দিন রাতের বেলা সকলে মিলে এক ধরনের আচার ক্রিয়া করত, সে সবার সাথে বসে সে আচার ক্রিয়া করেছে। এবং ওই আচার ক্রিয়ার মধ্যে সে এমন কোনো কিছু করেছে যে ব্যাপারটার ব্যাপারে সবাই অজ্ঞ ছিল, কেউ জানত না কি হতে যাচ্ছে বা কেন। সে সবার কাছে অনুরোধ করেছিল, অর্থাৎ রাজার কাছে অনুরোধ করেছিল যে তাকে এক বিশেষ তেলে গোসল করাতে, সেই বিশেষ তেল দিয়ে তাকে গোসল করিয়ে তারপরে তাকে যাতে হাড়িকাটার দিকে নিয়ে যাওয়া হয়। এবং রাজা সেই ইচ্ছা পূরণ করেছেন, তার ওই বিশেষ তেলে তাকে গোসল করানো হয় এবং সেই তেল তার শরীরে লেগেই ছিল। হাড়িকাঠের কাছে পৌঁছানোর পূর্বে, তখন অন্ধকার রাত, কারণ সেই দিন আবার বলির যে সময় ছিল সেই সময় ছিল রাতের কোন এক প্রহরে, কোন প্রহরে তা আমি জানি না, রাতের কোন এক প্রহরে সেই তরুণ তান্ত্রিক অতি সুকৌশলে আগুনের ছটা নিজের হাতে তুলে নেয়, মানে ঝাঁটা আর কি, আগুনের ছাটা, এবং সেই আগুন নিজের গায়ে এসে লাগিয়ে দেয়। রাজা, তার পিতা, তার দাদা, তার পিতা, তার দাদা, অর্থাৎ সে আরো কয়েকশো বছরের ট্রেডিশন ফলো করে যাচ্ছিল এতদিন ধরে। ট্রেডিশন ছিল একটাই, রক্ত পাদদেশে যে জমবে, ওই স্তম্ভের পাদদেশে যে জমবে, সেই দেবতার পাদদেশে। কিন্তু সেইখানে ঘটল অঘটন, তান্ত্রিক অর্থাৎ যা বলি বলি হতো সে নিজেকে আগুন ধরিয়ে দিয়েছে। বলির বদলে তখন ওই জায়গা পরিণত হল অপমৃত্যুর এক ক্ষেত্র। অপমৃত্যু মানে আত্মহত্যা। তার গায়ে দাউদাউ করে আগুন জ্বলছে যেহেতু তেল ছিল, এবং কিছু সময় পরে যখন তেল শুকিয়ে যায় আগুন আর তার শরীরে ছিল না। সে যখন পড়ে গিয়েছিল তার রূপ ছিল বীভৎস, উপরে কিছু জায়গা কালো হয়ে গেল, হাত এবং চেহারা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তখনও নাকি নিঃশ্বাস ছিল, তখনও নিঃশ্বাস ছিল, এবং সে কোন এক অদ্ভুত মন্ত্র পড়ছিল, অদ্ভুত মন্ত্র। ওই অদ্ভুত মন্ত্র যখন সে পড়ছিল তখন আশপাশ থেকে কেন জানি মনে হচ্ছিল তাদেরকে আর অনেকে মিলে সেই মন্ত্র পড়ছে। পুড়ে যাওয়া শরীর তারা কিভাবে সরাবে, কোথায় দাফন করবে, কি করবে? কিছুই করেনি তারা, কারণ রাজার এতগুলো বছরের নিয়ম ভঙ্গ হয়ে সেখানে অপমৃত্যু ঘটেছে। তারা সেখানে তাদের দেবতার পুজো করত, সেইখানে ঘটল অঘটন, তাও কি অপমৃত্যু। এবং তারা বিশ্বাস করে এই ধরনের মৃত্যু অনেক খারাপ কিছু বয়ে আনে। এবং এইখানেই নাকি তখন দেবতার বদলে কর্তার আগমন ঘটে, মানে সেইখানে অধিষ্ঠিত হতেন কোন এক দেবতা তাদের, কিন্তু তারপর থেকে অধিষ্ঠান হল এক অপদেবতা, তাকে তারা কর্তা হিসেবেই জানে। সেই অপদেবতা যখন অধিষ্ঠিত হল তখন থেকে এই জায়গা অপয়া, এবং এই জায়গা তখন থেকে না বলি খুঁজতে শুরু করেছে। প্রথমে তো বলি দেওয়া হতো কিভাবে সেটা তো জানলেনি, এরপরে যখন এই অপদেবতা এই জায়গার নিয়ন্ত্রণ নিল, সে অদ্ভুত ভাবে মানুষজনকে মন ভোলা করে এখানে নিয়ে এনে ঠিকই বলি আদায় করে নিত। কখনো মানুষের লাশ পাওয়া যেত আশপাশে, অস্বাভাবিক কোনো কিছু থেকে সে ভয় পেয়েছে ঠিক এরকম, কখনো এমনও লাশ পাওয়া যেত যে লাশটা এখানে সে গলায় দড়ি দিয়েছে, আবার এমনও লাশ পাওয়া যেত যে লাশটা বিষ খেয়ে এখানে সেই মরেছে, কখনো কিন্তু এরকম হয়নি, কখনো কিন্তু এরকম হয়নি যে লাশ এখানে পাওয়া যায়নি। প্রথমে সে করে কি, যে প্রথমবার এখানে আসে, একবার এসে সে যখন স্তম্ভের আশপাশে থাকে বা স্তম্ভের দিকে তার নজর যায়, সে বারবার ঘুরিয়ে ফিরিয়ে তাকে এখানে নিয়ে আনে। কখনো দুইজন বা একাধিক ব্যক্তি গিয়েও সে ঘুরিয়ে ফিরিয়ে বারবার তার কাছে নিয়ে আনে, প্রথমবার যখন তাদেরকে সে দেখতে পায়, তারপরে যখন বারবার এরকম ঘুরে মানুষজন একসাথে, তার সবাইকে খুন করা সম্ভব না, কখনো কখনো গ্রামবাসীদের সাথে সেই ব্যক্তিদের যোগাযোগ হয়ে যেত, এবং যোগাযোগ হয়ে গেলে গ্রামবাসীরা সেই ব্যক্তিদেরকে মুক্ত করত, বিভিন্ন রকমের আচার ক্রিয়া থেকে শুরু করে সবকিছু। এখন গ্রামবাসীর কথা হচ্ছে, তোমরা সেই অপস্থানে বা অপ জায়গায় গিয়েছ, এখন তোমাদেরকে আবার দ্বিতীয়বার যেহেতু নিয়ে গিয়েছে, তার মানে তোমাদেরকে সে বারবার নিয়ে যাবে, তার চেয়ে বরং ভালো আমরা যা বলি তা করো, তা করলে তোমাদের উপরে কোনো বিপদ থাকবে না। এই কথাগুলো কিন্তু হচ্ছে গ্রামবাসীর মাধ্যমে বা আদিবাসীদের মাধ্যমে, দোবাসী রয়েছেন তার মাধ্যমে, এই দুই পক্ষ আর কি দোবাসীর মাধ্যমে একে অপরের সাথে কথা বলছে। এবং গ্রামবাসীর কথা শোনার পরে ওই খ্রিস্টান পাদ্রী হোক বা এই যারা দাওয়াতি কাজ করছে খ্রিস্টান, তারা কেন তা বিশ্বাস করবে, বরং তারা নিজেরা আরো বেশি প্রতিবাদ করলো, নিজেদের ভেতরেও কথা বললো যে মানে গড এভরিওয়্যার, তাদের হিসাব অনুযায়ী যে তাদের খোদা সব সব জায়গায় বিরাজ করছে, এগুলো সব ননসেন্স। কিন্তু এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু ভালো রকম বৃষ্টি হচ্ছে। এই ভালো রকম বৃষ্টির মধ্যে এই সমস্ত কিছু খুব ভালোই উপভোগ করছেন কিন্তু সে সরকারি কর্মকর্তা। একে তো চাপ নেই, কোনো চাপ নেই, কোনো কিছু নেই, নিজের সাথে একটা ছোট আগ্নেয়াস্ত্র রয়েছে একজন সরকারি কর্মকর্তা হওয়ার কারণে, একদমই ছোট একটি আগ্নেয়াস্ত্র তার কাছে রয়েছে, তার কোনো ভয় নেই। আর এখানে ভয় পাওয়ারই বা কি আছে, কিন্তু এখানে সব গালগল্প শুনছে, মিটিমিটি হাসছেন, কিন্তু তারপরও ওই যে খ্রিস্টান দায়ী যারা, তারা তাদের কাজ ওই লোকদের উপরে অ্যাপ্লাই করার চেষ্টা করল গ্রামবাসীদের উপরে, গ্রামবাসী খুবই কঠোরভাবে তা ডেনাই করে। কিন্তু রাতের বেলা বের হবে কোথায়, যে বৃষ্টি, সে বৃষ্টি থামাতো নাম নিচ্ছে না। দোবাসীর ভিতরে না একটা অশান্তি কাজ করছে। দোবাসী বারবার বলছিল যে জায়গাটা তাহলে সুবিধার না, যত বৃষ্টি হোক আগামীকালকে এখান থেকে সরে যেতে হবেই হবে, কারণ রাতের বেলা তো তাদের পক্ষে মুভ করা সম্ভব না, আপনি আগুন নিয়েও তো বৃষ্টির মধ্যে বেরোতে পারবেন না। এখন এখানে আজ রাত যাপন করাটাই সবচেয়ে বেস্ট, এবং তারা সেটাই করল, রাত্রি সেখানে যাপন করল, গ্রামবাসী তাদেরকে সেই জায়গা দিল। সাংবাদিকের যে পিতা সরকারি কর্মকর্তা, তিনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, প্রচন্ড মনোরম পরিবেশ, আরামদায়ক পরিবেশের ভেতরে হুট করে তার মনে হল যে তার আশপাশের অত্যন্ত ভাব। তিনি নিজেকে খুঁজে পেলেন সেই স্তম্ভের সামনে। তার ঘুম এইভাবেই ভাঙল যেভাবে ঘুম ভাঙে মানুষের, গায়ে বৃষ্টি পড়ছে তার, এবং এই বৃষ্টির ভেতরে, এই জঙ্গলের ভেতরে, এই বনের ভেতরে, এই পাহাড়ের ভেতরেও এক অদ্ভুত ভাবে তিনি সেই স্থাপনা এবং সেই স্থাপনাতে লেগে থাকা সেই রক্তের মতো দেখতে, সেই ছাপ, সেই লেখাগুলো দেখতে পাচ্ছেন, যেন তা আরো বেশি জীবন্ত। তিনি তাকিয়ে দেখতে পাচ্ছেন তাদের যে গাইড, তার চোখগুলো একদম খোলা, মুখ একদম এত বড় হা করা যে এই পরিমাণ হা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। তিনি দেখতে পান যে তাদের গাইড, তার অবস্থা এতটা খারাপ, তার শরীরে কি ধরনের জানি অদ্ভুতভাবে পচন ধরেছে। এই পচন ধরার পরে তাকে এমন ভাবে সেইখানে কুপিয়ে খুন করলো দুইটা বড় বড় ছায়ামূর্তি, যা দেখে সে ভয় পেয়ে গেল, এবং ভয় তো পেলই, তার ঘুম ভেঙে গেল। তার সাথে দোভাষী ছিল এমন নয়, সে তো একজন সরকারি কর্মকর্তা, তার সেপারেট স্পেস দরকার, সে আবার জানতেও পারছে না যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আবার যেহেতু অবিশ্বাসী অন্তর, সবকিছু ঠিকঠাক থাকার যে এক ধরনের মানসিক চাপ বা আত্মিক চাপ, সেটাকে তিনি প্রচন্ড ভাবে ভুলে গেছেন। স্বপ্ন কিন্তু সবসময় অবাস্তব হয় না, স্বপ্ন সবসময় বাস্তব, শুধু আমরা জানি না কোথাকার কোন ব্যাপার আমাদেরকে দেখানো হচ্ছে। পরদিন সকাল, বৃষ্টি কমার নাম নেই, এবং তারা কেউ বেরোতেও পারছেন না। এর চেয়ে বড় কথা হচ্ছে যে তাদের মুখে প্রচন্ড রকমের অস্বস্তি, তারা রাতের বেলা যেন কেউ আরামে ঘুমাতেই পারেননি। বাস্তব অর্থে প্রায় সবাই রাতের বেলা স্বপ্নে একে অপরকে নিরীহভাবে অত্যন্ত ভয়ঙ্কর মৃত্যুর মুখোমুখি হতে দেখেছেন, মানে একজন ব্যক্তি দেখেছেন আরেকজনের ব্যাপারে, আবার সেই আরেকজন ব্যক্তি আবার এই একজনের ব্যাপারে দেখেছেন যে তাদের সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আমরা যারা পাহাড়ের বৃষ্টিকে চিনি, বা আমরা যারা পাহাড়ের বৃষ্টিকে অনুভব করেছি, আমরা জানি পাহাড়ের বৃষ্টি কিরকম হয়। সমতলের বৃষ্টি একরকম, নদীর উপরের বৃষ্টি আরেক রকম, আর পাহাড়ের বৃষ্টি অন্যরকম। ওই যে সময়টা তাদের কাটছে, এই যে আমাদের এই সরকারি চাকরিজীবী ব্যক্তির, ব্রিটিশ সরকারি চাকরিজীবী যে ব্যক্তির, তার সময়টা তখন একদম বোরিং কাটছিল, এবং তিনি মনে মনে নিজের উচ্চপদস্থ কর্মকর্তাকে কতক্ষণ গালি দিয়েছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন ঘুম আসছে না, জায়গাটা নিজের কমফোর্টের বাইরে, আবার কেমন জানি এক ধরনের এই যে আশপাশে যে লোকেরা রয়েছে, আদিবাসী লোকেরা, মানে তাদের উপস্থিতিও তার ভেতরে এক ধরনের কি বলে, উঁচু জাত নিচু জাত এরকম একটা অনুভূতি তাকে দিচ্ছিল। ওই অবস্থায় যে ক্রিশ্চিয়ান মিশনারির যে দল ছিল, বা ক্রিশ্চিয়ান দল যারা যে প্রিচিং এর কাজ করত, যাদের জন্যই তিনি এখানে, তাদের ভেতর থেকে একজন এসে তাকে ডাকল। কেন ডাকল? কারণ দোভাষের সাথে দুজন তিনজন ব্যক্তি রয়েছে, এবং এই দুজন তিনজন ব্যক্তি একটা স্টোরি বলছে, এবং স্টোরিটা হচ্ছে সেই যে স্তম্ভের মতো জায়গাটা, ওই জায়গা কেন্দ্রিক, এবং সে শুনতে আগ্রহী কিনা। এখনো কিছু সময় তিনি ওইখানে বসে রয়েছিলেন, তিনি বলেছিলেন যে তিনি একটু বিশ্রাম নেবেন, কিন্তু তারপরে তিনি উঠে গেলেন, কারণ কোনো কারণই নেই, শুধুমাত্র সময়টা কতটুকু দ্রুত নষ্ট করা যায়, মানে যত দ্রুত তিনি ঘুমাতে পারবেন তত দ্রুত ভালো। এখন তারা যে গল্প বলছে সেটা আবার তিনি শুনতে পাচ্ছেন। কিছুটা হালকা শব্দ কিন্তু অস্পষ্ট, কারণ বৃষ্টি হচ্ছে। তো তিনি সেই জায়গায় যে উপস্থিত হন এবং আমি এই মুহূর্তে স্টোরিটা আমার মতো করে বলি, নইলে বুঝতে পারবেন না আপনারা। আরো কয়েকশো বছর আগে যে স্থানে এই মুহূর্তে তারা সবাই বসে ঘটনা শুনছে, এই স্থানটা ছিল একজন রাজার নিয়ন্ত্রণের ভেতরে এবং এই এলাকাতে তখন সনাতনী ধর্মাবলম্বী লোক ছিল কিন্তু অত বেশি ছিল না। এবং যে ব্যক্তি বা যে রাজার নিয়ন্ত্রণে এই এলাকা ছিল, সেই রাজা আবার এই জমি জমা বা এই সমস্ত কিছু নিজের পারিবারিক উত্তরাধিকারের মাধ্যমে পেয়েছিল এবং সে নিজে নিজে একটা কলোনির মতো এস্টাবলিশ করে। তার নিজের যে ডিএনএ রয়েছে তার আশপাশে যেইভাবে একজন রাজা তার ছোটখাটো রাজত্ব এস্টাবলিশ করার চেষ্টা করে সেভাবে তিনি এস্টাবলিশ করেছিলেন। কিন্তু তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি এমন কিছু লোকের কথা শুনতেন সবসময় যে লোকেরা হচ্ছেন মানে তন্ত্রের লেভেলে তাদেরকে গুরুজনের উপরে বলা হয়, অনেকটা তাদেরকে তন্ত্রের লেভেলে এমন ভাবে মাপা হয় যে তারা হচ্ছে মানে সেই অপর প্রান্ত আর এই প্রান্তর মধ্যেকার যে ব্যক্তি, এই সংযোগ ঘটানোর ব্যক্তি, তিনি এরকম একজন ব্যক্তি। মানে আমরা ঘটনার খাতিরে ধরে নিই তিনি হচ্ছেন প্রধান প্রধান একজন পুরোহিত, পুরোহিত নন কিন্তু ঘটনার খাতিরে বলে নিচ্ছে তাহলে বুঝতে সুবিধা হবে। তিনি কিন্তু তার সেই পুরোহিতের জ্ঞান নিয়ে সেইভাবেই কিন্তু তার ওই ছোট রাজত্ব পরিচালনা করতেন। এখন কার সাথে বন্ধুত্ব করতে হবে, কার সাথে কি করতে হবে না করতে হবে, কিভাবে সবার সাথে ডিল করতে হবে, এই সমস্ত কিছু। এবং সেই রাজা এক দেবতার পূজা করত এবং সেই দেবতা ছিল একটু ক্রুর দেবতা, তামচি অথবা টামচি ছিল তার নাম। তো সেই দেবতা তিনি পূজো করতেন এই জন্য যে ওই তামচি তার যে রাজত্বের এরিয়াটা এটাকে প্রোটেক্ট করে রাখত বাইরের অন্য যে কোনো ধরনের শত্রু থেকে, কারণ তার কোনো আর্মি নাই। এই রাজার কিন্তু কোনো বড় মসনদ নাই। আমি আবারও বলি, বাংলাদেশে একজন জমিদারা যতখানি জমি হতো হয়তো তার চেয়ে বেশি জমি ছিল এবং নিজেকে সে কিন্তু এই এলাকার কর্ণধার হিসেবেই তো ওইভাবে এস্টাবলিশ করল। তো তার কিন্তু বিশাল বড় থ্রোনও নেই, মানে বড় রাজসভাও নেই। এখন তিনি কিন্তু সেই প্রধান পুরোহিতদের থেকে পরামর্শ নিয়ে চলতেন, ওই দেবতার সাথে তাদের প্রায়শই কথাবার্তা হতো। কিভাবে কথাবার্তা হতো সেটা দৈব যোগে কথাবার্তা হতো। এবং পুরোহিত রাজাকে জানিয়েছিল তাদের ওই নির্দিষ্ট 27 বছর বয়সের এক ব্যক্তিকে ওই নির্দিষ্ট সময়ে, বছরের ওই নির্দিষ্ট সময়ে তাদেরকে বলি দিতে হবে। কেন দিতে হবে? তাহলে দামচি এই যে রক্ষণাবেক্ষণের কাজ করছে, তার রাজত্ব তার সমস্ত কিছু সে টিকিয়ে রাখার চেষ্টা করছে, এই চেষ্টা ব্যস্ত সেইটাই করে যাবে। তার অন্য কোনো আর্মির দরকার নেই, অন্য কোনো আর্মি এসে এখানে ইনভেশনও করবে না, এসে তার উপরে কেউ হামলাও করবে না, তার জায়গায় কেউ দখলও করবে না। এখন দামচির এই কথা বা দামচিকে নিজের সেফটির জন্য ব্যবহার করতে গেলে বা রাখতে গেলে বলি যেহেতু দিতে হবে, তো প্রথম বলিটা দেওয়া হয় তার ওই ওই যে ছোট রাজ্য, যে ওই রাজ্যের ভেতরে 27 বছর বয়সী লোক পাওয়া যায়নি, প্রায় আরো 1-2 বছর বয়স বড় এরকম এক লোককে প্রথম বলি দেওয়া হয়। এবং বলি দেওয়ার পূর্বে ওই পরিবারকে যথেষ্ট পরিমাণ মানে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয় প্রথম দিকে, মানে একবারে শুরুতেই, যাতে স্বেচ্ছায় সে বলির জন্য রাজি হয়। এবং দামচির শর্ত আছে, বলি যারে দিবে সে আসবে নিজেকে দামচির কাছে সঁপে দেওয়ার জন্য স্ব ইচ্ছায়, জোরপূর্বক না। তাই প্রত্যেক বছরে একদম প্রায় বছরব্যাপী তারা বিভিন্ন লোককে স্কাউট করত, মানে খুঁজত যে বয়স কাছাকাছি এসে পৌঁছে যায়। আবার শর্ত হচ্ছে পুরুষ হতে হবে, কারণ দামচি কিন্তু একজন নারী। এখন কোন এক অজ্ঞাত কারণে তাহা পুরুষের বলি প্রয়োজন। দামচি নাকি ওই সময় একটা মূর্তি তৈরি করা হয়েছিল, যে মূর্তিটা হচ্ছে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষের, যেটা আমরা এখন ওইভাবে চিন্তা করতে গেলে তৃতীয় লিঙ্গের মানুষকেই বুঝতে পারি। তো তার সেই একটা মূর্তি পর্যন্ত ছিল, সেই মূর্তিটা ছিল ওই যে যে স্তম্ভটা ওই স্তম্ভের উপরেই, ওই মূর্তি আবার ওই স্তম্ভ দুটো এক জায়গায় ছিল। ওই স্তম্ভের উপরে কিন্তু তার যেই নামের অধ্যক্ষ সমূহ মানে অক্ষর সমূহ সেইটা স্তম্ভে অঙ্কিত ছিল, স্তম্ভের উপরে স্থাপন করা হয়েছিল তার মূর্তি। এবং ওইখানেই বলি দেওয়া হতো, যখন স্বইচ্ছায় কাউকে বলি দেওয়া হতো, তো যখন বলি দেওয়া হতো রক্ত গড়িয়ে ওই পাদদেশে দিয়ে জমত। এবং কথিত আছে রাজাকে সেখানে উপস্থিত থাকতে হয় একেবারে শেষ রাত পর্যন্ত, কারণ দামচে আসবে, এসে সেই রক্ত চেখে দেখবে, মানে চেখে নেবে তার চোখের সামনে। রাজা তার জীবনে যতদিন বেঁচে ছিলেন ওই রাজত্ব কায়েম করার জন্য তিনি সমস্ত বারে একই কাজই করেছেন, প্রত্যেকটা বছর নির্দিষ্ট সময়ে বলি হয়েছে। এবং বলি হওয়ার পরে কি হতো, বলির নির্দিষ্ট সময় ছিল, বলি দেওয়ার সময় হাড়ি কাটার উপর থেকে যখন বলি দেওয়ার পরে রক্ত গড়িয়ে গড়িয়ে পাদদেশে যে পৌঁছায়, তখন রাজার দায়িত্ব হচ্ছে সেই রক্ত যখন একবারে মানে বেরোনো শেষ শরীর থেকে আর রক্ত বেরোচ্ছে না, তখন সেই রক্তকে আরো চারপাশ থেকে যা রক্ত ছিটে ফোটা রয়েছে এই সমস্ত কিছু একটা বিশেষ গাছের পাতার সাথে লাগিয়ে ওই পাদদেশে রাখতে হয়, যে পাদদেশে রক্ত দিয়ে জমেছে তার আশপাশে ওই এক বিশেষ গাছের পাতা থেকে রাখতে হয়, এবং লাশ সেইখানে থাকবে, অর্থাৎ যাকে বলি দেওয়া হয়েছে সে ওইখানে থাকবে, আর রাজা থাকবে কিছুটা দূরে। এবং রাজার কাজ হচ্ছে বলি দেওয়ার পর থেকে মন্ত্র পড়তে থাকে, সেই মন্ত্র তাকে ততক্ষণ পর্যন্ত পড়তে হবে যতক্ষণ পর্যন্ত দামচি সেখানে না আসে। দামচি এসে সে রক্ত চেখে দেখবে, তারপরে সে খুশি হবে, তারপরে সে সেখান থেকে চলে যাবে। দামচি খুশি হবে কিভাবে, এটা সে কিভাবে বুঝবে, ওই মৃতদেহই দাঁড়াবে, বলি দেওয়া মৃতদেহ দাঁড়াবে, এবার কিভাবে দাঁড়াবে সেটা একদম অজানা, কিন্তু সে দাঁড়াবে এবং সেই রক্ত চেখে নেবে, নিজের শরীরের রক্ত সে নিজেই চেখে নেবে। এবং তার সামনে সে যদি খুশি হয় তাহলে সে এক ধরনের নাচ নাচবে, যে নাচ হচ্ছে অনেকটা দেবতা শুল্প আচরণ তাদের, মানে খুশি হওয়ার নাচ। এবং ওই নাচ শেষ হওয়ার পরপরই সে কোনো কিছু দিয়ে যাবে রাজাকে, এবং আগামী এক বছর প্রমাণস্বরূপ আগামী এক বছর তার আশপাশের তার এই রাজত্বকে সে টিকিয়ে রাখবে, মানে এই রাজত্ব সে পাহারা দিবে, বাইরে থেকে কেউ এসে এই রাজত্বে প্রবেশ করে কোনো ক্ষতি করতে পারবে না। তার ক্ষতির উদ্দেশ্য নিয়ে যদি কেউ ঢুকে তাহলে সে বর্ডারেই তাদেরকে আটকে দিবে এবং ধরে তাদের শেষ করে ফেলবে। এটা প্রমাণ কি, প্রায়শই সেই রাজত্বের আশপাশে বিভিন্ন জায়গায় কখনো একদল মানুষ কখনো দুজন, কিন্তু কখনো এমন হয়নি যে একজন মানুষের মৃতদেহ পাওয়া গিয়েছে, সবসময় সংখ্যায় অনেক এরকম মৃতদেহ পাওয়া গিয়েছে। তাদের ভেতর থেকে কেউ কারোর মৃতদেহ এমন অবস্থাও থাকতো যে তাদের উপরে হয়তো ভারী কোনো কিছু পাড়া দিয়ে দিয়ে তাদেরকে মেরেছে, তখন ওইভাবে তারা বুঝতে পারত দামচি তাদের পুরো বর্ডারকে প্রোটেক্ট করে রাখছে। এবং এই নিয়মে সেটা চলছে 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 চলেই যাচ্ছে, কিন্তু ফেরকাটা বাজে শেষবারের বার যখন একজন ব্যক্তি যাকে চুজ করা হলো, যাকে ঠিক করা হলো, সে ছিল গোপনে একজন তান্ত্রিক। এখন এখানে ঘটনা কি, গোপনে যে তান্ত্রিক মানে তিনি যে গোপনে তন্ত্র করতেন তো কেউ জানত না, তিনি জানতেন দামচির চেয়েও বড় একজন রয়েছে, কর্তা, তার নামই কর্তা। সে ওই কর্তার পূজো করত, কিন্তু কর্তার কিন্তু বলির দরকার নেই। এখন যখন দামচির জন্য তাকে সিলেক্ট করা হলো, কেউ তার জানে না যে সে গোপনে তন্ত্র করে, সে যদি অস্বীকার করে তখন তাকে জোর করে হলেও তাকে কোনো না কোনো ভাবে তারা মানিয়ে ফেলবে। এখন কিন্তু সেই তান্ত্রিকের হাতে কোনো উপায় নেই, উপায় এই জন্য নেই যে তাকে এখন সিলেক্ট করা হয়ে গেছে। পরিবারের দিকে তাকিয়ে সে এই ব্যাপারটা মেনে নিয়েছিল, কিন্তু তারপরও সে তার একজন গুরু রয়েছে, গুরু ছাড়া তো সে শিখেনি এত কিছু। সে তার গুরুর সাথে দেখা করেছিল এবং সে তার গুরুকে বলেছিল যে তাকে সিলেক্ট করা হয়েছে বলি দেওয়ার জন্য তামচির কাছে। তখন তার গুরু তাকে বলেছিল যে তুই তোর বিদ্যা ত্যাগ করে দে, কিন্তু সে গুরুকে বলেছিল যে সে তো বিদ্যা ত্যাগ করবে না, বরং সে কর্তাকে সেখানে নিয়ে আসবে। কর্তাকে সে কিভাবে নিয়ে আসবে? যখন এই কথা জিজ্ঞেস করেছিলেন তার সেই গুরু, তখন সে বলেছিল যে সে কর্তাকে সেই বিশেষ প্রক্রিয়ায় ডাকবে, যে বিশেষ প্রক্রিয়ায় ডাকলে কর্তা মূর্তি সাড়া দিবে। এবং গুরু তখন তাকে বলেছিল যে তুই এই ভয়ঙ্কর পথে কেন পা বাড়াবি? তখন কিন্তু সেই তান্ত্রিক বলেছিল, আমাকে ভয়ঙ্কর ভাবে তো বলিও দেওয়া হয়, বলি দেওয়া হবে না? তো যেহেতু আমাকে বলি দিয়ে দিচ্ছে, তাহলে আমার আর উপায় কি? যদি কর্তা আমাকে রক্ষা করতে পারে তাহলে তো ভালোই, আর যদি কর্তা রক্ষা নাও করে কর্তা তো আসীন হলো না। দামটির মতো এই দুমছলার কোনো তা আমার রাখার কি দরকার আছে? গুরু তখন এই কথাটা ভাবলেন এবং তিনি সায় দিলেন। এই কথাগুলো পরে বের হয় গুরুর আরেকজন সাগরদের মাধ্যমে, পরবর্তীতে জানা যায় কথাগুলো। এই কথাগুলো কিন্তু সেই কয়েকশো বছর ধরে গ্রামীণ জীবনে পাসিং হচ্ছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের ভেতরে। এখন তাকে বলি দেওয়ার পূর্বে সে যা করেছিল তা হচ্ছে, আমি আপনাদেরকে বলেছিলাম, সে কিন্তু নিজের গায়ে আগুন ধরিয়েছিল, বিশেষ তেল লাগিয়েছিল নিজের গায়ে। সেই বিশেষ তেল কি? সেই বিশেষ তেল হচ্ছে মৃগনাভি, তারপরে শুকুরের চর্বি, আর অনেক কিছু দিয়ে তৈরি করা একটি তেল। এবং এই তেল যখন সে নিজের গায়ে মিশিয়ে দিচ্ছিল, তার আগে কিন্তু সে গোপনে তার নিজের গায়ে যন্ত্র বসিয়েছিল। যন্ত্র অর্থাৎ নকশা, নকশা অর্থাৎ এই যে পর্দার ওই পারের যে দুনিয়া থেকে যার আগমন ঘটবে, এই নকশাটা হচ্ছে তার কেল্লা। দুনিয়ার কাছে সেটা একটা নকশা হলেও রুহানি লেভেলে এটা হচ্ছে তার একটা কেল্লা, এবং এই কেল্লা বা তার রাজপ্রাসাদ। এবং সেখানে সে কোথায় অবস্থান করছে সেটাও কিন্তু সেখানে থাকে নকশার ভেতরে। এবং যখন নকশা উঠতে শুরু করে, তখন কিন্তু গোলাম অথবা মালিক, মানে কর্তা যে নিজে, সে নিজেই এসে হাজির হয়, কারণ এই হচ্ছে তাদেরকে ডাকার পদ্ধতি। সে নিজের শরীরে সেই যন্ত্র সে বসিয়ে নিয়েছিল। সেই যন্ত্রের ব্যাপারে তো কেউ জানতই না, এই অলীক কাণ্ড যে ঘটতে যাচ্ছে এটা কেউই জানে না, জানা আসলে সম্ভব না। এখন সেই দিনক্ষণ আসলো, এবং সেই দিনক্ষণও কিন্তু সকাল থেকে একদম মেঘলা এবং গুমোট গুমোট অবস্থা, সাথে সাথে মাঝে মাঝে ঝিরঝির বৃষ্টি। এবং এই অবস্থায় এই ঝিরঝির বৃষ্টির ভেতরে সেই ব্যক্তিকে নিয়ে আনা হয় সেই স্তম্ভের কাছে, যেইখানে স্তম্ভের উপরে ওই মূর্তি আসীন ছিল। নিজের গায়ে সবকিছু সেট করা ছিল অনেক আগে থেকেই, তার বলি দেওয়ার আগ মুহূর্তে নিজের গায়ে সে আগুন ধরিয়ে দেয়। এবং আগুন ধরিয়ে দেওয়ার পরে মানুষের কি অবস্থা হয় সেটা তো আমরা জানি, তারও ওই অবস্থায় হয়েছিল, কিন্তু সে কিন্তু জীবিত ছিল, সে কিন্তু ইমিডিয়েটলি মারা যায়নি। ওই অবস্থার কথা কিন্তু আমরা শুনেছি, কিন্তু তারপরে কথাগুলো এখন আমরা শুনবো কতটা ভয়ঙ্কর। তান্ত্রিক যখন এই কাজ করেছিল, নিজের শরীরে আগুন লাগিয়েছিল, ঠিক সেই সময় পুরোহিত, যেই সমস্ত পুরোহিতদের কথা শুনে সে রাজা এই কর্মযজ্ঞ সাধন করত, তাদের ভিতর থেকে তো একজন সিনিয়র সেখানে উপস্থিত, সেই পুরোহিত পুরো ব্যাপারটা ধরে ফেলে। তার জন্য সেটা ধরা একদম সহজ, কিন্তু তার গায়ের আগুন তো নিভাতে হবে। এই আগুন নিভাতে নিভাতে তো শরীরের কোনো কোনো অংশ কালো হয়ে গেছে, কিন্তু সে জীবিত এবং মারাত্মক কষ্ট করছে নিঃশ্বাস নেওয়ার জন্য। সে তার শরীরে কোনো ব্যথা বেদনা টের পাচ্ছে না, সে শুধু এটা টের পাচ্ছে যে সে শ্বাস আর নিতে পারছে না, শ্বাস নিতে পারছে না। তার শ্বাস ধীরে 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 ভারী হয়ে উঠছে, সেই সাথে গলা দিয়ে পানিও চলে আসছে, এটা সে অনুভব করছে। পুরোহিত তখন রাজাকে বলেছিল যে সে নিজে নিজের ফুসফুসের পানির ভেতরে ডুবে এখন মরছে। এই অবস্থায় সে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাকে উল্টে দিতে হবে, অর্থাৎ সে চেয়েছে বলিকে থামাতে অথবা বলি নস্যাৎ করতে, ওকে এই অবস্থায় বলি দিতেই হবে। এই অবস্থায় বলি যদি না দেয় তাহলে কিন্তু কোনো উপায় নেই। রাজাকে পুরোহিত তখন এই কথা বলেছিল। এখন অন্য কোন ব্যক্তির কিন্তু সাহস হচ্ছে না যে এই পুরোপুরি পুড়ে যাওয়া শরীর যেটা তখনও নিঃশ্বাস নিচ্ছে, মানে শেষ নিঃশ্বাস, আখের নিঃশ্বাস, ওই ওই শরীরকে বলি দেওয়ার জন্য হাড়িকাটে নিয়ে আবার বলি দেওয়ার সেই প্রক্রিয়া অনুসরণ করার মতো কারোর অত বেশি হিম্মত নেই। কিন্তু শর্ত হচ্ছে হাড়ি কাঠেই বলি দিতে হবে, রক্ত বেয়ে বেয়ে পাদদেশে যে পৌঁছাতে হবে এবং সেখানে জমাট হতে হবে। এই উদ্দেশ্যে রাজা নিজে উঠে দাঁড়ায় এবং সে নিজের হাতে সেই পুড়ে যাওয়া শরীর সে হাড়ি কাঠে নিয়ে যায় এবং সেইখানে সে নিজেই বলি দেওয়ার সেই কাজ করে। বলি দেওয়ার সেই কাজ করা মাত্রই একটা অবাক করার বিষয় ছিল, সে তো নিজের চোখে দেখেছে বলি অন্য লোক এই কাজ করত অবশ্য, কিন্তু সে সেখানে উপস্থিত থাকত, কিন্তু এইবার তার নিজের রাজ্য বাঁচাতে সে নিজেই বলি দেয়। যে রক্ত আগে খুব স্বাভাবিকভাবে জম মানে বেয়ে বেয়ে পাদদেশে পৌঁছে যেত, এখন সেই রক্ত কেন জানি একটু স্লাশের মতো, মানে একটু ঘন, একটু কেমন জানি। এবং এই রক্ত দেখে সে মানে সে তা পুরোহিতদেরকে বলল, রক্ত তো পাদদেশে পৌঁছাচ্ছে না। তখন পুরোহিত তাকে বলেছিল, হাত দিয়ে ধরো রক্ত, দুই হাত দিয়ে রক্ত ধরো এবং পাদদেশে দিয়ে সেই রক্ত রাখো। মনে রাখবে হাড়ি কাটে যাকে বলি দেওয়া হয়েছে, এখন আবার তাকে আনাই হয়েছিল বলি দেওয়ার জন্য, সে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে যন্ত্র সহ, যাতে করে তার কর্তা এখানে উপস্থিত হয়। আর সেই মানুষটা যখন আধপোড়া অবস্থায় প্রচন্ড কষ্ট করছে, মৃত্যু যন্ত্রণা এখন সে পাওয়া শুরু করেছে, তার দম থাকা অবস্থায় তাকে কিন্তু রাজা নিজের হাতে বলি দেয়। সেই রাজা যখন এই যে রক্ত নিজের দুই হাতে করে করে পাদদেশে নিয়ে জমাচ্ছে, সেই সময় কিন্তু ওই আধপোড়া শরীর পাশে পড়ে রয়েছে মাথার এক জায়গায়। শরীরের দিকে সে একবার তাকিয়েছিল, মানবের শরীর মাংস পুড়লে কয়লা হয়ে যাওয়ার আগ মুহূর্তে যেভাবে ক্র্যাক দেখা দেয়, দুই এক জায়গায় সেরকম ক্র্যাক ছিল, বিশেষ করে বুকের দিকে, মানে এমন ভাবে পুড়ে গিয়েছে যে পেশিগুলোর মাঝখানে ফাঁকা দেখা যায় কিছুটা। এই সমস্ত কিছু দেখে ঘৃণা, প্রচন্ড ঘৃণা, এই সব কিছুকে সে ম্যানেজ করল ওই রাজা। এবং সে পাদদেশের রক্তগুলো রেখে সে নিজের জায়গায় যেয়ে বসল এবং সে আরম্ভ করল ওই তামচির সেই মন্ত্র। এই অবস্থায় কিন্তু রাজার নাকি প্রচন্ড অস্বস্তি হচ্ছিল, রাজার বারবার মনে হচ্ছিল ওই আধপোড়া শরীর যাকে সে মাত্র বলি দিয়েছে সেই উঠে দাঁড়িয়ে তাকে বারবার ভেঙচি কাটছে এবং তাকে বলছে যে তোর আজকে কোনো কাজ হচ্ছে না, তোর কাজ আমি লন্ডভন্ড করে দিয়েছি, সেই কথা বারবার বলছিল। এবং পুরোহিত সেখানে বসে মন্ত্র জপে জপে তাকে বারবার সেখান থেকে খেদাত, যাকে কিন্তু রাজা দেখতে পাচ্ছেন তাকে। এখন রাজা কিন্তু তার সেই মন্ত্র পাঠ সেটা কিন্তু সে চালু রেখেছে, কিন্তু আজকে কিন্তু তার সাথে রয়েছে পুরোহিতরা, কারণ প্রচন্ড ভয় পাচ্ছে সে একা সে কি করবে। রাতের এমন একটা সময় ঘনিয়ে এলো যে সময় প্রথমবার বহু দূর থেকে নারীগণে হা 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 এরকম একটা হাসির শব্দ এসে আসে, দামচির হাসির শব্দ। এই শব্দ রাজা খুব ভালো করে চেনে। দামচি কিছু সময়ের ভেতরে এখানে এসে পৌঁছে যাবে এবং সে পাদদেশের রক্ত গ্রহণ করবে কি করবে না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলেন কিন্তু সেই রাজা। দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়লে কি আর কোনো লাভ আছে, শয়তানের হিসাব নিকাশ বোঝা খুবই দায়, সে এই ভালো সে এই খারাপ, এটাকেও ঠেকাতে পারবে না। সেই হাসি আরো জোরদার হচ্ছে এবং আশপাশে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখা দিল, যে অ্যাক্টিভিটি গুলো শুধুমাত্র সুপার ন্যাচারাল এলিমেন্ট গুলো যখন হাজির হয় তখনই দেখা দেয়। সেই হাসির শব্দ আরো ঘনীভূত হতে লাগলো, তাহারও পাশে আসতে লাগলো তার। ওই হাসির শব্দ সে শুনছে, রাজার ভেতরে আছে কেমন জানি লাগছে, কারণ তার ক কর্মটাই সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এদিকে একজন পুরোহিত, তিনি তখন বলছিলেন আরো অন্য কোন শক্তির আগমন করছে ওই একই সময়। দামজি যেমন কাছে চলে এসছে, ঠিক তেমনি এই রাজ্যের সীমানায় অন্য কোন শক্তির আগমন ঘটেছে একই মুহূর্তে। দামজিকে সেইখানে একদম প্রকট হতে দেখলেন রাজা নিজের চোখে। দামজির রূপ নাকি একটু ভয়ঙ্কর হয়। দামজি পাদদেশে সেই রক্তকে চেখে দেখল না এবার। কেন? কারণ সে পোড়া দেহ দাঁড়ায়নি, বরং দামজি নিজেই প্রকট হয়েছে। প্রচন্ড রাগ তার ভেতরে, কারণ সে এসে সেই পোড়া দেহের ভেতরে তা ঢুকবে না। তাকে তো দেওয়ার কথা ছিল এমন এক শরীর যে শরীর একদম পরিষ্কার একজন পুরুষের। এই লাশ তো বিকৃত হয়ে গেছে। বিকৃত হয়ে যাওয়া লাশ, বিকৃত হয়ে যাওয়া শরীর সে কেন গ্রহণ করবে নিজেকে দাঁড় করানোর জন্য? সে ফুসফুস করছে তখন, খুব জোরে জোরে সে নিঃশ্বাস ফেলছে, সেই শব্দ শোনা যায়, আর সাথে এরকম একটা শব্দ। দামজিকে দেখে রাজার ভেতরের রূপ একদম শুকিয়ে গেল। কিন্তু সেই মুহূর্তেই অদ্ভুত ভাবে ওই হাড়ি কাঠের পাশে পড়ে থাকা মাথাবিহীন দেহটা উঠে দাঁড়ায় এবং তাকে দেখে দামজি রীতিমতো অদ্ভুত ভাবে এক শব্দ করল, যে শব্দটা কেমন জানি একদম যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তের মুহূর্ত মনে হল। ওই লাশ উঠে দাঁড়িয়েছে, মাথাবিহীন লাশ, সে পোড়া দেহ দুই কদম এমন ভাবে দিল যেন সে তাল সামলানোর চেষ্টা করলো, যেন সদ্য জন্মানো শিশু নিজের পায়ের পাতা একবার মাটির উপরে ফেলে পরীক্ষা করার চেষ্টা করলো যে সে হাঁটতে পারবে কিনা। তারপরে এমন এক ভীষণ লড়াই, যে লড়াইয়ের কোনো ব্যাখ্যা কারো কাছে নেই, কিন্তু ভীষণ এক লড়াই হয়েছিল। দামচিকে সেখান থেকে একদম বহিষ্কার করেছে। কে করেছে? কর্তা। কর্তা বহিষ্কার করেছে। এখন কর্তা সেখানে আসার পর থেকে বলির রেখা কিন্তু সেইখানে থেমে গেল। বলির যে রেখাটি সেখানে যা ছিল তা থেমে গেল সেইখানে। কিন্তু কর্তাকে এর পরবর্তীতে বলি নিজে থেকে নিতে দেখা গেল। সেখানে প্রায় মানুষজন মরে পড়ে থাকতে লাগল। আর সেই রাজার যে সাম্রাজ্য, মানে বংশ পরম্পরায় সেই সাম্রাজ্যের অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে গায়েব হয়ে গেল রীতিমতো। কারণ তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য দামচি আর এখানে নেই। দামচি নেই, প্রোটেকশনও নেই, কিন্তু দামচির মূর্তিটাকে পাওয়া যায়নি আর। কিন্তু সেই স্তম্ভে তখন লেখা এমন এক কিছু জিনিসপত্র আঁকা, সেই জিনিসপত্রগুলোকে মানুষজন চেনে না, জানে না। ধরে নেওয়া হয় যে তা হচ্ছে কর্তার নাম হয়তো, যা অনেক সময় লাল টকবগে জল জল করতে থাকে যেন মাত্র রক্ত দিয়ে লেখা। এই গল্প শুনতে শুনতে সে ব্রিটিশ চাকরিজীবী ব্যক্তি, তার ভেতরে এত হাসির উদ্রেক হলো যে তিনি মানে নিজের হাসি কোনো মতো চেপে রাখলেন। আর তার আশপাশে যে ক্রিশ্চিয়ান পাদ মানে প্রিচার যারা ছিলেন, তারা তো একদম গোকরাসে সেই ঘটনা শুনছিলেন দোভাষীর মুখ থেকে। দুজন তিনজন বলে যাচ্ছে, সেটা আবার দোভাষী তাদেরকে ট্রান্সলেট করছে। এখন দোভাষী কিন্তু এটুকু বুঝতে পারলো যে এই ব্রিটিশ অফিসার যিনি রয়েছেন, ব্রিটিশ চাকরিজীবী, তিনি কিন্তু কোনো কিছুকে গ্রহণই করেন নাই, তিনি এটাকে স্রেফ গাঁজাখুরি গল্পই মনে করছেন। তখন তাকে বলেছিল সেই দোভাষী, আপনার কি বিশ্বাস হয় না? তখন কিন্তু তিনি শুধুমাত্র একটু মুচকি হেসেছিলেন। রাত তারা কোনোভাবে পার করলেন এবং সেই রাত পার করা ছিল মানে এই সাংবাদিক মানে যিনি আমার পরিচিত তার পিতার জন্য অনেক কঠিন। তারপর তারা রাত পার করলেন এবং সকালবেলা কিন্তু বৃষ্টি নেই, বৃষ্টি না থাকলেও মেঘলা আকাশ, প্রচন্ড মেঘলাই আকাশ। একবার এই মেঘলা আকাশে এমন এক অবস্থা তৈরি হয়েছে যে অবস্থাটা তৈরি হওয়ার কথা ছিল মানে এখান থেকে আরো সুন্দর ভাবে দাওয়াতের কার্যক্রম মানে ওই প্রিচিং এর কার্যক্রম তারা চালাবে। কিন্তু রাতের ওই ঘটনা শোনার পর থেকে, গল্প শোনার পর থেকে ওই ক্রিশ্চিয়ান প্রিচারদের ভেতরে এক ধরনের আতঙ্ক কাজ করতে লাগলো। তাদেরকে গ্রামবাসী দোভাষীর মাধ্যমে বলেছিল এখান থেকে না বেরোতে। দুইবার সে কিন্তু ওইখানে, তারা কিন্তু এখানে চলে গেছে। এখন কিন্তু কর্তা তার বলি নিয়ে নেবে এবং তোদের ভিতর থেকে কারো না কারোর বলির টাইম হয়ে গেছে, মানে সময় হয়ে গেছে। এইটা গ্রামবাসী দোভাষীর মাধ্যমে বোঝাচ্ছিল, কিন্তু তারা তো গ্রামবাসী তাই না, নিচু জাতের মানুষ, তাদের কথা শুনবে কেন তারা। এখন প্রিচাররা সহ তারা বের হয়ে যান। এখন তাদের উদ্দেশ্য হচ্ছে এখানে কোনো প্রিচিং করা যাবে না, আবহাওয়া অত্যন্ত প্রতিকূল, এখানে কোনো মতে টিকা সম্ভব না, আমাদের এখান থেকে বেরোতে হবে। এখন তারা কিন্তু দোভাষী এবং ট্র্যাকার সহ, মানে ট্র্যাকার মধ্যে যারা পথ চেনায় আর কি, এই দুজন সহ তারা বের হলেন। ঘন্টাখানেক পরে তারা ট্র্যাকারের মানে ট্র্যাকার যিনি মানে রাস্তা দেখানোর কাজ করছেন, তার মুখের হাব ভাব দেখে তারা তাকে জিজ্ঞেস করেছিল বেশ কয়েকবার ঘটনা কি। কিন্তু ট্র্যাকার বারবার থমকে যাচ্ছিল, কিছু সময় পরপর, কিছু সময় হেঁটে হেঁটে সে বারবার থমকে যাচ্ছিল। আসলে কি জানেন, ট্র্যাকার তো তাদেরকে সেই আসল কথাটা বলছে না। তা হচ্ছে তারা ঘুরে ফিরে সেই একই জায়গার কাছাকাছি এসে উপস্থিত হচ্ছে, অর্থাৎ স্তম্ভ যে জায়গায় সেই জায়গার আশপাশে। কোন এক সময় যে স্তম্ভ থেকে স্তম্ভ হয়তো বাম দিকে কোনা বরাবর অনেকটা দূরে শুধুমাত্র ট্র্যাকার দেখতে পাচ্ছে, অন্য কেউ দেখতে পাচ্ছে না। আবার কোনো কোনো সময় স্তম্ভ তাদের পেছনে, শুধু ট্র্যাকার সেটা দেখতে পাচ্ছে। আবার কখনো স্তম্ভ ডানে বামে আশেপাশে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, অর্থাৎ সে আসতো, তারা ঘুরে ফিরে এমন এক দিক দিয়ে আসতো যে দিক দিয়ে আসার পরে শুধু ট্র্যাকার দেখতো যে স্তম্ভ দেখা যায়, মানে সেই একই এলাকা। কিন্তু একই এলাকাতে আপনি 10 দিক দিয়ে ঘুরে এসে 10টা আলাদা ভিন্ন পয়েন্টে এসে দাঁড়াচ্ছেন, এটা কিন্তু প্রিচাররা জানে না। তারা তো তাদের কাজ, নেমে আসার কাজ, সেই কাজই করছে। এখন দুপুর নাগাদ যতক্ষণে ট্র্যাকার ডিসাইড করলো যে সে এখন বলে দিবে যে তারা একই রাস্তায় বারবার ঘুরে আসছে, ওইটা বলার আগে ওইখানে আবার বৃষ্টি শুরু হয়। তখন এখন জঙ্গলের ভেতরে তারা একেবারে বৃষ্টিতে নাস্তানাবুদ হয়ে পড়ে, বৃষ্টিতে নাস্তানাবুদ হয়ে পড়ে। কিন্তু নিজেদেরকে তো ঢাকার দরকার, না ঢাকলে কিভাবে, ওই ঢাকার ব্যবস্থা না করে তারা ডিসাইড করে যে তারা আবার গ্রামে ফেরত যাবে। এইবার ট্র্যাকাররা আধ ঘন্টার উপর সময় ধরে মানে রাস্তা খোঁজা বের করার চেষ্টা করলো, তারা কমপ্লিটলি হারিয়ে গেছে। এই জঙ্গলের ভিতরে তারা কমপ্লিটলি হারিয়ে গেছে, এখন তাদের কোনো উপায় নেই। ট্র্যাকার শেষ পর্যন্ত কথাটা বলে দেয় তাদেরকে, এই বৃষ্টির ভেতরে সে বলে দেয় যে সে যতবার সে থমকে দাঁড়িয়েছে ততবারই সে ওই স্তম্ভের আশপাশে এসে পৌঁছেছে। স্তম্ভ কোথায়? সবাই মিলে এইবার স্তম্ভকে পেল তাদের ডান দিকে, অনেকটা দূরে ঝোপঝাড় থেকে একটু লক্ষ্য করলে বোঝা যায়, আর কাছে গেলেই কিন্তু সেই জায়গাটা, যে জায়গাটাকে তারা প্রথমবার যখন এখানে এসেছিল তারা দেখেছিল একদিক থেকে, পরেরবার যখন এসেছিল তারা দেখেছিল সেটাকে আরেক দিক থেকে। এখন তাদের কাছে এটা একটু হাস্যকর, যত কিছুই হোক এটা একটা হাস্যকর ব্যাপার। সাংবাদিকের বাবা তো ননসেন্স বলেছিল, ননসেন্স, কারণ জঙ্গলের রাস্তা হারাবেই সাইন্টিফিক্যালি হোক, তখন তো বিজ্ঞানের অত বেশি পরিচয় মানে পরিচয় হয়নি, কিন্তু কমন সেন্সেও কিন্তু সেটা বোঝা যায় যে জঙ্গলে তো রাস্তা চেনা যায় না, গোল চক্করে সবাই ঘুরছি শুধুমাত্র আমরা। কিন্তু তারপরে বড় অঘটন, এখন গ্রামের রাস্তা খুঁজে পাওয়া যায় না, মানে গ্রামে যে পৌঁছাবে সেই উপায়ই নেই এখন আর। বৃষ্টিতে একজন ক্রিশ্চিয়ান প্রিচারের অবস্থা একটু খারাপ হয়ে পড়লো, নিজেদেরকে এখন ঢাকতে হবে, ঢাকার বাইরে কোনো উপায় নেই, মানে ঢাকা ছাড়া কোনো উপায় নেই। তো তখন তারা জঙ্গলের বিভিন্ন জিনিসপত্র কেটে মানে একটা অস্থায়ী ছাউনি করে যাতে মাথার উপরের বৃষ্টিটা কমে, কিন্তু পানি তো পায়ের ধার দিয়ে যাচ্ছে। কোনো মতে ব্যবস্থা করলো, কোনো মতে একজন দুজন সবাই মিলে ব্যবস্থা করলো যাতে মাথার উপরে ছাউনির ব্যবস্থাটা হয়, নিচে তো আসলে কোনো উপায় নেই। তো তারা নিজেদেরকে ওইভাবেই সেফ করলো তখনকার জন্য। বৃষ্টি আবার কমে আসে বিকেলের দিকে, তারা তো বিকাল জানে না, কিন্তু ক্লান্ত ক্ষুধার্ত, বৃষ্টির পানিও খাচ্ছে, নিজেদের সাথে থাকা পানিও খাচ্ছে, জঙ্গলে কোনো ফল নেই, কোনো কিছু নেই। এখন সবাই বিভিন্নভাবে তর্ক করছে একজন আরেকজনের সাথে, যে ওই রাস্তা ছিল, ওই রাস্তায় কেন গেল না, বা এদিক দিয়ে তো যাওয়ার কথা, আমরা তো এই গ্রামে এইভাবেই ঢুকেছিলাম, তাহলে তারা এইভাবে যাচ্ছে না কেন। মানে তারা একজন আরেকজন বোঝানোর চেষ্টা করছিল, যেটা ছিল একদম অনর্থক। এখন মানে যারা প্রিচার, তারা তো এখান থেকে বের হওয়ার জন্য একদম অস্থির হয়ে উঠেছেন। তাদের ভেতরে মানে ভয়টা যে জেগে উঠেছে সেটা তো স্পষ্ট বোঝা যায়। আর আমাদের যে ব্রিটিশ চাকরিজীবী ব্যক্তি, তিনি পুরো ব্যাপারটাকে এনজয় করছেন, কারণ তিনি বাঙালি মানুষ, তিনি এই রকম পরিবেশে অভ্যস্ত, বৃষ্টি পানি এগুলো তার কাছে কোনো কিছু না। তার কাছে হরর বলতে কোনো কিছুই নেই, ভৌতিক বলতে কোনো কিছু ছিল না। এখন উদ্ধার পাওয়াটা নিয়ে সবার ভিতরে এক ধরনের সংশয় কাজ করে। মানে আপনি যদি উদ্ধার না হতে পারেন, তাহলে তাদের বিপদে পড়ে যাবেন, এবং চলবেন কিভাবে, ক্রাইসিস দেখা দিতে পারে, অন্ধকার নেমে আসছে। এভাবে তো বৃষ্টির ভেতরে তার রাত্রি যেমন বাইরে করা সম্ভব না, এবং যতই তার কাছে ভালো লাগুক না কেন, একটা সময় কিন্তু সেটা বিরক্তিকর কারণ হয়ে ওঠে। সব কিছু হিসেব নিকাশ করে তার লাভ নেই, এ কথাটা হুট করে বললে উঠল একজন ক্রিশ্চিয়ান প্রিচার। যখন তিনি এই কথা বললেন, পরবর্তী আরেকজন ক্রিশ্চিয়ান প্রিচার তাকে জিজ্ঞেস করল সেই কথাটা কেন বলল। তখন তিনি বলল যে কথাটা এই জন্য বললাম যে আমরা এখানে কষ্ট করছি কেন, ওইখানে স্তম্ভের পাশ জায়গাটা তো পুরোপুরি সেফ, মাথায় যদি এই আটাই আমরা দিতে পারি, তাহলে আমরা সবাই মিলে একসাথে বসে রাত কাটাতে পারবো, একে অপরের সাথে মিলেমিশে থাকবো, তাহলে গরমও লাগবে, রাত কাটাতে হবে, কারণ এখন তারা জায়গা পাচ্ছে না, অন্ধকার, প্রচন্ড অন্ধকার। এখন বিকালবেলাও কিন্তু জঙ্গলের ভেতরে মারাত্মক অন্ধকার, সন্ধ্যার অন্ধকারের মতো, তার উপরে হচ্ছে বৃষ্টি। এটা আসলেই তখন বিকেল, তখনও কিন্তু সূর্য ডোবেনি, কিন্তু অন্ধকার। আর একজন তো অসুস্থ হয়ে পড়েছে, সবাই সাহায্য দিল। এখন এই যে ছোট ছোট ব্যক্তি যারা, যাদেরকে আগে গণায় ছোট ধরা হয়, এই যে ট্র্যাকার এবং দোভাষী, তাদের কথা তো কোনো মূল্যায়ন কেউ করবে না কখনো। তারা দুজনেই বলেছিল যে জায়গাটা সুবিধার না, আমরা ওই জায়গায় না যাই, এখানে বসে বসে মানুষকে মানে বলি দেওয়া হচ্ছে। কথা একটাই বলা হলো ননসেন্স, এগুলো সেন্স করে, এগুলো সেন্স মিলে না, এরকম একটা কথা তাদেরকে বলা হলো। এবং তারা যে ছাউনিটা মাথার উপরে দিয়েছিল অস্থায়ী ছাউনি, সেটাকে খুলে ফেললো, কারণ এটা ডালপালা দিয়ে তৈরি করা। সেই ছাউনি নিয়ে তারা সেই স্তম্ভের কাছে যায়, এবং স্তম্ভের আকৃতি মানে এমন যে একটা পাশ উঁচু আর একটা পাশ নিচু, মাঝখানে স্পেস রয়েছে, এবং এখানে কোনো পানি আসছে না, পানি আশপাশ দিয়ে ধুয়ে চলে যাচ্ছে, মানে ডিরেক্টলি পানি এখানে ঢুকতে পারছে না, কিন্তু বৃষ্টি পানি আসছে এখানে। এখন মানে উপর থেকে যে বৃষ্টি পানিটা পড়ছে সেইটা উপরে ছাউনি দিলে কোনো বৃষ্টি পানিও পড়ছে না, আর পাশ দিয়েও কোনো পানি যাচ্ছে না। এবং যে ফ্লোরটা এখানে তৈরি করা, এটা হচ্ছে পাথরের, পাথর কেটে কেটে তৈরি করা ফ্লোর। এখন এই ফ্লোরেই, এই ফ্লোরেই পাদদেশ, যেটা ওই পাদদেশটা দেখা যায় কিছুটা, এখন কত 4-5 ইঞ্চি গভীর, গভীর একটা জায়গা। এখন তখন হয়তো আরো গভীর ছিল, বোঝা যায় যে এদিক দিয়ে যদি হারিকাট বসানো হয়, কারণ ওই জায়গাটার নিচু রক্ত যেগুলি সেখানে যে জমবে। এখন এইটা কিন্তু সেই চাকরিজীবী বাঙালি মানে সেই ব্রিটিশ কর্মকর্তা, তিনি কিন্তু বুঝলেন, কিন্তু এত গল্পের খাতিরে পাততেই দেননি। এখন তারা সেইখানে অবস্থান করতে শুরু করে, এবং রাতের বেলা না তাপমাত্রা না কমে যেতে শুরু করে, প্রচন্ড শীতের মতো অবস্থা। এই ব্রিটিশ চাকরিজীবী কিন্তু সেদিন রাতে একটা স্বপ্ন দেখে, মানে আমাদের সাংবাদিকের বাবা, তিনি স্বপ্নে দেখতে পান তিনি সেখানে তাড়ানো, তিনি তাকিয়ে রয়েছেন স্তম্ভের দিকে, আর স্তম্ভের সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে গাইড, তাদের গাইড। তারা মুখ বিস্ময়ের, বিস্ময়সূচক ভঙ্গিতে একদম হা করা, সে অবাক হয়ে কোনো কিছু দেখছে, যে জিনিসটা সেখানে হয়তো নেই, অবাক হয়ে সে তাকিয়ে সেই জিনিসটাকে দেখছে। একটা বিকট ছায়া কিন্তু মানুষের মতো সেটার আবির্ভাব হলো, সে ছায়াটা তার গলায় ছুরি চালিয়ে দিল, ছুরি চালিয়ে দিল, ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। সেই রক্ত যখন পড়তে শুরু করলো, একই সময় সে মাথার চুলটা ধরে মাথার একটু কাত করলো, ঘাড়ের পেছনে ঘাড়ের দিকে কাত করলো। এরপর পরে সে চোখ তুলে ফেললো, তার একদম তুলে ফেললো এবং তার জিভ পর্যন্ত কেটে ফেললো। এটাকে তিনি স্বপ্ন দেখলেন। ওই স্বপ্ন দেখে যখন তার ঘুম ভাঙলো, রাতের নিরে কালো অন্ধকার, কিন্তু বৃষ্টি নেই, বৃষ্টির শব্দ নেই, কিন্তু হাওয়া বাতাস অত্যন্ত ঠান্ডা। এই অত্যন্ত ঠান্ডা হাওয়া বাতাসের মধ্যে কিচ্ছু তিনি দেখতে পাচ্ছেন না। অনেকক্ষণ ধরে আস্তে 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 ঠাওর হয়ে এলো, আকার আকৃতি বোঝা যায় কিন্তু চেহারা বোঝা যায় না, কণ্ঠস্বর ব্যতীত কোনো কিছু বোঝা যায় না, এত নিকষ অন্ধকার। তিনি এক ধরনের ফিসফিস শুনতে পান, তিনি ফিসফিসটা তিনি লক্ষ্য করলেন যে এমন এক দিক থেকে আসছে, তারা কিন্তু সবাই পাশাপাশি শুয়ে আছে, তাদের ভেতর থেকে কিছু করছে না, বাইরের দিক থেকে আসছে। তিনি কয়েকবার হাঁক ডাক দিলেন, হাঁক ডাক দিলে ওই ফিসফিস শব্দটা থেমে যায়, কিন্তু হাঁক ডাক আবার বন্ধ করে দিলে কিছু সময় পর আবার ওই ফিসফিস শব্দটা ফেরত আসে। তিনি এটাকে আর গুরুত্ব দিলেন না, তিনি তো আর জানতেন না, তিনি তো আর জানতেন না আরেকজন যে ক্রিশ্চিয়ান মানে টিচার যে রয়েছে, মানে এই যে জায়গাটাতে তারা সবাই মিলে অবস্থান করছে, সে ছিল অপোজিট পাশে। সে কিন্তু ওই আবছা অন্ধকারের ভিতরে একটা ফিগারকে দেখতে পেয়েছিল যে বাইরের দিকে দিয়ে ওই স্তম্ভের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু সেটা কে সেই ওই প্রিচারও জানত না। এবং ওই শব্দটা ওই ফিসফিসানি ওই প্রিচার কিন্তু বুঝতে পেরেছিল সেই যে দাঁড়িয়ে রয়েছে, যাকে আবছা বোঝা যায়, ঠাহর করা যায়, বোঝা যায় না ঠাহর, তার ওইখান থেকে আসছে। রাতের দিকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় তারা, এই অদ্ভুত শব্দগুলোর সাথে তারা কেউ পরিচিত ছিল না। ওই শব্দগুলো যখন তারা সবাই শুনতে পায় একে একে, সবারই ঘুম ভেঙে যায়। বৃষ্টি নেই কিন্তু তখন প্রচণ্ড অশান্তি কাজ করতে শুরু করে সবার ভেতরে, এবং যারা ওই ক্রিশ্চিয়ান প্রিচার ছিলেন তারা বেশি আতঙ্কিত হয়ে পড়েন। তারা বিভিন্ন রকমের ভার্স পড়ছিলেন নিজেদের ভেতরে, মানে বাইবেলের বাইবেলের আয়াতসমূহ। ওই সময়ে আদিবাসীদের একটা গ্রুপ সেখানে উপস্থিত হয়, ওই আদিবাসী গ্রামের ওই একটা গ্রুপ সেখানে এসে উপস্থিত হয়। তারা তাদেরকে উদ্ধার করে, তারা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে। এর ভেতরে যে একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিল তার অবস্থা অত্যন্ত খারাপ, এবং তারই অত্যন্ত অবস্থা খারাপ দেখে আদিবাসীরা বেশ কয়েকটা কথা বলে, যে কথাটা আবার দোভাষীর মাধ্যমে যেটাই জানা যায় তা হচ্ছে যে ক্রিশ্চিয়ান প্রিচার অসুস্থ হয়ে পড়েছেন তার উপরে কর্তার নজর, এবং তাকে বলি হিসেবে হয়তো কর্তা গ্রহণ করে ফেলেছেন, তার অবস্থা অত্যন্ত খারাপ, তাকে বাঁচানো খুব কঠিন হবে। কেন এই কথাটা বলল তারা, তার মিনিট কয়েক পরেই যেহেতু তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, মাঝ পথেই সে বমি করতে শুরু করে, সে ক্রিশ্চিয়ান টিচার সে প্রচণ্ডভাবে বমি করতে শুরু করে, এবং সুরাহার কোনো পথ ছিল না। গ্রামের সেই গ্রামে নিয়ে যাওয়ার পরে তার চিকিৎসা শুরু হয় সেই রাতের বেলায়। এখন দোভাষী ওই লোকদের সাথে তো কথাবার্তা বলছে, সে তো সবকিছু বুঝতে পারছে। দোভাষী আর কি তাদেরকে যেটা জানায় তা হচ্ছে এই গ্রামবাসীদের কাছেই রাতের বেলা নাকি কিছুক্ষণ আগে এক অদ্ভুত উঠতে থাকা প্রাণী এসেছিল। গ্রামবাসী যেটা বলছে যে অদ্ভুত উঠতে থাকা প্রাণী নাকি কথা বলে, সেই অদ্ভুত উঠতে থাকা প্রাণী তাদেরকে বলছিল এইখানে নাকি এই লোকগুলো মুসিবতে পড়েছে, আর কর্তার হাত থেকে ওদের একজনকে রক্ষা করার চেষ্টা করতে পারে তারা, মানে গ্রামবাসী যাতে চেষ্টা করে মানে একজনকে রক্ষা করার জন্য। এখন সবাই গ্রামবাসী তো বুঝতে পারছে যে এই ক্রিশ্চিয়ান প্রিচার যে অসুস্থ তাকে হয়তো কর্তা সিলেক্ট করে ফেলেছেন। এখন ওই উঠতে থাকা প্রাণীর ব্যাপারে কিন্তু বেশি কথা দোভাষী বলেননি, তো সেই উঠতে থাকা প্রাণীর কথা অনুযায়ী তারা এখন এখানে এসছে, তাদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। ঔষধ দেওয়া হলো, গ্রাম্য ঔষধ যেগুলো পেটে বা বিভিন্ন জিনিস করে তাকে খাওয়ানো হলো, তার শুশ্রূষা চলছে। এবং এই সমস্ত কিছুতে দুই একজনও বিরক্ত যে তারা কেন এই এক অবাঞ্ছিত সমস্যার ভিতরে পড়ে গেল। মানে তারা বলছে না যে সেটা হরিফিক কোনো কিছু বা সুপার ন্যাচারাল কোনো কিছু, এই যে সমস্যা, এই যে বাধা, এক জায়গায় ঘুরতে থাকা, জঙ্গল, এমন কোনো বিভিন্ন রকমের কথাবার্তা। আর আমাদের যে ব্রিটিশ চাকরিজীবী বাঙালি, তিনি যে মনের ভেতরে যে কি পরিমাণ গাড়ি গালাজ করেই যাচ্ছেন সেটা আসলে কেউ জানে না, কারণ তিনি হচ্ছেন আর যাই হোক এই ক্রিশ্চিয়ান প্রিচারদের সাথে এসছেন। মানে ক্রিশ্চিয়ান প্রিচারদের দায়িত্ব যেমন তার নিজের কাঁধে, ঠিক তেমনি আবার তিনি নিজেও আবার মানে আগ বাড়িয়ে নেতার মতো কোনো আচরণ করতে পারবেন না, কারণ এখানে আবার তার সিনিয়র আবার একজন রয়েছে যিনি আবার নিজে ব্রিটিশ, আবার যিনি নিজেই প্রিচিং এর কাজ করছেন। এখানে ব্রিটিশ ব্যক্তি ছিলেনই তিনজন চারজনের মধ্যে প্রিচার, তো তার এগুলো তাকিয়ে দেখা ছাড়া অন্য কোনো উপায় ছিল না, এবং এটা তার কাছে ছিল ননসেন্স। কারণ পাহাড়ে এলে পরিবেশ অন্যরকম, হয়তো কোনো পানি খেয়েছিল কোনো কিছু, আবার অনেক জার্নি করা পড়েছে, বারবার হেঁটেছে আজকে সারাদিন, অনেক কিছু মিলিয়ে ধকল সামলাতে পারছেন আসলে কেউই, এমনকি তিনি নিজেও প্রচন্ড রকম ক্লান্ত। এখন তিনি একজন অবিশ্বাসী মানুষ, তার নজরের ঘটনা আমরা যেভাবে শুনছি, মানে এই ঘটনাটা তার নজর তো হরর ধরা পড়ার কথা নয়, সুপার ন্যাচারাল ব্যাপারগুলো ধরা পড়ার কথা নয়, কিন্তু তিনি স্বপ্ন দেখলেন, আবার ঘুমিয়ে গিয়েছিলেন, তিনি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি সেই স্তম্ভের সামনে দাঁড়ানো, হাঁটু গেড়ে সে বসে রয়েছে, ফিসফিস করে কি জানি সে বলে যাচ্ছে। সে যত ফিসফিস করছে স্তম্ভের লেখাগুলো তত বেশি আলোড়িত হচ্ছে, তত বেশি যেন তার রক্তের মতো লাল হচ্ছে। স্তম্ভে সে আলো যা রক্তের মতো লাল হচ্ছে, সেই লাল আলোটা আস্তে 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 একটা পুরো বাক্য যেন তাকে দেখাচ্ছে। ওই স্তম্ভে স্ক্র্যাচ করে মানে হাতের মার্কিং এ কোনো একটা বাক্য লেখা, সেই লিপির ব্যাপারে তার কোনো ধারণা নেই। স্বপ্নে তিনি তা দেখতে পাচ্ছেন এবং সেটা থেকে আলোর ছটা বেরোচ্ছে। ওই আলোর ছটায় ওই যে মানুষটা যে হাঁটু গেড়ে বসে রয়েছে তার চেহারা তো দেখা যায় না, কিন্তু কিছুটা আন্দাজ করা যায় সে কিরকম, কিছুটা আন্দাজ করা যায়। তার ঘুমটা ভাঙলো সকালবেলা প্রচন্ড হই হুল্লোড়ে, প্রচন্ড হই হুল্লোড়। সেটা সকাল হয়েছে অবশ্য তখন, এবং তাকে জাগিয়েছেনই একজন ক্রিশ্চিয়ান পাদ্রি প্রিচার, বারবার পাদ্রি বলে বলছে ক্রিশ্চিয়ান প্রিচার। মূল কথা হচ্ছে রাতের বেলা হঠাৎ করেই দোভাষী মিসিং। এখন দোভাষী কিন্তু সেইখানে, কোনখানে, ওই যে যেইখানে ওই স্তম্ভ যেখানে তারা রাত কেটিয়েছে, দোভাষীকে সেইখানে পাওয়া গেছে। এখন সবাই দোভাষীকে দেখতে যাচ্ছে। উনিও জিজ্ঞেস করলো ঘটনা কি, সে পিচারও বললো যে চলো দেখে আস। এবার সেই স্থানে তিনি উপস্থিত হওয়ার পরে যা তিনি দেখলেন সেটা তার জন্য বিস্ময়কর একদম। ওই হাঁটু গেড়ে বসে রয়েছে, ওই হাঁটু গেড়ে বসে রয়েছে সেই দোভাষী। তার চোখ এতটা বড় যে কেউ হয়তো তার চোখটা কোটরের বাইরে এনে রেখে দিয়েছে কিন্তু পুরোপুরি ফেলা যায়নি, মানে কোটর থেকে পুরোপুরি বের করেনি। তার শরীরটা এমন ভাবে পড়ে রয়েছে যে এইভাবে পড়ে থাকলে মনে হয় যে তাকে বলি দেওয়া হয়েছে। কাছাকাছি যাওয়ার পরে দেখা গেল তার গলা তো আসলে কাটা নয়, কিন্তু তার মৃতদেহের হাল হকিকত এরকম, মানে যেন তার গলাটাকে কেউ মোটকে ঘুরিয়ে দিয়েছে, কারণ কণ্ঠনালী হাড় আর আমাদের ঘাড়ের যে হাড়গুলো এগুলোর পজিশন কিছুটা বদলে গেছে, গলার ভেতর থেকে দেখা যাচ্ছে তো কিছুটা বদলে গেছে পজিশন। দোভাষীর মৃত্যু হয়েছে, কে করল গো কেউ জানে না। এই ব্রিটিশ মানে যিনি চাকরিজীবী তার উপরে যে কর্মকর্তা ছিলেন তিনি তো প্রচন্ড ফায়ার, তিনি গুলি করবেন, এটা করবেন, সেইটা করবেন, তার হাতে আগ্নেয়াস্ত্র চলে এসছে এবং তিনি প্রায় শুট করেছেন উপরে এদিক সেদিক গুলি মেরেছেন। কোনো খবর নেই। এখন তাদের এখানে কোনো দোভাষী নেই, কোনো দোভাষী নেই। ওই ট্র্যাকার যা একটু একটু বুঝত, ওই এই ট্র্যাকারের মাধ্যমে একটু একটু বুঝার পরে তারা ওইখান থেকে ভুল রাস্তায় চলে আসে, এবং ভুল রাস্তায় চলে এসে পরবর্তীতে তারা তাদের ওই যেইখান থেকে তারা এখানে এসছে সেই এলাকায় যে পৌঁছায়, অর্থাৎ যেটাকে তাদের ভাষায় মানে এই চাকরিজীবী এবং ক্রিশ্চিয়ান প্রিচারদের ভাষায় লোকালয় বলে, তারা সেইখানে যেয়ে পৌঁছান। লোকালয়ে পৌঁছানোর পর তারা অনেক আলাপ আলোচনা করলেন পুরো ব্যাপার নিয়ে। ক্রিশ্চিয়ান প্রিচারদের ভেতর থেকে ওই সিনিয়র ব্যক্তি ভাবে বাকি সবাই বিশ্বাস করলো যে এখানে সুপারন্যাচারাল ইভেন্ট ঘটেছে, তার ওইভাবে মৃত্যু হওয়ার কথা না। তারা দোভাষীর কাছ থেকে সেই গল্প শুনেছে ঘটনাগুলো কি, এবং ইভল এই ধরনের জঙ্গলের ভিতরে লার্কিং করে, মানে তাদের হিসেব হচ্ছে কি আশপাশে ঘোরাফেরা করে। তো ইভল ওই জায়গাটা ইভলের জায়গা, ওইখানে গডের কোনো ইয়া নেই, মানে তাদের ভাষায় গডের কোনো ইয়া নেই ওইখানে। তো এই জন্য ইভল সেখানে এত বেশি শক্তিশালী, এবং ইভল শেষ পর্যন্ত তাদের দোভাষীকে নিয়ে গেছে। এটা তারা নিজেদের ভেতরে আলাপ করছে, কিন্তু আমাদের যে চাকরিজীবী ব্রিটিশ ব্যক্তি, মানে ব্রিটিশ চাকরিজীবী বাঙালি ব্যক্তি, তিনি কোনো কিছু ধার ধারেন না। কেন ধার ধারবেন তিনি? দোষে তার কি হয়? কিচ্ছু না, বরং তাহার নিজস্ব অভিমত হচ্ছে তিনি তার ছেলেকে বলেছেন যে কোরাই হয়তো মেরে ফেলেছে। গ্রামবাসী না, ওইখানকার গ্রামবাসীরা ওরা খুবই ডেডলি হয়, এবং ওরা যে কোনো কিছু করতে পারে নিজেদের স্পেস নিয়ন্ত্রণে রাখার জন্য। ওই ওরা বসে বসে গল্প শুনিয়েছে, আর ওরা বসে বসেই ভয় দেখানোর জন্য, ভাগানোর জন্য এই কাজ ওরা করেছে। এই জন্যই তো ওদেরকে আসলে শুট করা দরকার। এটা ছিল এই সাংবাদিক ভাই বাবার নিজের বক্তব্য, কারণ ঘটনা তার আসলে ঘটনা না। তিনি এই গল্পগুলো তাদের শোনাতেন, তিনি চাকরিজীবী ব্যক্তি ছিলেন, এবং এই যে গল্পটা যেটা এটাকে তিনি খুনের গল্প বলেছিলেন সবার সামনে, যে তন্ত্র আর দেবদেবীদের উপাখ্যান এই সমস্ত কিছু ব্যবহার করে নাগাল্যান্ডের ওই সমস্ত মানুষেরা এখনো হয়তো নিজেদের জায়গা জমি ওই নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য হয়তো এই কাজ করছে। একসময় তার পারবে না, মানে তিনি ওই প্রেক্ষাপট বলছেন আর কি, সে ব্রিটিশ প্রেক্ষাপটের কথা, যে তারা এই জন্য আর কি এই কাজগুলো করত বা এই গল্পগুলো ফাঁদতো, এই ফেঁদে গল্প সাজাতো, আর এই গল্পগুলো দিয়ে একেবারে কাজ করে ফেলতো সবাইকে ভয়ে। এবং ভয়ের চোটেই হয়তো সেই, ভয়ের চোট না আসলে অন্যান্য কারণে হয়তো সেই প্রিচার অসুস্থ হয়ে পড়েছিল, যেটাকে তারা আর কি ইচ্ছে করে আমাদেরকে খুঁজে বের করে বলল যে তোমাদের ভেতর থেকে কাউকে না কাউকে ধরেছে। পরবর্তীতে তাদের সেই দোভাষীকে তারা মেরেই ফেলল, যাতে এখান থেকে তারা পালায়। অথচ মানে সেই ব্রিটিশ চাকরিজীবীর ভাষ্য হচ্ছে, অথচ এখান থেকে তারা চলেই যাচ্ছে না, এখানে তাদের কোনো কিছু সুবিধা হচ্ছে না, এই পরিবেশের সাথে তারা খাপ খেয়ে নিতে পারছে না। এটা ছিল তার ভিউ। এই ঘটনাটা আমি প্রথমবার শুনি 2014 সালে পলওয়েল মার্কেটের সামনে, তখন একটু বসার জায়গা ছিল, সেখানে একদল সাংবাদিকের সাথে আমার পরিচয় ছিল। ওই একদল সাংবাদিকের সাথে বসেছিলাম, তো তাদের ভেতর থেকে একজন তখন আমাকে কথায় 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 বলতে বলতে আমাকে বললো, শোনে 13 হবে না, এটা 14 সাল হবে, কথায় 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 সে আমাকে এই ঘটনাটা বলে। তো তখন এটা হচ্ছে সে সবাইকে শুনিয়েছিল, শুধু আমাকে না, সবাইকে শুনিয়েছিল, কিন্তু আমার মনে হলো এই ঘটনাটা আমি আপনাদের জন্য চাইলে জোগাড় করতে পারি। এটা হচ্ছে তার বাবার ভাষণ, তার বাবার ভাষণই আমরা বললাম, কারণ তার বাবা এক হিসেবে অবিশ্বাসী, মানে তিনি বিশ্বাস করেন না। তো তার দৃষ্টিতে তো আমরা আন্দাজই করতে পারবো না যে তিনি ডেভিলকে দেখেছেন বা ডিমনিক কোনো কিছু দেখেছেন, কিন্তু ঘটনা তো শেষ। কিন্তু যদি বলি একটা কথা, তিনি কিন্তু স্বপ্ন দেখেছেন দুইবার, এবং দুইবারই তিনি দেখেছেন কিন্তু ওই স্তম্ভের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, তাহলে এটা উনি কেন দেখবেন? আমার যেটা বিশ্বাস ঘটনা আসলে এই ঘটেছে, কিন্তু উনি তো অবিশ্বাসী মাইন্ডের মানুষ, অবিশ্বাসী মাইন্ডের মানুষকে আপনি অনেক কিছু বিশ্বাসী করাতে পারবেন না। তার উপরে তিনি ছিলেন ব্রিটিশ শাসন আমলের একজন ব্রিটিশ কর্মচারী চাকরিজীবী, তো তারও তো ওই পজিশনে পৌঁছাতে গেলে সেই ধরনের ক্লাস মেনটেন করতে হতো। তো আদিবাসীরা তার কাছে লো ক্লাসের মানুষজন, মানে যেটাকে রেসিজম বলে আর কি, তো সেই ভূতনার ভেতরে তো চেপেছিল যে উনি ওগুলোকে মানুষজনকে ছোট মনে করত। তো তাদের সমস্ত কিছুকেই তো তিনি গুরুত্ব সহকারে দেখবেন না। কিন্তু যদি আমরা ঘটনার দৃষ্টিতে দেখি, নাগাল্যান্ড কিন্তু এরকম, এবং ম্যাক্সিমাম ওইখানে মানুষজন সব খ্রিস্টান। সম্ভবত ব্রিটিশ সময়ে এই প্রিচিং এর কারণে, আমার ধারণা নাই, আমি আন্দাজে বলছি, সম্ভবত এই যে ঘটনার কারণে মনে যেটা মনে হচ্ছে যে ব্রিটিশ আমলে প্রিচিং এর কারণে ওইখানকার মানুষজন সব মুসলমান হয়ে গিয়ে, সরি খ্রিস্টান হয়ে গেছিলেন ম্যাক্সিমাম। তো ওই যে গ্রামের যে কথাগুলো, গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আদতে আসলেই ওই সময় মানে অন্যান্য ধর্মাবলম্বী লোক ছিল, যাদেরকে একটি সনাতনী হয়তো বলতে পারেন, কিন্তু হিন্দু ধর্মের নন তারা, মানে টিপিক্যাল হিন্দু নন তারা। তো কে কোন শাখা ফলো করে সেটাও আসলে জানা মুশকিল। তো সেই রাজা রাজারা ছিল ওই জঙ্গলের ভেতরে, নিজস্ব এরিয়া নিয়ে কিংডম ছিল, এবং ওই যে ওই কিংডমের রাজাদের কিন্তু আলিশান মহল ওগুলো ছিল না, ওই সাধারণ ঘরই ছিল, কিন্তু তারপরে তারা রাজা ওইখানকার। আর তারপরে কিন্তু আমরা সেটা জানলাম যে সে কোন ধরনের পূজা করত, কোন ধরনের দেবীকে সে বলি দিত, আর যে বলি প্রক্রিয়া কত নিকৃষ্ট সেটা তো আমরা জানতেই পারলাম। নির্দিষ্ট বয়সের মানুষের প্রয়োজন সেই দামচির জন্য, দামচি এসে সে রক্ত চেখে দেখবে, এরপরে সে প্রোটেকশন দেবে এক বছর ধরে, পরবর্তী আবার তাকে সেইভাবে মানে বলি দিতে হবে। এই পুরো ব্যাপারটা যেটা রিপ্রেজেন্ট করে যে এই ধরনের দেব দেবতাদের, এদেরকে তো অপদেবতাই বলতে হবে না, যারা এইরকম কাজগুলো করে, মানে আমাদের আমার ভাষায় এন্টিটি, যারা আর কি দেব দেবতার রূপ নেয় বা দেব দেবতার মানে ভঙ্গ করে মানুষের সামনে এসে, এরা এসে যে ক্ষতিগুলো করে এগুলো মূলত মানুষকে আরো বিপথে নিয়ে যাওয়ার জন্য। কারণ বলির রক্ত দিয়ে সে অবশ্যই কিছু না কিছু করবে, সেটা কুফর, সে কোনো কিছু করবে অবশ্যই, কিন্তু তারপরও ওই প্রক্রিয়াটা শুধু কুফরের সাথে সংযুক্ত না, মানুষকে হত্যা করার সাথে সংযুক্ত, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো তারা কেন ঘটাতো সেটা হচ্ছে মনোরঞ্জনের মতো, এবং নিজের দাবদাবা কায়েম করার জন্য, নিজের নিয়ন্ত্রণ চারপাশে রক্ষা করার জন্য, নিজের একটা অনুসারী তৈরি করার জন্য, নিজেকে মানুষের সামনে গড হিসেবে প্রেজেন্ট করার জন্য তারা এগুলো করত। এবং এই ঘটনার ভেতরে যেটা আবার জানতে পারলাম আমরা, যে রাজা যখন শেষ ব্যক্তিকে সিলেক্ট করলো, সেই বেটা আবার বলল তান্ত্রিক, এবং সে তো জানতো যে তাকে আজককালও কিছু না কিছু করা হবেই, তো তার চেয়ে ভালো পরিবারও জমি জমা কিছু পাক, আর সে তার নিজে একটা কাজ করুক। তা হচ্ছে সে যেহেতু কোনো এক কর্তার মানে অনুসারী, মানে কর্তাকে সে মানে দেবতা মানে, তো সেই কর্তার যন্ত্র সে নিজের উপরে আবিষ্ট করে নেয়, মানে মানে তৈরি করে নেয়। এবং এই যন্ত্রগুলো পড়লে অনেক সময় হয় কি, যে ওই কর্তা মানে যন্ত্রের যে মালিক আর কি, এই যন্ত্রটা যাকে রিপ্রেজেন্ট করে সে প্রচন্ড আঘাত পায়, সে প্রচন্ড রাগান্বিত হয়, ক্রোধিত হয়, তখন সে রেসপন্স দেয় ইমিডিয়েটলি। তো এটাই হতে পারে যে এই জন্যই সে নিজের গায়ে যখন তেল আগে লাগিয়ে নিয়েছিল, তার ভেতরে গোপনে অবশ্যই সেই যন্ত্রগুলো ছিল, এবং সেই যন্ত্র যখন তার সাথে জ্বলতে শুরু করে, তার স্কিনের উপরে যখন যন্ত্র জ্বলে যায় এবং সে নিজে তো দগ্ধ হয় মারাত্মকভাবে, এবং আদমরা অবস্থায় কিন্তু তার বলি দেয় আবার। তো এই কারণে কর্তা হওয়া সেখানে সে হাজির হয়। কিন্তু একটা ব্যাপার দেখবেন, যখন এই আদমরা পোড়া আদপোড়া আদমরা মানুষকে যখন মানে বলি দিতে পারলে, সেই মানুষগুলি কতখানি নিকৃষ্ট হতে পারে, মানুষ কতখানি নিকৃষ্ট হতে পারে যে সেই আদমরা মানুষকে সে বলি দিবে হাড়ি কাঠি নিয়ে, ভাবতে পারেন? আবার রক্তগুলোর ধরনের তো বদলে গেছে, স্বাভাবিক, কারণ মানে এই ধরনের ইনজুর্ড ব্যক্তিদের রক্তের মানে রক্ত অনেক বেশি পাম্প হয় ওই সময়, আবার কোনো না কোনো কারণে রক্ত হয়তো একটু বেশি ঘন হয়ে পড়ে, হতে পারে আবার নাও হতে পারে, তার ক্ষেত্রে হয়তো রক্ত ঘন হয়ে গিয়েছিল, পড়তে পড়তে স্লাজ অর্থাৎ একটু ভার ভার হয়ে গিয়েছিল। সেটাকে আবার ভেবে দেখেন কি অবস্থা, দুই হাতে তালুতে নিয়ে 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 পাদদেশে রেখেছে যাতে দামচি এসে রক্ত চাখে। এখন দামচি আসতে না আসতে কর্তাও হাজির, দামচির নিয়ন্ত্রণ গেল, কর্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো, এরপর থেকে আবার সে নিজে নিজে বলি নিতে শুরু করলো, কেউ এসে তার বলি দেয় না, সে নিজে নিজের হিসাব মতো বলি নিতে শুরু করলো। মানে এক দেবতা যায় আরেক দেবতা আসে, এক অবদেবতা কুপিত করে যায় আরেক অবদেবতা এসে সেই কুপিত করা অবদেবতাকে খেদিয়ে পরবর্তীতে আসন গেড়ে সে নিজেই আবার কুকর্ম করতে শুরু করে। এটা একটা সাইকেল, এরকমই হয়। আমরা কিন্তু ঘটনা শুনেছি একজন অবিশ্বাসী ব্যক্তির পয়েন্ট অফ ভিউ থেকে, আর এই অবিশ্বাসী ব্যক্তি কিন্তু এই পুরো ঘটনাকে মানে তার নিজস্ব ভাষায় যে তিনি বলেছেন, তারা গিয়েছিলেন যে তিনি ছিলেন সরকারি কর্মজীবী ব্যক্তি, তিনি গিয়েছেন পিচিং গ্রুপের সাথে, পিচিং গ্রুপ যাতে পিচ না করতে পারে আর গ্রামবাসী যাতে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে সবকিছু, তারা নিজেরাই ঢং করেছে, দোবাসীকে ভোলবাল গল্প শুনিয়েছে, এরপরে তারা নিজেরা নিজের রাস্তা হারিয়ে ফেলেছে, জঙ্গল যেহেতু পাহাড়ি জঙ্গল রাস্তা হারানো একদম স্বাভাবিক, তারা টায়ার ছিল, তারা নিজেরাই এসে উদ্ধার করার নাটক করলো এবং আবারও শেষ পর্যন্ত তারা তাদের সেদ্ধ ভাষীকে মেরে ফেলে আর কি সাকসেসফুলি আমাদেরকে এখান থেকে ভাগিয়েছে। আমরা এমনি ভেঙে যেতাম কিন্তু তারপরও ওরা সাকসেসফুলি আমাদেরকে ভাগিয়ে দিয়েছে। এটাই ছিল ঘটনা।
আসসালামু আলাইকুম লিসেনার্স, মায়াবাই ভৌতিকতার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের লাইভ এপিসোডে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি একজন ভ্যান চালকের কাছ থেকে সংগ্রহ করা। ওনার নাম মতি মিয়া। ওনার লাইফের ভেতরে ঘটে যাওয়া সেই ঘটনাটি তিনি শেয়ার করেছেন। মতি মিয়ার সেই ঘটনাটি আজ থেকে প্রায় 8 বছর আগের 2018 সালের জানুয়ারি মাসের কথা। তখন মতি মিয়া তখন নতুন একটি ভ্যান গাড়ি কিনেছেন, রিকশার চাকার মতো 3টি চাকা এবং পেছনের অংশে কাঠের ফ্রেমের তৈরি করা সেই জায়গাটুকুতে সে মালামাল বোঝাই করে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেত। তবে মতি মিয়ার ভ্যান গাড়িতে বেশিরভাগ সময় মৃতদেহ পাওয়া যেত। তার মানে হচ্ছে মতি মিয়া লাশ নিয়ে অর্থাৎ মৃতদেহ নিয়ে সে কবরস্থানে, শ্মশানে অথবা মর্গে আসা যাওয়া করত। এমনই কাজ শুরু করে সে একদিন, অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম দিকেই সে নতুন ভ্যানটি কিনেছিল একজনের কাছ থেকে। ওই ব্যক্তির আবার নিজস্ব ওয়ার্কশপ ছিল, সেই ওয়ার্কশপে তিনি রিক্সা, ভ্যান এবং মোটর চালিত অটোরিকশা তিনি ঠিক করতেন, এমনকি নিজেও তৈরি করতেন। অর্থাৎ কাঠের ফ্রেম বা রিক্সার মূল কাঠামো তিনি তৈরি করে সেগুলো বিক্রি করতেন। এমন একজনের দোকান থেকে ওই মতি মিয়া তার ভ্যান গাড়িটি কিনে নেয়। সে ভ্যান গাড়ি কিনে আনার পরে তাদের গ্রাম থেকে কয়েক গ্রাম দূরে এক পরিবার থেকে কল আসে, অর্থাৎ সে প্রায় পরিচিতি লাভ করে চলে। সে আগে পুরনো একটি ভ্যান গাড়ি চালাত, তো সেই সূত্রে অনেকের কাছেই তার নাম্বার আছে, নাম্বার থাকার কারণে সবাই প্রয়োজনে তাকে কল দেয়। তো নতুন ভ্যান গাড়ি কেনা মাত্র সবে মাত্রই তার কাছে কল আসে যে ওই গ্রাম থেকে একটা লাশ মর্গে নিয়ে যেতে হবে। তো মর্গের ঠিকানা তারা ফোনে বলে দেয়, কলে বলে দেয় যে অমুক জায়গায় অমুক হাসপাতালের মর্গে ওই লাশটাকে নিয়ে যেতে হবে। তো সময়টা ছিল ভর দুপুর একদম 12টার পর। তো এমন একটা সময়ে তার মোবাইলে যখন কল আসে, মতি মিয়া তখন তার ভ্যান গাড়িটি নিয়ে সে সরাসরি চলে যায় সেই ঠিকানা অনুযায়ী। সেখানে যাওয়ার পর দেখতে পায় একদম বাড়িতে মানুষের ছড়াছড়ি, এমনকি পুলিশ সদস্যদের মধ্য থেকেও বেশ কয়েকজনকে সে দেখতে পেয়েছিল সেই বাড়ির উঠোনে। তো সেখানে যাওয়ার পর ওদের মধ্য থেকে একজন পুলিশ কনস্টেবল সে মতি মিয়াকে ডেকে নিয়ে বলে যে এই লাশটুকুতে ওই হাসপাতালের মর্গে নিয়ে যেতে হবে। এই লাশটুকু নাকি, অর্থাৎ এই লাশ যার, এই ব্যক্তি নাকি নিজের ঘরে আত্মহত্যা করেছে এবং সেই ব্যক্তি যেভাবে মারা গিয়েছিল সেটা হচ্ছে চালের মধ্যে, আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় কেরি, তো এরকম কেরি দূর করার জন্য এক ধরনের মেডিসিন পাওয়া যায়, ওই মেডিসিন ওই ব্যক্তি নাকি খেয়ে ফেলেছিল নিজের ইচ্ছায়, তো এটা নাকি আত্মহত্যা। তো ওই আত্মহত্যার লাশ পরবর্তীতে পুলিশের কাছে খবর গেলে সেই পুলিশ সেই গ্রামের অর্থাৎ সেই উপজেলার থানা থেকে পুলিশ সদস্যরা সেই বাড়িতে আসে। তো এরপর পুলিশ সদস্যদের তারা নিজ দায়িত্বে ওই লাশটিকে তারা মর্গে পৌঁছে দিতে চায়। তো মতি মিয়াকে সবকিছু বুঝিয়ে মতি মিয়া দেখে যে লাশের মুখ অনেকটা নীলাব বর্ণ ধারণ করেছে এবং মুখ দিয়ে অনেকটাই ফেনা বের হয়েছে, যে ফেনাগুলো আর পরবর্তীতে পরিষ্কার করা হয়নি। তো একটা বিছানার চাদরে, অর্থাৎ যে বিছানায় সে মারা গিয়েছে ওই বিছানার চাদরে তাকে মুড়িয়ে কয়েকজন পুলিশ কনস্টেবল ধরাধরি করে সেই লাশটাকে মতি মিয়ার ভ্যানে তুলে দেয়। মতি মিয়া হালকা করে দড়ি দিয়ে লাশের উপরে এবং নিচের অংশটুকুতে প্যাচ দিয়ে ভালো করে বেঁধে নেয় সেই ভ্যানের সাথে। পুলিশ কনস্টেবলদের মধ্য থেকে অথবা ওই লাশের ব্যক্তির পরিবারের মধ্য থেকে কেউ ওই ভ্যানের সাথে যাবে না। তারা বলে দেয় এবং পুলিশ সদস্যরা বলে দেয় অমুক ঠিকানায় আমাদের লোক আছে, তুমি চলে যাও, সেখানে গিয়ে লাশটাও তাদের কাছে পৌঁছে দেবে। তো মতি মিয়া তখন ওই লাশটাকে নিয়ে এসে রওনা দেয়। গ্রামের মেঠো পথ ধরে কাঁচা রাস্তা পেরিয়ে সে মেইন রাস্তায় উঠে যায়। তো কাঁচা রাস্তা যখন সে চলছিল অনেকবার ছাকুনি খায়, কারণ কাঁচা রাস্তা উঁচু নিচু ছিল, অনেকটা জায়গায় ইটের ভাঙা অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল রাস্তার মধ্যখানে। তো যে কারণে তার ভেঙ্গাড়িটা অনেকবার ছোটখাটো ভাবে লাফালাফি করে, তো অনেকবার ঝাঁকুনি খাওয়ার পর সে যেটা ফিল করতে পারছিল যে পিছনের লাশটা কিছুটা হলেও নড়বড়ে হয়ে গিয়েছে, অর্থাৎ লাশের বাঁধনটা ঢিলে ঢালা হয়ে গিয়েছে। মতি মিয়া সেটা বুঝতে পারছিল। তো ঢিলে ঢালা হয়ে যাওয়ার পর সে যখন দেখে যে না, আর গাড়ি চালালে হয়তো সামনের দিকে বড় ধরনের ঝাঁকুনি খেলে হয়তো লাশটা পড়ে যাবে, তো সে করলো কি, সে ভ্যানটা থামায়। থামিয়ে সে তখন মানে ভালো করে সে বাঁধতে যাবে লাশটা। এমন একটা সময়ে মতি মিয়া সে কিছুটা হলেও একটু ফিল করতে পারে, মানে বুঝতে পারে, তার অনুভূতিটা ওই রকম হচ্ছিল যে একটা গরম বাতাসের ধাক্কা খুব দ্রুত বেগে তাকে পাশ কাটিয়ে চলে গেল। মানে এই জিনিসটা মতি মিয়া সর্বপ্রথম ফিল করে, তার শরীরে ওই গরম বাতাসের অনুভবটা লাগে এবং সে বুঝতে পারে। তো হঠাৎ করে সে চমকে ওঠে এবং সে এদিক সেদিক তাকাতে থাকে, যে দেখে কেউ নাই, একদম খালি, ওই দূরে মেইন রাস্তা দেখা যাচ্ছে, ওই মেইন রাস্তায় গাড়ি চলাচল করছে। তো প্রথম এই জিনিসটা ফিল করার পর সে এদিক সেদিক তাকিয়ে আর কিছু মনে করে না, সে লাশটাকে আবার ভালো করে বেঁধে সে তারপর আবার গাড়ি চালানো শুরু করে। এবং গাড়ি চালাতে চালাতে মেইন রাস্তায় উঠে সে প্রায় 20-25 মিনিটের মতো সে তার ভ্যান গাড়িটা চালায়। তারপর আস্তে আস্তে সে ওই পুলিশ কনস্টেবলের দেওয়া ঠিকানা অনুযায়ী সেই মর্গে সে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর মতি মিয়া দেখে যে ওখানে আরো কয়েকজন পুলিশ কনস্টেবল আছে, তো তাদের কাছে সে লাশটাকে বুঝিয়ে দেয়। মতি মিয়া সেখানে দাঁড়িয়ে ছিল, মতি মিয়াকে ভাড়া বুঝিয়ে দেওয়া হয় এবং পুলিশ কনস্টেবলের মধ্য থেকে একজন তাকে বলে যে লাশটাকে আবারও বাড়িতে নিয়ে যেতে হবে, তুমি পারবে কিনা এই কাজটা করতে। লাশের পোস্টমর্টম করতে হয়তো ঘন্টা চারেক সময় লাগবে। এখন সেখানে যে ডুম, লাশ ঘরের যে ডুম, তিনি এখন সেখানে নাই, তিনি থাকলে হয়তো তাড়াতাড়ি কাজটা সেরে দিতে পারতেন। মতি মিয়া বলে যে ঠিক আছে, আমি অপেক্ষা করব। তো মতি মিয়া বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর সে দেখতে পায় ডুম, একজন ডুম, ওই লাশ ঘরের ডুম, তিনি আসছেন। আসার পর তিনি ঘরের লাশ ঘরের ভিতরে চলে যান। তো মতি মিয়া পুলিশ কনস্টেবলদেরকে বলেন যে ঠিক আছে, আমি তো অনেকক্ষণ অপেক্ষা করছি, আমার বাড়ি যেতে প্রায় 20-25 মিনিট, আধা ঘন্টার মতো সময় লাগবে, তো আপনারা কাজ শেষ করেন, আমি বাড়িতে গিয়ে, যেহেতু দুপুর হয়ে গিয়েছিল প্রায় একটা দুইটা, তো তখন সে বলতেছে যে আমি বাড়ি থেকে গোসল করে আমি ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে আসি, আপনারা আমাকে কল দিয়েন কাজ শেষ হলে। তো পুলিশ কনস্টেবলদেরকে এই কথাগুলো বলে মতি মিয়া তখন বাড়িতে চলে যায়। তো বাড়িতে তার খাবার দাবার শেষ করার পর সে বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিল, তখনই ওই পুলিশ কনস্টেবলদের মধ্য থেকে একজনের কল আসে তার মোবাইলে। তখন তারা বলে যে লাশটাকে আবার পৌঁছে দিতে হবে বাড়িতে, কাজ শেষ। মতি মিয়া তার গাড়িটা তার বাড়ির উঠোন থেকে বের করে তাড়াতাড়ি সে চলে যাবে মর্গে এবং সেখান থেকে সে ওই লাশটাকে আবার পুনরায় ভ্যানে তুলে, সেটা ছিল সাদা যে ব্যাগ থাকে না, যেখানে লাশ ভরে, লাশ ঢুকিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র, এরকম একটা ব্যাগের ভিতরে ভরে লাশটাকে ভ্যান গাড়ির পিছনে তুলে হালকা করে সে বাঁধন দেয়। তারপর সেটাকে নিয়ে সে আবারও চলে আসে আস্তে আস্তে করে সেই পরিবারের, অর্থাৎ যে পরিবারের সদস্য এই মৃত ব্যক্তি। তো সেখানে আসার পর অনেক মানুষজনের জড়ো ছিল। তো পরিবারের মধ্য থেকে একজন বলছিল যে মতি মিয়াকে বলছিল যে দেখেন, আপনি তো কষ্ট করে লাশটাকে নিয়ে গেছেন, আসছেন, আমি আপনাকে ভাড়া দিয়ে দিব। তো মতি মিয়া বলছিল যে যাওয়া ওইখানে পৌঁছানোর ভাড়াটা আমাকে পুলিশ কনস্টেবল দিয়ে দিয়েছে, কিন্তু ওইখান থেকে এখন যে আপনাদের এখানে নিয়ে আসছি, এটার ভাড়া আপনারা দিলে খুব খুশি হব। তো তখন তাদের পরিবারের সদস্যদের মধ্যে থেকে একজন মতি মিয়াকে ভাড়া দিয়ে দেয় এবং মতি মিয়াকে বলে যে দেখো, লাশটাকে যেহেতু আপনি নিয়ে গিয়েছেন, কিছুক্ষণ পরেই লাশের জানাজা হবে, দাফন হবে। আপনি যদি একটু কষ্ট করে লাশের জানাজায় উপস্থিত হতেন আমি খুব খুশি হব। তো মতি মিয়া ভাবে আজকে সারাটা দিন যেহেতু এইভাবে গেছে, মোটামুটি ভালো টাকা রোজগার করতে পেরেছে সে লাশ আনা নেওয়া করে। তো এখন সে ভাবে যে ঠিক আছে, আজকের মতো আর সে গাড়ি চালাবে না, এখানে জানাজা নামাজ শেষ করে সে বাড়িতে চলে যাবে। তো এই কথা ভাবতে ভাবতে আসরের পর পরে, আসরের নামাজের পর ওই মৃত ব্যক্তির জানাজার নামাজের ইয়া হয়, সময় হয়। তো জানাজার নামাজের সময়টা কবরস্থানে, ওই গ্রামে কবরস্থানে ঈদগাহের পাশে ছিল। তো সেখানে জানাজার নামাজ সম্পন্ন হয় এবং মতি মিয়া তখন জানাজার নামাজ শেষ করে সে হাঁটা শুরু করে, অর্থাৎ বাড়ির ওই যে কবরস্থান ছিল, যে কবরস্থান বা ঈদগাহের পাশে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল। জানাজার নামাজের পরে তো বাকি পরিবারের সদস্যরা তাকে নিয়ে দাফনের জন্য কবরস্থানের ভেতরে ঢুকে যায়। তো মতি মিয়া করে কি, তা ওই যেই বাড়িতে সে ভ্যান গাড়ি রেখে এসেছে মৃত ব্যক্তির বাড়িতে, ওই বাড়িতে যাবার জন্য দুইটা রাস্তা আছে। মতি মিয়া এর আগেও কয়েকবার এখানে এসেছে, তো যে কারণে সেই রাস্তাগুলো চিনে। অন্যান্য মানুষজন, গ্রামের অন্যান্য মানুষজন যে রাস্তা দিয়ে ওই দিকে যাচ্ছিল, মতি মিয়া কিন্তু ওই দিকে যায় নাই। সে অন্য একটা রাস্তা খুঁজে বের করে এবং ওই রাস্তা অর্থাৎ ফাঁড়ি রাস্তা দিয়ে হেঁটে গেলে 6-7 মিনিটে পৌঁছে যাওয়া যাবে সেই বাড়িতে। কারণ এমনিতেই তো মাগরিবের নামাজের পর, তো এই অর্থাৎ জানুয়ারি মাসের সময়টাতে কিন্তু প্রায় 5:30টার দিকেই সন্ধ্যা হয়ে যায়। তো আসর নামাজের পরপরই ওইখানে দেরি হয়ে গিয়েছিল জানাজার নামাজ করতে, কারণ জানাজার নামাজের যারা অংশগ্রহণ করবে তাদের বাড়ির আত্মীয় স্বজনরা হয়তো অনেকজন ঢাকা থেকে আসছিল। তো যে কারণে অনেক লেটে, প্রায় 5:45 পরপরই নাকি জানাজার নামাজ পড়ানো হয়েছিল। তো যে কারণে জানাজার নামাজ শেষ হতে হতে প্রায় 5:30 এরকম বেজে গিয়েছে, একটু পরেই হয়তো মাগরিব আজান দিয়ে দিবে, এরকম সন্ধ্যার একটা আগ মুহূর্ত সময়টা। তো সে ফাঁড়ি রাস্তা দিয়ে, একদম চিপা রাস্তা, একদম ছোট, হয়তো নতুন রাস্তা করা হয়েছে, আশেপাশে একটু ঝোপঝাড় আছে কিছু অংশ, একদম কিছু অংশ ফাঁকা। তো এরকম আশেপাশে তেমন একটা বেশ বাড়িঘর নাই, একদম ফাঁকা আবাদি জমি। তো সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসতেছিল ওই বাড়ির দিকে। তো তার চিন্তা ভাবনা একটাই যে সন্ধ্যার আগে, মাগরিবের আগে ওই বাড়িতে পৌঁছে আমার ভ্যান গাড়ি নিয়ে বের হতে হবে এবং রাত গভীর হওয়ার আগেই আমাকে বাড়িতে পৌঁছাতে হবে। বেশি অন্ধকার হলে সে তো চিন্তা করতেছে যে মোবাইলের ছোট একটা ফ্ল্যাশ লাইট আছে, ছোট কোটি মোবাইল, বাটন মোবাইল, ওই বাটন মোবাইলে একটা ফ্ল্যাশ লাইট আছে, ওটা দিয়ে আর বেশি দেখা যায় না। তো সে তো টর্চ লাইটও আনে নাই। তো সে ভাবতেছে যে বেশি অন্ধকার হওয়ার আগেই তাকে বাড়িতে পৌঁছাতে হবে। তো দ্রুত সে হাঁটা শুরু করে ওই কাঁচা মাটির রাস্তা দিয়ে। তো হাঁটতে হাঁটতে মতি মিয়া এমন একটা জায়গায় পৌঁছে যে বেশ খানিক বড় বড় গাছ। তো এমন বড় বড় গাছ, বড় বড় আকাশি গাছ থাকলে যেরকম দেখা যায় না, চারপাশটা ছেয়ে যায়, এবং কিছু ঝোপঝাড় গাছের মতো, যেমন কাশফুল, কাশফুল যে ঝোপের মধ্যে দেখা যায় ওই রকম টাইপের ঝোপ, ও রাস্তার দুই পাশে একদম ভরা ছিল। তো মতি মিয়া হাঁটতেছে, তার হয়তো 10-15 হাত সামনে ওই ঝোপটা এবং গাছগুলো। তো মতি মিয়া হঠাৎ করে, মানে তার চোখের সামনে যেটা ধরা পড়ে, সে দেখতে পায় যে কোন মানুষের মতো, মানুষের ছায়ার টাইপের এরকম কিছু একটা হবে, কালো বস্তু, একটু লম্বা, মানুষ যেরকম লম্বা মানুষ যেরকম একটু লম্বা হয় না, প্রায় 6 ফুটের কাছাকাছি বা 6 ফুটের উপরে, তো এরকম লম্বা একটা মানুষ। সে মানে তার চোখের সামনে মুহূর্তের মধ্যেই জিনিসটা ঘটে গেল। সে দেখলো যে ঝোপের এপাশ থেকে, মানে রাস্তার এপাশ থেকে ওপাশে, ঝোপের এপাশ থেকে ওপাশে ওই ছায়া মূর্তিটা দ্রুত বেগে পাশ কাটিয়ে চলে গেল। তো এই জিনিসটা হঠাৎ করে যখন মতি মিয়ার চোখে পড়ল, মতি মিয়া একটু দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে সে ভাবতে থাকে যে এটা কি দেখল সে, এটা কি চোখের ভুল না অন্য কিছু। সে সামনের দিকে বেশ কতক্ষণ তাকিয়ে থাকে এবং পেছনের দিকেও তাকায়। তো পেছনের দিকে তাকিয়ে থেকে একদম সোজা কবরস্থান দেখা যাচ্ছে, কবরস্থানে মানুষজন টুকটাক দেখা যাচ্ছে, আর সামনের দিকে আর একটা গ্রাম দেখা যাচ্ছে, সেখানেই তাকে যেতে হবে। তো এরকম একটা পরিস্থিতিতে মতি মিয়া একটু ভয় পেয়ে যায়। সে ভাবে সন্ধ্যার আগ মুহূর্ত এটা তো ভালো না, সে তো জানে এই বিষয়ে যে সন্ধ্যার আগ মুহূর্তটা তো ভালো না। সে একটু মনে মনে ভয় পায় এবং সে যে এই ঝোপটা পের হয়ে সামনের দিকে যাবে ওই মুহূর্তেই সাহসটুকু তার মনে আসছিল না। তো মতি মিয়া করলেন কি, সে ভাবলো না আমার তো সাহসে কুলাচ্ছে না। তো মতি মিয়া তখন ভাবতেছে যে না, আমি যেদিক দিয়ে যেদিক দিয়ে অন্য লোকেরা গিয়েছে আমি সেদিক দিয়ে যাব, এদিক দিয়ে যাওয়ার মতো সাহস আমার নাই। মতি মিয়া তখন ঘুরে দুই তিন পা হয়তো সামনে বাড়িয়েছে পেছন থেকে ঘুরে। ঠিক সেই মুহূর্তে মতি মিয়া শুনতে পায় পেছন থেকে তার নাম ধরে কেউ দুই তিনবার ডাক দিছে। এরকম একটা শব্দ ছিল, মতি, এই মতি, এরকম নামে নাকি দুই তিনবার ডাক দে। তো মতি মিয়া এই কথাটা শুনে একদম স্পষ্ট বুঝে যায় যে না, আমি খারাপ কিছুর খপ্পরে পড়ছি। তো মতি মিয়া করে কি একদম দৌড় দে, সোজা কবরস্থানের দিকে দৌড় দে। কবরস্থান থেকে কিন্তু আরেকটা রাস্তা গ্রামের অন্যদিকে চলে গিয়েছে একটু মোটা, ওই দিক দিয়ে মানুষের মোটামুটি যাতায়াত আছে। তো সে চিন্তা করে সে ওই দিক দিয়ে যাবে। তো হঠাৎ করে যখন তার নামের ডাক সে শুনতে পায়, সে আর পেছন দিকে ঘুরে তাকায় নাই। মতি মিয়া সোজা দৌড় দে, এত জোরে দৌড় দে। সে মতি মিয়া সে বলছিল সে জীবনে কোনোদিন তার জীবন দশায় সে এরকম স্পিডে দৌড়ায় নাই। এবং তার মনে হচ্ছিল সে তার নিজে যে যতটুকু দৌড়াচ্ছে এর চেয়েও বেশি গতিতে সে দৌড়াতে পারছিল। তখন মতি মিয়ার কাছে ওই জিনিসটা ফিল হচ্ছিল। তো বেশ, মানে এত স্পিডে দৌড় দেওয়ার পর সে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় সে কবরস্থানের তিন রাস্তার মুখে। তো তিন রাস্তা আসার পর এক রাস্তা তো কবরস্থানের দিকে চলে গিয়েছে, আরেক রাস্তা দিয়ে সে এসেছে চিকন মাটির ফাঁড়ি রাস্তা, আর আরেক রাস্তা দিয়ে ওই গ্রামের ভেতরে যাওয়ার জন্য মোটা রাস্তা আছে। তো সেখানে এসে সে ওই রাস্তার দিকে তাকায়। তো তাকাতে প্রায় মাগরিব আজান হয়ে যাচ্ছে এই সময়টাতে। তো তখন সে দেখতে পায় যে না, কিছুই নাই, দূরে ওই দূরে ঝোপঝাড় দেখা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে। তো ওই সময়টাতে মতি মিয়া হাঁপাতে থাকে, কারণ এত জোরে দৌড়ানো দিয়েছে সে, দৌড়ে সে এসেছে এই জায়গা দিয়ে, যে কারণে সে হাঁপিয়ে উঠেছে। বেশ অনেকক্ষণ সে সেখানে দাঁড়িয়ে থাকে এবং বেশ অনেকক্ষণ হাঁপানোর পর সে একদম স্থির হয়, একটু স্বাভাবিক হয়। একটু স্বাভাবিক হওয়ার পর সে ভাবে যে না, সে কবরস্থানের দিকে যাবে না। সে দেখতেছে যে ওই মৃত ব্যক্তির দাফন কার্য তখনও চলতেছিল। তো সে ভাবে যে না, সে একবার চিন্তা করেছিল যে তাদের সাথে, তাদের কাজ শেষ হওয়ার পর তাদের সাথে দিতে যাবে কিনা, কিন্তু ভাবে যে না, এই রাস্তা দিয়ে যেহেতু মানুষের চলাচল আছে তাহলে আর হয়তো কোনো সমস্যা হবে না। মতি মিয়া একটু স্বাভাবিক হওয়ার পর সে ওই মোটা রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে প্রায় 7-8-10 মিনিটের মতো হাঁটার পর মতি মিয়া ওই বাড়িতে পৌঁছে যায়। তো সেখানে পৌঁছে সে তার ভ্যান গাড়িটা নিয়ে আস্তে ধীরে সে চলা শুরু করে তার বাড়ির দিকে। মতি মিয়ার লাইফে এরকম কোনো ঘটনা আগে ঘটেনি, কারণ পুরনো যে ভ্যান গাড়িটা ছিল সেই ভ্যান গাড়িটা দিয়ে হয়তো তার সে ওই পুরনো ভ্যান গাড়িটা সে চালাতো প্রায় 8-10 বছর যাব। তো এর মাঝখানে হয়তো 2-3 বার সে লাশ নিয়ে আসা যাওয়া করেছে এদিক সেদিক। তো নতুন ভ্যান গাড়িটা নিয়ে যাওয়ার পরেই প্রথম তার লাশ বহন করা হয়েছে, প্রথম সেই লাশ বহন করেছে। তো যে কারণে পূর্বে সেরকম কোনো সমস্যা ফেস করে নাই, কারণ বেশিরভাগ সময় সে মানুষের মালামাল এদিক সেদিকে নিয়ে আসা যাওয়া করত। তো এই সমস্যাটার কারণে সে একটু ভয় পাচ্ছিল, কারণ সে আজকে এইভাবে সেই সমস্যায় পড়ছিল। সে আরো মানে ওভার থিঙ্কিং করছিল, মানে সে একটু বেশি বেশি চিন্তা করছিল সে আজকে সে বাড়িতে যেতে পারবে কিনা, নাকি রাস্তার মধ্যখানে আরো কোনো ভয়ানক ঘটনা তার সাথে ঘটবে। মতি মিয়া সে গাড়ি চালাচ্ছে এবং ভাবছে যে তার বাড়িতে অর্থাৎ তার গ্রামে ঢোকার আগে মেন রাস্তা থেকে যে মাটির রাস্তা ঢুকেছে, কাঁচা মাটির রাস্তা, ওই মাটির রাস্তা দিয়ে তো তাকে যেতে হবে। কিন্তু সমস্যা একটাই, একদম অন্ধকার হয়ে গিয়েছে, শুধুমাত্র মোবাইলের উপর একটা ফ্ল্যাশ লাইট, সেই ফ্ল্যাশ লাইটের অর্থাৎ বাটন মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো আর কতটুকু হবে। সেই মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তাকে ওই গ্রামের কাঁচা মাটির রাস্তা বের হয়ে গাড়ি চালিয়ে গেলেও প্রায় 8-10 মিনিটের মতো সময় লাগবে তার বাড়িতে পৌঁছাতে। তো এরকম একটা অংশ এবং আশেপাশে পুকুর আছে, বাগান বাড়ি আছে যেখানে গাছপালা লাগিয়ে রেখেছে, কিন্তু কোনো মানুষের বসত বাড়ি সেখানে ছিল না। তো মেন রাস্তা দিয়ে আসা যাওয়া করতে পেরেছে, কারণ রাস্তার পাশে টুকটাক দোকানপাট ছিল, স্কুল কলেজ, তারপরে মসজিদ, সেগুলোর লাইটের আলোয় সে আসতে পারছে। কিন্তু সে যখন কাঁচা মাটির রাস্তায় প্রবেশ করলো, সে একটা কথায় চিন্তা করতেছিল যে আমার মনে তো ভয় ঢুকে গিয়েছে, আমি এখন কিভাবে পার হব এই রাস্তাটুকু, একদম নির্জন, কোনো লাইট নেই রাস্তার পাশে, আমার মোবাইলের এই লাইটটুকু নিয়ে আমি কিভাবে পার হব। সে চিন্তা করতে থাকে। বেশ অনেকক্ষণ সে ওই রাস্তার মুখে বসে বসে চিন্তা করার পর মনে একটু সাহস জুগিয়ে মতি মিয়া সে চিন্তা করল না, আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিই, আল্লাহ যা রাখছে ভাইকে। তো তখন সে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা এক হাতে নেয়, এক হাতে ধরে আর এক হাত দিয়ে ধরে সে গাড়ি চালাচ্ছিল। তো রাস্তা কাঁচা মাটির রাস্তা, তো একটু উঁচু নিচু, মাঝে মাঝে আবার গর্ত আছে, তো এই অংশটুকু পার হতেই তার একটু দেরি হয়ে যাচ্ছিল, কারণ সোজা একদম সমান রাস্তা হলে তো আর তাড়াতাড়ি চলে যেতে পারত। তো মতিমিয়া তখন ওই মেন রাস্তা থেকে কাঁচা মাটির রাস্তা বরাবর সে প্রায় 2-3 মিনিটের মতো সে গাড়ি চালিয়ে আগায় সামনের দিকে। মতিমিয়া হঠাৎ করে একটা শব্দ শুনতে পায়, এবং মতিমিয়ার যেটা মনে হয় এই শব্দটা তার ঠিক পেছন থেকে আসতেছে। মতিমিয়া যে শব্দটা শুনতে পায় একটা মানুষের শরীর, শরীরের হাড় যদি কেউ ভেঙে ফেলে জোর করে, কোনো ভারী বস্তু দিয়ে মানুষের শরীরের উপর আঘাত করলে মানুষের শরীরে হাড় যদি ভেঙে যায়, যেরকম একটা আওয়াজ হয়, মরমর একটা আওয়াজ, ঠিক সেরকম আওয়াজ সে শুনতে পাচ্ছিল। এবং তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে পিছনে হয়তো কিছু একটা আছে, এবং সেই জিনিসটা অন্য কোনো জিনিসের, অন্য কোনো একটা প্রাণীর হাড় ভেঙে ফেলতেছে। মতিমিয়া পেছনের তাকানো সাহস পাচ্ছে না, কিন্তু শব্দটা হঠাৎ করেই উদয় হয় এবং তার কানে আসতে থাকে। মতিমিয়া হঠাৎ করে ব্রেক কষে গাড়ির, এবং সে সময় না নিয়ে তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ লাইটটা পেছনের দিকে তাক করে, এবং মতিমিয়া যে জিনিসটা দেখতে পায়, মতিমিয়া দেখতে পেয়েছিল যে লাশটাকে, সে লাশের কিন্তু ফেস দেখেছিল, যে লাশটাকে সে মর্গে নিয়ে গিয়েছিল, যে লাশটাকে সে আবার পুনরায় বাড়িতে নিয়ে আসছিল, যে লাশটাকে সে জানাজে, লাশের জানাজা সে পড়ে আসছিল, ওই ব্যক্তি তার ভ্যান গাড়ির পেছনে বসা, এবং ওই ব্যক্তির দুই পাশে দুইটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, এবং ওই দুইটা কালো ছায়ামূর্তি ওই ব্যক্তিটার শরীরের হাড় তাদের হাত দিয়ে চাপ চেপে চেপে ভেঙে ফেলতেছে, এবং সেই হাড় ভাঙার শব্দ মতিমিয়া শুনতে পাচ্ছিল। এই জিনিসটা দেখার পর মতিমিয়া নিজের সেন্স আর সেখানে ধরে রাখতে পারে নাই, সাথে সাথে অর্থাৎ এই জিনিসটা দেখার পরে তার মাথায় একটা ঘুরুন্টি মারল, যেরকম সে বলল যে আমার মাথায় একটা ঘুরুন্টি মারছে, যে এরকম ভাবে বলছিল তার মাথা ঘোরার পর সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় সে ওই জায়গাতেই আছে, আশেপাশে কয়েকজন মানুষজন আছে, এবং তার পরিচিত তার বাড়ির আশেপাশের কয়েকজন লোককে সে দেখতে পায়, এবং সে বলতে থাকে, সে তার জ্ঞান যখন ফিরে তখনই সে একটু স্বাভাবিক হয়ে যায়, এবং সে বলতে থাকে যে আমি রাতে এরকম এরকম দেখছি আমার ভ্যানের পেছনে, আমি এটা দেখে আমি অজ্ঞান হয়ে গেছি, তোমরা আমার বাঁচাও, তোমরা আমার বাঁচাও, বারবার সে বলতেছে। তো কয়েকজন লোক বলতেছে যে আমরা সকালবেলা হাঁটে যাওয়ার সময় দেখলাম যে তুমি এই গাড়ির পাশে, তোমার গাড়ির পাশে তুমি অজ্ঞান হয়ে পড়ে আসো, ব্যাপার কি? তো সে তখন সবাইকে এভাবে বলতেছিল, অর্থাৎ অনেকে ওই জায়গায় উপস্থিত বেশ কয়েকজন তার কথা বিশ্বাস করেছিল, আবার অনেকজন হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছিল তার কথাটা। মতিমিয়া তখন আস্তে আস্তে তার ভ্যান গাড়ি নিয়ে সে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর সে তার স্ত্রী এবং ওয়াইফের সাথে তার কথাগুলো সে শেয়ার করে যে আমি এরকম একটা লাশ নিয়ে ওই জায়গায় গিয়েছিলাম, তো আমি তো উপরে খাইতে আসছিলাম, এরপরে আমার সাথে এই ঘটনা ঘটছে রাস্তার মাঝখানে, সে কথাগুলো বলে তার স্ত্রীকে। তার স্ত্রী কথাগুলো শোনার পর বলে যে আল্লাহ বাসাইছে, তোমার উপর হয়তো বজ্রের নজর লাগছে, তুমি তাড়াতাড়ি একজন কবিরাজ দেখাও, তুমি তাড়াতাড়ি একজন তান্ত্রিক দেখাও, নাহলে তোমার জীবনের কাল নাই আসতে পারে, এরকম ভাবে বলতেছিল তার স্ত্রী। তো তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি একজন কবিরাজের কাছে যাবো, আমি দুপুরের দিকে যাবো একজন কবিরাজের কাছে, আমার পরিচিত একজন কবিরাজ আছে, সে কবিরাজের কাছে গেলে হয়তো সে কবিরাজ আমার সুস্থ করে দিতে পারবো। মতিমিয়া তখন দুপুর বেলায় ওই তার পরিচিত যে কবিরাজ তাদের গ্রামেই থাকতো, ওই কবিরাজের সাথে সে দেখা করতে যায়, এবং সেখানে যাবার পর মতিমিয়া সে কবিরাজকে তার গতকালের সমস্ত ঘটনাটুকু সে খুলে বলে। কবিরাজ তাকে একটা প্রশ্ন করে, তুমি যে লাশটাকে নিয়ে মর্গে গিয়েছিলে এবং মর্গ থেকে পুনরায় তার বাড়িতে গিয়েছিলে, তুমি মাঝ রাস্তায় কি কোনো কিছু টের পেয়েছিলে? সে বলেছিল হ্যাঁ, আমি একটা গরম বাতাসের ধাক্কা পেয়েছিলাম। কবিরাজ তখন বলছিল যে তুমি কি করতেছিলে লাশের সাথে। তো তখন মতি মিয়া বলে যে লাশটা যখন কাঁচা মাটির রাস্তায় এব্রো থেব্রো আঁকা বাঁকা রাস্তায় যখন আমার গাড়িটা বেশ কয়েকবার ঝাঁকুনি দেয়, তো আমি দেখলাম যে লাশের বাঁধনটা ঢিলে হয়ে গিয়েছে, আমি আবার বাঁধনটা টাইট করতে গিয়েছিলাম। তো ওই সময়টাতে আমি ওই গরম বাতাসের ধাক্কাটা অনুভব করি। কবিরাজ তখন বলে যে ঠিক আছে, আমি এই বিষয়ে খোঁজ খবর নিয়ে তোমাকে জানাবো, তুমি আপাতত বাড়িতে চলে যাও। এবং কবিরাজ বলে দে যে কবিরাজ তখন নাকি তেল পরে দিয়ে দিয়েছিল, সরিষার তেল একটা ভুতুলে সে ঢুকিয়ে দিয়ে দিয়েছিল সেই মতি মিয়াকে, এবং মতি মিয়াকে বলে দিয়েছিল যে এই তেল পরাটা তার শরীরে মাথায় এবং দুই পায়ে যেন ভালোভাবে মালিশ করা হয়। তো পরবর্তীতে সে ওই তেল পরাটা নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তার স্ত্রী তাকে বলে যে কি দিয়েছে কবিরাজ। তো তখন দেখায় যে এই তেল পরাটা দিছে আমার মাথার পায়ে মালিশ করার জন্য। তো পরবর্তীতে ওই দিন রাতের বেলা সন্ধ্যার সময় মতি মিয়া তখন তেল পরাটা তার মাথা এবং পায়ে ভালো করে মালিশ করে নেয়। তো পরবর্তীতে রাতের বেলা খাবার দাবার খেয়ে যখন সে ঘুমিয়ে পড়ে, মতি মিয়া তখন দেখে যে তার সে স্বপ্নে দেখে সে ওই ভ্যান গাড়ি নিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে আছে। তো হঠাৎ করে তার ভ্যান গাড়িটা কোনো বড় একটা ট্রাক চাপা দিয়ে তার ভ্যান গাড়িটা একেবারে ঘুরিয়ে ফেলে এবং তার ভ্যান গাড়িটা ভেঙে একদম চুরমার হয়ে গিয়েছে। তো এই স্বপ্নটা সে অনেকক্ষণ দেখার পর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। মতি মিয়ার ঘুম ভাঙার পর ওই রাতে নাকি আর মতি মিয়ার ঘুম আসে না, এরকম স্বপ্ন সে কোনোদিন দেখে নাই। হঠাৎ করে তার ভ্যান গাড়ি একটা গাড়ি চাপা দিয়ে ভেঙে ফেলেছে। তো এই এরকম স্বপ্ন দেখার পর সে পরের দিন, কবিরাজ যেহেতু বলছিল যে পরের দিন তুমি আইসো আমার এখানে, তো ওই পরের দিন সকালবেলায় মতি মিয়া তখন ওই কবিরাজের টেরায় যায়। তো সেখানে যাবার পর মতি মিয়া কবিরাজকে বলে যে রাতের বেলা সন্ধ্যার সময় তো আপনার ওই তেল পরাটা আমি আমার শরীরে মালিশ করে খাবার দাবার খেয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো রাতের বেলা আমি এই স্বপ্নটা দেখেছিলাম যে আমার ভ্যান গাড়িটা বড় একটা ট্রাক চাপা দিয়ে ভেঙে ফেলেছে। কবিরাজ তখন বলেন যে ওই রকম স্বপ্ন নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, তবে আমি যে জিনিসটা বুঝতে পারছি সেটা খুবই গুরুতর। তোমার পিছে হয়তো কিছু খারাপ বদজিন লেগে গেছে ওই লাশের কারণে। ওই লাশের পিছনে কিছু খারাপ বদজিন ছিল এবং তারা একটাই জিনিস চাইতো যে লাশটাকে যেন কোনোভাবেই দাফন না করা হয়। তো যেহেতু তুমি এই বিষয়ে কিছুটা হলেও সাহায্য করেছো, তো এই কারণে তারা তোমার পিছনে একটু লাগার চেষ্টা করছে, তোমার ভয় দেখানোর চেষ্টা করছে। তো কবিরাজ তখন বলে যে এসব চিন্তার কোনো কারণ নাই, আমি কিছু আমল দিয়ে দিব, আমি কিছু পদ্ধতি আপনাকে তোমাকে বলে দিব, সেগুলো তুমি নিয়মিত পালন করলেই সব ঠিকঠাক হয়ে যাবে। কবিরাজ তখন কিছু রিচুয়ালের কথা বলে দেয় সেই মতি মিয়াকে। তো মতি মিয়া সব কিছু শুনে বুঝে তারপর সে বলে যে আচ্ছা ঠিক আছে। তো কবিরাজ তখন মতি মিয়ার কাছ থেকে বেশ কিছু টাকা পারিশ্রমিক নিয়ে তারপর মতি মিয়া চলে, মানে মতি মিয়া সে টাকাগুলো কবিরাজকে দিয়ে সে চলে আসে। তো কবিরাজ তখন মতি মিয়াকে একটা পুটলির মধ্যে বেশ কিছু জিনিস দিয়ে দিয়েছিল। কবিরাজ যেটা দিয়ে দিয়েছিল বাড়িতে আসার পরে, কবিরাজ বলে দিয়েছিল যে বাড়িতে নিয়ে এই পুটলির ভেতর থেকে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলোকে চার ভাগে ভাগ করে চারটা কাপড়ের টুকরার মধ্যে নিতে হবে। তারপর সেই পুটলিগুলো তার বাড়ির এরিয়ার চার কোণায় চারটা পুটলি পুঁতে দিতে হবে, মানে আধ হাত মাটির নিচে। তো সেই মতি মিয়া যখন সেই পুটলাটুকু সে কবিরাজের দেয় সে পুটলাটুকু তার বাড়িতে নিয়ে আসে, সেখানে আনার পর সে সেগুলো পুটলাটা খোলে। খোলার পর মতি মিয়া যেটা দেখতে পায় সে পুটলার ভেতরে ছিল কবুতরের পালকের মতো কিছু পালক এবং কিছু ধান, শুকনা ধান এবং কিছু সাদা এবং লাল রঙের মিশ্রিত কিছু গুঁড়ো পাউডার। তো সেগুলো পাওয়ার পর বেশ অনেকগুলো পালক ছিল, তো সে পালকগুলোকে সে ভাগ করে চার ভাগে ভাগ করে নেয় এবং সে ধান এবং গুঁড়ো মাটি, লাল এবং সাদা রঙের গুঁড়ো মাটি সে আলাদা আলাদা করে চার পুটলায় সে ভালো করে বেঁধে নেয়। তো সন্ধ্যা হওয়ার আগেই সেই পুতলাগুলো পুঁতে দেওয়ার কথা বলেছিল কবিরাজ। তো মতি মিয়া যখন সে তার স্ত্রীকে নিয়ে এসে তখন ছোট একটা কুদালের মতো জিনিস এগুলো এটা নিয়ে এসে বাড়ির চার কোনায় প্রায় আধ হাত গর্ত করে সে ওই পুতলাগুলো চারটা পুতলা বাড়ির চার কোনায় পুঁতে দেয়। পরের দিন মতিমিয়া আবার কবিরাজের কাছে গিয়ে সে জানায় যে আপনার কথা মতো সেই পুটলিগুলো আমাদের বাড়ির চার কোনায় পুঁতে দিয়েছি। কবিরাজ বলে যে ঠিক আছে, আর কোনো ধরনের সমস্যা হবে না আশা করি, এবং তোমাকে যে নিয়মগুলো পালন করার কথা বলে দিয়েছি সেগুলো নিয়মিত পালন করতে হবে, আর যে তেল পড়াটা দিয়েছি সেটা নিয়মিত মারতে হবে। কবিরাজ আরেকটা বিষয় খুব সাবধান করে দেয় যে তোমার যে ভ্যানগাড়ি সেই ভ্যানগাড়িতে আর যেন কোনো ধরনের লাশ তুমি বোঝাই না করো, লাশ যদি আবার বোঝাই করো তাহলে আবার হয়তো সমস্যা হতে পারে। এই কথা ভালোভাবে ওই কবিরাজ মতিমিয়াকে জানিয়ে দেয়। এর প্রায় সপ্তাহখানেক কেটে যায়, মতিমিয়ার সাথে আর কোনো ধরনের সমস্যা হয় না। এই সপ্তাহখানেক যাবৎ মতিমিয়া বিভিন্ন ধরনের ভাড়া সে পেয়েছে, বিভিন্ন জায়গায় সে মাল নিয়ে গিয়েছিল, ভালো পরিমাণে টাকা সে ইনকাম করতে পেরেছে। মতিমিয়া একটা জিনিস চিন্তা করছিল যে সে যে পরিমাণ কষ্ট করে মাল বুঝাই করে, এত পরিমাণ ভারী মালামাল সে এখান থেকে ওইদিকে মানে এদিক থেকে সেদিকে সে নিয়ে যায়, তার তো যে পরিমাণ কষ্ট হয় সে থেকে ভাড়া সে অনেক খুব কম পায়, কিন্তু মৃতদেহ বা লাশ বোঝাই করলে সেখানে অনেক ভালো পরিমাণে ভাড়া পাওয়া যায়। তো মতিমিয়া চিন্তা করছিল যে এরকম যদি আরো কয়েকটা পাইতাম তাহলে খুব ভালো হতো। সে কবিরাজের কথা কোনো তোয়াক্কা করছিল না, সে বলছিল যাক কবিরাজ বলছে, তার নিজের কথা বলছে বলছে থাক, আমি যদি একটু মানে ভালোভাবে করতে পারি কাজটা তাহলে হয়তো আমার ভালো পরিমাণে ইনকাম হবে। তো এইভাবে সপ্তাহখানেক পরেই মতিমিয়া আরেকটা সে ট্রিপ পায়। সে ট্রিপটা সে পায় সেটা হচ্ছে একটা হিন্দু বাড়ির একটা লাশ, সেই লাশটাকে নিয়ে তাকে শ্মশানে যেতে হবে। সে চিনে না, ওই শ্মশানে সে কোনোদিন যায় নাই, তবে তাকে চিনিয়ে দিলে হয়তো সে যেতে পারবে। মতিমিয়া তখন সরাসরি ওই বাড়িতে সে চলে যায় তার ভ্যানগাড়ি নিয়ে। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় একটা ভাঙাচোরা বাড়ি, ওই বাড়িতে দুইজন লোক থাকে, বৃদ্ধা এবং একজন বুড়ি, তাদেরই একটা ছেলে, তাদের বড় ছেলে মারা গিয়েছে, সেই ছেলের নাকি বিয়ে হয়েছিল না। তো ছেলেটা মারা যাবার পর এখন তাকে শ্মশানে নিয়ে যাবার মতো কোনো মানুষজন নেই, তবে তার কিছু আত্মীয় স্বজন ওই শ্মশানের আশেপাশের এলাকায় থাকে, তো যে কারণে তারা এখানে সরাসরি আসবে না, ফোনে তারা যোগাযোগ করে বলে যে লাশ আপনারা পাঠিয়ে দিন শ্মশানে, সেখানে আমরা এটাকে সৎকার করে দিব। তো লাশটাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো আত্মীয় স্বজন বা কোনো পাড়ার প্রতিবেশী কেউ যাবে না, সে লাশটাকে একা নিয়ে যেতে হবে তাকে। সময়টা একদম সন্ধ্যার পর, সন্ধ্যার পর যেহেতু সে তার টর্চ লাইটটা নিয়ে বের হয়েছিল, তো কাজকর্ম সম্পূর্ণ শেষ করে আসতে সে চিনে মোটামুটি ওই রাস্তাটুকু, তবে ওই শ্মশান ঘাটটা কোথায় সে আর কোনোদিন সেখানে যায়নি। সে শুনতে সে জানে ওই এলাকার জানতে পারে যে শ্মশান ঘাটটার নাম নাকি কালুর ঘাট মহাশ্মশান, সেখানে তাকে যেতে হবে। তো লাশটাকে তুলে কাপড়ে পেঁচিয়ে তুলে দেয় সেই ভ্যান গাড়িতে কয়েকজন মিলে, এরপর বলে যে আপনি সরাসরি ওই কালুর ঘাট মহাশ্মশানে পৌঁছে যাবেন, তো সেখানে শ্মশান ঘাটের সামনে নাকি কয়েকজন থাকবে, তারা লাশটাকে রিসিভ করবে। তো অগ্রিম ভাড়া তাকে বুঝিয়ে দেওয়া হয় যে আপনি শুধুমাত্র লাশটাকে নামিয়ে দিয়ে আপনি বাড়িতে চলে যাবেন। তো সন্ধ্যার পর পরে সে বের হয়ে যায়, ওই বাড়িতে গিয়ে সে লাশটাকে তুলে এবং লাশটাকে বেঁধে দেওয়া হয়। তো পরবর্তীতে মতিমিয়া তার ভ্যানগাড়ি নিয়ে সেই লাশ সমেত সে ভ্যানগাড়ি নিয়ে এসে রাস্তা দিয়ে এগোতে থাকে ওই মহাশ্মশানের দিকে। বেশ অনেকটা পথ ফাঁড়ি রাস্তা দিয়ে তাকে যেতে হবে, কারণ গ্রামের ফাঁড়ি রাস্তা ছাড়া ওই মহাশ্মশানে যাওয়ার মতো কোনো মেইন রাস্তা নাই। মেইন রাস্তা থাকা সত্ত্বেও সে মেইন রাস্তা দিয়ে যায়, এক পাশ দিয়ে এসে যায়, যাবার পর ওই ফাঁড়ি রাস্তায় তাকে ঢুকতে হবে। ফাঁড়ি রাস্তার আশেপাশে কিছু কিছু অংশ বাড়িঘর আছে, কিছু কিছু অংশ ফাঁকা, বড় বড় গাছগাছালি, এরকম একটা অবস্থা। তো মতিমিয়ার বারবার একটা কথাই মনে পড়ছিল যে কবিরাজ যে তাকে নিষিদ্ধ করেছিল যে তার এত বড় সমস্যা হয়েছিল গত কয়েক সপ্তাহ আগে, তো সে কেন এখন আবারও এই লাশ বুঝাই করছে তার ভেনে, এখন যদি তার সাথে আবারও আগের মতো সমস্যা হয়। এই বিষয়ে চিন্তা করছিল, আবার সে টাকার কথাও চিন্তা করছিল যে না, সে তো টাকা নিয়ে নিয়েছে এবং ভালো পরিমাণ টাকা। সে প্রায় দুই তিন দিন যাবত মালামাল বোঝাই করে যে পরিমাণ টাকা সে ইনকাম করতে পারে, একদিনেই সে এত টাকা ইনকাম করতে পারতেছে, একদিন না মাত্র হয়তো কয়েক ঘন্টার ব্যাপার। সে একমাত্র টাকার কথা চিন্তা করেই সে ওই লাশটুকু নিয়ে সে ফাঁড়ি রাস্তা দিয়ে চালাতে থাকে ভ্যান। ফাঁড়ি রাস্তা হলেও রাস্তাটা কিন্তু খুবই মসৃণ, একদম সমান ছিল, কারণ বেশ কিছুদিন আগেই এই রাস্তার কাজটুকু শেষ হয়েছিল। তো যে কারণে এই রাস্তা দিয়ে টুকটাক, চিকন রাস্তা হলেও টুকটাক সিএনজি অটোরিকশা এই রাস্তা দিয়ে চলাচল করে, এমনকি সন্ধ্যার পরেও সে যে ভ্যান নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওই সময়টা তো সে বেশ কয়েকটা সিএনজিটাকে ওভারটেক করেছে, অপর পাশ থেকেও কয়েকটা সিএনজি অটোরিকশা পার করে গেছে তাকে। তো এমন একটা পরিস্থিতিতে মতি মিয়া তখন গাড়ি চালাচ্ছে, তার পেছনে একটা মাত্রই লাশ, কাপড়ে পেঁচানো সেই লাশ ভালো করে বেঁধে নিয়েছে ভ্যানের সাথে, এবার যেন কোনো মিস্টেক না হয়, সে লাশের দড়ি যেন কোনোভাবেই আলগা না হয়ে যায়, সে লাশ যেন পরে না যায়, ভালোভাবে সে টাইট করে বেঁধে নে তার ভ্যানের সাথে। পরবর্তীতে সে আস্তে আস্তে প্রথমে সে চালাচ্ছিল, তারপর যখন দেখে যে অনেকটা রাস্তা তাকে যেতে হবে, তখন মতি মিয়া তার গাড়ি চালানোর গতিটা বাড়িয়ে দেয়। মতি মিয়া তখন সোজা রাস্তা, একদম সোজা রাস্তা সে চালাচ্ছে, খুব দ্রুত বেগে সে ভ্যান গাড়ি চালাচ্ছে, এবং মতি মিয়ার কাছে মনে হচ্ছে তার ভ্যান গাড়ির দুপাশে কেউ, মানে কারা হয়তো সমান তালে তার সাথে তার গাড়ির গতির, তার ভ্যান গাড়ির গতির সমান তালে তারা যেন ছুটে চলছে তার ভ্যান গাড়ির দুপাশে। সে সেটা অনুভব করতে পারছিল, অল্প অল্প করে সে ডানে একবার বামে একবার তাকায়, সে একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়, সে অনুভব করতে পারছিল তার ভ্যান গাড়ির দুপাশে কারা যেন সমান গতিতে দৌড়ে যাচ্ছে, ছুটে চলছে সামনের দিকে। পেছনে একটা মাত্রই লাশ, সে লাশটাকে পৌঁছে দিতে হবে কালুরঘাট মহাশ্মশানে। মতি মিয়া তখন গাড়ি চালাচ্ছে, একবার ডান দিকে তাকায় আরেকবার বাম দিকে তাকায়, সে কি করবে সে বুঝতে পারতেছে না, কারা তার ভ্যান গাড়ির দুপাশে সমান তালে ছুটে চলছে সে বুঝতে পারতেছে না, একদম অদৃশ্য, সে কোনো কিছুই দেখতে পারতেছে না, সামনের দিকে তাক করা তার টর্চ লাইট। হঠাৎ করেই মতি মিয়া সামনের দিকে দেখতে পায় একটা বড় গাছের গুড়ি রাখা রাস্তার ঠিক মাঝখানে। হঠাৎ করেই মতি মিয়া এই জিনিসটা দেখা মাত্র সে সাথে সাথে সে তার ভ্যান গাড়ির দুই পাশের দুইটা ব্রেক সে চেপে ধরে এবং সে গাড়ির কন্ট্রোল সে সাথে সাথে হারায়। গাড়ির কন্ট্রোল হারানোর পর গাড়ি একবার বাম পাশ একবার ডান পাশ কাত হয়ে, পুরোটাই কাত হয়ে পড়ে রাস্তার পাশে, এবং মতি মিয়া তার হাঁটু এবং ডান হাতে বেশ অনেকটা ব্যথা পায়, এবং মতি মিয়া যেটা দেখতে পায় গাড়িটা রাস্তায় কাত হয়ে পড়ে যাওয়ার কারণে তার গাড়ির পেছনের যে লাশটুকু বাঁধা ছিল কাপড়ে, সে লাশটুকু ছিটকে রাস্তার অপর পাশে গিয়ে পড়েছে, দড়ির বানগুলো ছিঁড়ে গিয়েছে। মতি মিয়ার বুক ধরফর করছে, কি দেখেছে সে, এটা এই মুহূর্তে সে কি করবে সে বুঝতে পারতেছে না, তার লাইটটাও তার হাত থেকে ছিটকে গিয়ে পড়েছে অন্য পাশে। সে উঠে দাঁড়ায়, মতি মিয়া তখন উঠে দাঁড়ায়, তার কিছু করার নাই, কারণ আশেপাশে কোনো বাড়িঘর নাই, আশেপাশে কোনো মানুষজন নাই যে তাকে সাহায্য করতে পারবে তাকে, এবং যা করতে হবে তাকে একাই নিজে নিজে করতে হবে। তো মতি মিয়া তখন নাকি সে রাস্তা থেকে ওই ভ্যান গাড়িটা সোজা করে, এবং সে দেখতে পায় ভ্যান গাড়ির হ্যান্ডেলের একটু জায়গা বাঁকা হয়ে গিয়েছে, কিছু করার নাই তার, ওই মুহূর্তে আর কিছু করার ছিল না। মতি মিয়া টর্চ লাইটটাকে এনে সে ভ্যান গাড়ির উপরে রাখে এবং ওই লাশটার দিকে তাক করে রাখে। মতি মিয়া দেখতে পায় লাশের শরীরে যে কাপড় পেঁচানো ছিল সে কাপড়ের পেঁচানোর জায়গাটাও খুলে গিয়েছে। মতি মিয়া কাছে যায় লাশের এবং দেখতে পায় যে লাশের পায়ের অংশটুকুর কাপড়টা সরে গিয়েছে এবং ওই লাশের দুইটা পা দেখা যাচ্ছে। মতি মিয়া তো টর্চ লাইটটাকে ওই ভ্যান গাড়ির পেছনের অংশে রেখে এসেছে এবং এই দিকে তাক করা, লাশের দিকে তাক করা, কিছুটা আলো এ মতি মিয়া দেখতে পাচ্ছিল লাশের পা থেকে, লাশের পায়ের যে পাঁচটা দুই পায়ের দশটা আঙুল, সে আঙুলগুলোর নখ থেকে কেমন যেন রক্তের মতো তরল পদার্থ বের হচ্ছে। মতি মিয়া দেখতে পাচ্ছিল। কিন্তু মতি মিয়া বুঝতে পারতেছেন এগুলো কি লাশের, আর নখের মধ্য থেকে রক্ত বের হচ্ছে কিভাবে। একটা মানুষ মারা গেলে তো তার শরীর ঠান্ডা হয়ে যায়, রক্ত আস্তে আস্তে জমাট বেঁধে যায়, কিন্তু এই এই লাশের শরীরে রক্ত কি এখনো জমাট বাঁধে নাই, এখনো কিভাবে রক্ত পড়তেছে সে বুঝতে পারছিল। সে মনে মনে ধরেই নেই যে ভ্যান গাড়ি থেকে পড়ে যাওয়ার কারণে, আঘাত লাগার কারণে হয়তো লাশের শরীর থেকে তখনও রক্ত বের হচ্ছে। সেই পায়ের আঙুলের নখের উপর থেকে রক্তের বিন্দুর মতো তরল পদার্থ তখন বের হচ্ছে। মতি মিয়া আর দেরি করে নেয়, সাথে সাথে লাশের পাটুকু কাপড়ে মুড়ে দেয় এবং লাশটাকে সে দুই হাতে সে মানে তুলে দুই হাতে তুলে, লাশটা মোটামুটি ভারী ছিল, একটা প্রাপ্তবয়স্ক মানুষ, প্রায় হবে 60-এর উপরে তো ওজন হবে, এরকম নাকি একটা ওজন ছিল। তো মতি মিয়া যখন লাশটাকে কুলে তুলে নেয় তার দুই হাত দিয়ে, মতি মিয়া অনুভব করে যে লাশের শরীর অনেকটাই গরম। একটা মানুষের জ্বর আসলে, তার শরীরে জ্বর আসলে যেরকম শরীর যেরকম গরম থাকে, শরীরের তাপমাত্রা যেরকম বেড়ে যায়, যেরকম একটা আমরা শরীরে হাত দিলে যেরকম একটা গরম অনুভব করি, ঠিক ওই রকমটাই গরম মতি মিয়া অনুভব করতে পারছিল। সে বুঝতে পারতেছে তার একটাই কথা, যাই হোক আমাকে এই কাজটা করতেই হবে, আমাকে লাশটাকে শ্মশানে পৌঁছে দিতেই হবে, আমার এছাড়া কোনো উপায় নাই। কারণ এখান থেকে সে যে পালিয়ে যাবে লাশটাকে রেখে, এই সিচুয়েশনটা সে স্কিপ করবে এই সামর্থ্যটুকু এই অবস্থায় সে নাই। আশেপাশে কোনো বাড়িঘর নাই, বেশ অনেকটা দূরে, তাকে হেঁটে গেলেও প্রায় অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু তাকে কিছু করার নাই। এখন সে লাশটাকে কুলে তুলে নিয়ে আবারও ভ্যানের পেছনে বসায় এবং ভালো করে টাইট করে নেয়। মতি মিয়া আবারও সেই বাঁকা হয়ে যাওয়া হ্যান্ডেল নিয়েও সে কষ্ট করে সে তার ভ্যান গাড়ি চালাতে থাকে। বেশ কিছুক্ষণ আগেও বেশ কয়েকটা সিএনজি অটোরিকশাটাকে পাশ কাটিয়ে চলে গেছে, কিন্তু এখন আর একটা গাড়িও ওই রাস্তায় দেখা যাচ্ছে না, একেবারে নির্জন রাস্তা। এরপর বেশ অনেকক্ষণ গাড়ি চালানোর পর মতি মিয়া বুঝতে পারে সে একটা গ্রামের ভেতরে প্রবেশ করেছে। বেশ কয়েকটা বাড়িঘর পার হয়ে দুপাশে রাস্তার দুপাশে উঁচু উঁচু গাছপালা এবং বেশ কয়েকটা পুকুরও আছে আশেপাশে, এবং সে এই দিক দিয়ে সে গাড়ি চালাচ্ছে এবং সে চিনতে পারে রাস্তাটা, যে বেশ এর একটু সামনে গেলেই হয়তো ওই কালুরঘাট মহাশ্মশান। তো সে গাড়ি চালাচ্ছে ভয়ে ভয়ে, তার ভেতরে তো এমনি একটা ভয় ঢুকে আছে, কি একটা পরিস্থিতির মধ্যে সে পার হয়ে আসছে, অনেক বাধা বিপত্তি পার হয়ে সেই পর্যন্ত আসছে, তাকে তো হাল ছেড়ে দিলে চলবে না, লাশটাকে পৌঁছে দিতে হবে তার যথাসময়ে সেখানে, হয়তো লাশের আত্মীয় স্বজন সেখানে অপেক্ষা করছে তার জন্য। মতি মিয়া তখন গাড়ি চালাচ্ছে এবং হঠাৎ করেই সে রাস্তার ঠিক বাম পাশে একটা গেট দেখতে পায়, বেশ পুরনো একটা গেট, পাকা করা নির্মিত একটা গেট, আর চারপাশে বাউন্ডারি দেয়া। তো এই গেটটা দেখেই মতি মিয়া একটু দূর থেকে তো দেখতে পাচ্ছিল লাইটের, টর্চ লাইটের আলোয়, তখন সে বুঝতে পারে যে এটাই হয়তো সেই কালুরঘাট মহাশ্মশান, এখানেই হয়তো তার লাশটাকে নামাতে হবে। কিন্তু আশেপাশে তো কাউকে বা ওই শ্মশানঘাটের ওই গেটের সামনে তো কাউকে দেখা যাচ্ছে না। মতি মিয়া তখন চিন্তা করছিল সে কি করবে, এই এখানে কি সে দাঁড়াবে নাকি একটু সামনে যাবে যেখানে লোকজন হয়তো পাওয়া যেতে পারে। তখন মতি মিয়া ওই ঠিক গেটটা যে ছিল সে ভাবছিল ওইটাই শ্মশানঘাট, সে ওই গেটের সামনে গাড়িটা ব্রেক করার পর সে কেন যেন সে মানে নিজের মনের ভুলে নাকি নিজের ইচ্ছায় নাকি নিজের অনিচ্ছায় সে ওই টর্চ লাইটটা হঠাৎ করে বন্ধ করে দেয়। হালকা চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে পড়ছিল এবং মতি মিয়া লাইটটা অফ করার সাথে সাথে মতি মিয়া যে জিনিসটা দেখতে পায়, সামনের দিক থেকে অন্ধকার ভেদ করে দুইটা কালো ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। মতি মিয়া শুধু বড় বড় চোখ করে দিকে তাকিয়ে আছে, সে যে কোনো রিয়াকশন করবে, কোনো রিয়্যাক্ট করবে সাথে সাথে ভয়ে চিল্লান দিবে বা দৌড় দিবে, এরকম কোনো কিছু সে তখন করতে পারছিল না। তো মতি মিয়া শুধু তাকিয়ে আছে ওদিকে দুইটা কালো ছায়ামূর্তি লম্বা আকৃতির, তাদের মনে হচ্ছিল একদম মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়, তাদের হাত গলা মাথা এরকম কোনো কিছুরই অস্তিত্ব বোঝা যাচ্ছিল না। তো ওই দুইটা কালো ছায়ামূর্তি তাকে পাশ কাটিয়ে চলে যায়, সে তো ভ্যানগারের একটু সামনের অংশে দাঁড়িয়েছিল, তার দিকে এসে তাকে কিছু করে না, তাকে পাশ কাটিয়ে চলে পিছনের দিকে চলে যায় এবং মতি মেজাজে ফিরে পিছনের দিকে ফিরে দেখতে পায় তার গাড়িতে রাখা যে লাশটা কাপড়ে মোড়ানো ছিল, সে লাশের শরীরের উপর থেকে কাপড়টা সরিয়ে ফেলেছে ওই ছায়া মধ্যে দুটো। তার পুরো শরীর উলঙ্গ অবস্থায়, শরীরে একটা মাত্র কাপড় নেই। এই উলঙ্গ শরীরে পেটের ঠিক পেটের অব মানে মাঝ বরাবর অংশ থেকে ওই দুইটা কালো ছায়া মূর্তি হিংস্র পশুর মতো, হিংস্র ক্ষুধার্ত প্রাণীর মতো ওই দুইটা কালো ছায়া মূর্তি তার পেটের ভেতর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মতি মিয়ার চোখের সামনে এই জিনিসটা ঘটতেছে। মতি মিয়া শুধু তাকিয়ে আছে। মতি মিয়া দেখে যে ওই লাশের পেটের ভেতর থেকে নারী ভুঁড়িগুলো ছিটকে বেরিয়ে আসে এবং নারী ভুঁড়িগুলো তারা খুব আয়েস করে খাচ্ছে ওই দুইটা ছায়া মূর্তি। এই জিনিসটা দেখা মানে দেখতে পাচ্ছিল, মানে মতি মিয়া যে জোরে চিৎকার করবে বা দৌড় দিবে এই শক্তিটুকু তার হচ্ছিল না। কিছুক্ষণ পরেই মতি মিয়া ভাবে যে না, এখানে আর তার পক্ষে থাকা কোনোভাবেই সম্ভব না। মতি মিয়া তখন ঠিক সামনের দিকে একটা দৌড় দেয়। সামনের দিকে দৌড় দেওয়ার পর হয়তো এক মিনিটের মতো সে সামনের দিকে দৌড় দেওয়ার পর সে দেখে অনেকজন মানুষ সেখানে দাঁড়িয়ে আছে এবং সে দেখে যে ওইটাই আসলে কালুরঘাট মহাশ্মশান। সে যেটাকে কালুরঘাট মহাশ্মশান ভেবে ব্রেক করেছিল, গাড়ি থামিয়েছিল, ওইটা আসলে মহাশ্মশান ছিল না। শ্মশান এটাই যেখানে সে এখন আসছে, এখানে অনেক লোকজন। তো লোকজন বলতেছে, তুমি কে, তুমি এখানে হঠাৎ দৌড়ে আসছো কেন? সে তখন বলতেছে, আমি সেই ভ্যানওয়ালা, আমাকে দিয়ে আপনার পরিবার আত্মীয় সে লাশটাকে পাঠানো হয়েছে। এখানে একটা লাশ দাহ করার কথা না, আপনারা কি সে আত্মীয়? সে জিজ্ঞাসা করছিল। হ্যাঁ হ্যাঁ, তারা বলতেছে হ্যাঁ আমরাই সে আত্মীয়। লাশ কোথায়, আপনার ভ্যানগারে কোথায়, লাশ কোথায়? তখন সে সবাইকে বলতে থাকে যে আমি তো ওই সামনে একটা গেট আমি দেখেছিলাম, ওই গেটের ওইখানে আমি গাড়িটা ব্রেক করলাম, তারপরে দেখলাম দুটা কালো ছায়া মূর্তি আমাকে পাশ কাটিয়ে চলে এসে ওই লাশের যে লাশটাকে আমি নিয়ে আসছি ওই লাশের শরীর থেকে এসে মাংস ছেড়ে ছেড়ে খেয়ে ফেলতেছে ওই দুইটা কালো ছায়া মূর্তি আমি দেখে আসলাম। তো তখন বলতেছে, কি বলেন আপনি, পাগল নাকি, কই কই আপনার ভ্যানগাড়ি কই? তারা বলতেছে যে আপনার ভ্যানগাড়িটা কোথায়, তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে চলুন। তো ওনাদের হাতেও, ওনারা যারা ছিলেন বেশ কয়েকজন, তাদের হাতে একটা একটা করে টর্চ লাইট ছিল। তো প্রত্যেকেই টর্চ লাইট দিয়ে মতি মিয়াকে নিয়ে সামনের দিকে আসে। তো আসার পর দেখে যে না, একদম ভ্যানগাড়ি রাস্তার পাশে রাখা এবং ভ্যানগাড়ির পিছনে লাশ রাখা ঠিকই, কাপড় দিয়ে মোড়ানো একদম স্বাভাবিক অবস্থায়। তো তখন মতি মিয়াকে বলে যে কি আপনি মিয়া এখানে লাশটাকে আসছেন আর কি আবোল তাবোল বলতেছেন, অন্ধকারের মধ্যে আসছেন কি, ভয় পাইছেন নাকি? সে বলতে থাকে যে হ্যাঁ আমি তো সরাসরি দেখলাম। মতি মিয়া বলতেছে, আমি নিজ চোখে দেখে আসলাম, এটা কি, এটা তো আমি নিজ চোখে দেখলাম, এটা তো বোমার চোখের ভুল হওয়ার কথা না। এবং সে বলতেছে যে রাস্তায় আসার সময় যে সে অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল এবং যে সে অনুভব করতে পারছিল যে জিনিসটা, এই বিষয়ে সে বলতে থাকে। আসলে ওই মুহূর্তে যারা লোকজন ছিল ওখানে কেউই তখন মতি মিয়ার কথা বিশ্বাস করছিল না এবং মতি মিয়াকে বলে, মিয়া কই গাড়ি দাঁড়া করাইছো, এটা তো একটা পরিত্যক্ত বাড়ি, একটা বিল্ডিং আছে এই যেখানে মতি মিয়া দাঁড়া করাইছিল, যেটাকে শ্মশান ভেবে মতি মিয়া দাঁড় করাইছিল, বাউন্ডারি দেয়া বড় গেট করা, এটার ভিতর একটা বাড়ি আছে, এই বাড়িতে আগে মানুষ থাকতো, তারা বিদেশ চলে গেছে, এখন একটা পরিত্যক্ত অবস্থায় বাড়িটা পড়ে আছে। তো এই বিষয়ে নাকি বলে মতি মিয়াকে যে মিয়া আপনি কই গাড়ি দাঁড়া করাইছেন, এটা ভালো জায়গা নাকি, তাহলে শ্মশানে নিয়ে আসতেন ডাইরেক্ট। তো সে বলতেছে যে আমি মনে করছি যে এটাই শ্মশান ঘাট। তো পরবর্তীতে মতি মিয়া বলে যে আমার তো এখন একার পক্ষে আমার বাড়ি ফেরা কখনোই সম্ভব না, এই অন্ধকার রাস্তা দিয়ে আমি একা গাড়ি চালিয়ে যেতে পারবো না। তো তারা তাদের সাথে মতি মিয়া থাকে এবং মতি মিয়া আসলে বাইরেই দাঁড়িয়ে থাকে, কয়েকজনও থাকে বাইরে। তো ভিতরে নাকি বেশ অনেকক্ষণ যাবৎ কিছু নিয়ম এবং কিছু আর্চনা পালন করা হয়। তো এরপরে নাকি আস্তে আস্তে ওই লাশটাকে দাফন করা হয়। তো লাশ যারা দাফন করেছিল তারা দেখেছিল পুরো বডি একদম স্বাভাবিকভাবে আছে এবং মতি মিয়া যে বলেছিল যেটা দেখেছিল, তখন তার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল লাশের পায়ের আঙুলের নখগুলো থেকে যে রক্ত বের হচ্ছিল সেটা অনেক একদম মানে মতি মিয়া যেটা দেখেছিল, কিন্তু যারা দাহ করতে লাশ ভিতরে নিয়ে গিয়েছিল তারা শ্মশানের ভিতরে, তারা আর দেখে নাই, তারা কিছু একদম স্বাভাবিক অবস্থাতেই পা ছিল এবং শরীরও একদম স্বাভাবিক মানুষের মতোই ছিল। তো পরবর্তীতে দাহ কার্য সম্পন্ন করার পর ওইখানের যারা লোকজন ছিল তারা তো আসলে ওই মতি মিয়ার বাড়ির দিকে কেউ যাবে না, সবাই যার যার বাড়িতে চলে যাবে। তো ওইখানের মধ্য থেকে ওই একজন ব্যক্তি পরিচিত, মানে যে লাশ সে নিয়ে এসেছে ওই বাড়ির একজন খুবই নিকট আত্মীয়, ওই ব্যক্তি বলে যে ঠিক আছে আজকের রাতটা আপনি আমার বাড়িতে থেকে যান, আগামীকাল সকালবেলা আপনি চলে যাবেন। তো তখন নাকি প্রায় রাত 8:30 কি 9টার কাছাকাছি। তো ওই সময়টাতে তখন মতি মিয়া ওই ব্যক্তির সাথে তার বাড়িতে চলে যান। তো তার বাড়িতে যাওয়ার পর ওই ব্যক্তি তাকে রাতের খাবার দেয়, তার গাড়িটা উঠানেই তালাবদ্ধ অবস্থায় রাখা হয়, ভ্যান গাড়িটা। তো রাতের খাবার দাবার শেষ করার পর মতি মিয়া ঘুমিয়ে পড়ে এবং সকাল হলেই সে অনুভব করতে পারে যে তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর উঠেছে। এত পরিমাণে জ্বর, সে তার শরীরে আর কোনোদিন জ্বর এত মানে এত বেশি পরিমাণে জ্বর উঠে নাই, খুবই পরিমাণে গা গরম, অনেক গরম তার। তো ওইখানে যে যার বাড়িতে মতি মিয়া থেকেছে ওই ব্যক্তি বলতেছিল যে আপনার শরীর তো খুবই খারাপ, অনেক জ্বর এসেছে, আপনাকে কিছু মেডিসিন দিয়ে দিই, আপনি খেয়ে তারপর আস্তে ধীরে চলে যান। তো মতি মিয়াকে কিছু ওষুধ দেওয়া হয়, সেগুলো খেয়ে মতি মিয়া এই জ্বরের শরীর নিয়ে এসে আস্তে আস্তে তার বাঁকা হয়ে যাওয়া, একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে যে সমস্যা হয় গাড়ির, ওই সমস্যাটুকু নিয়েই সে আস্তে আস্তে তার গাড়িটা নিয়ে বাড়িতে চলে আসে। তো বাড়িতে আসার পরে এরকম অবস্থা, শরীর খারাপ, তো সব ঘটনাই আস্তে আস্তে তার স্ত্রী পরবর্তীতে জানতে পারে। তো জানতে পারার পর স্ত্রীও জানে যে না, এমত অবস্থায় ওনাকে আর কোথাও না পাঠাই, আমি যাই। তো তখন তার স্ত্রী নিজ দায়িত্বে ওই কবিরাজের বাড়িতে যায়। কবিরাজকে খুব জোরাজুরি করে, খুব অনুরোধ করে মতি মিয়ার স্ত্রী সেই কবিরাজকে নিয়ে আসে তাদের বাড়িতে। কবিরাজ বলে দে যে আমি আগেই বলছিলাম যে আপনার যে তোমার গাড়িতে আর কখনো লাশ উঠাইও না, আমি আগেই তোমাকে নিষেধ করে দিয়েছিলাম, আমি আগেই তোমার সতর্ক করে দিয়েছিলাম তুমি যেন আর তোমার গাড়িতে লাশ না উঠাও, তবুও তুমি লোভে পড়ে, টাকার লোভে পড়ে তুমি কেন লাশ উঠাইলা, তুমি জানো না যে বদজিনের নজর কতটা খারাপ হয়, তারা তো তোমার মাইরা ফেলার চেষ্টা করতেছিল, তারা তোমারে ভয় দেখাইছে, হয়তো পরবর্তীতে তারা ডিরেক্ট তোমার উপর আক্রমণ করব। এই কথা ডিরেক্ট বলে দেন সে কবিরাজ যে আমি এখন আর কিছু করতে পারবো না, তোমার আমি সাবধান করছি তুমি আমার কথা শুনো না, এখন আমি আর তোমার লেগে কিছু করবো না। কবিরাজ নাকি এইভাবে এসে রাগ করে বল কথা বলতেছিল। তো তখন তার স্ত্রী বলতেছিল যে দেখেন কবিরাজ মশাই, এখন যদি আপনি আমার স্বামীকে সুস্থ না করে তুলেন তাহলে তো আমরা আমার পরিবার চলতে পারবে না, আমাদের বাচ্চা কাচ্চা আছে। তো কবিরাজ বলে যে ঠিক আছে আমারে প্রায় এত টাকা দিতে হবে। তখন নাকি কবিরাজ মতি মিয়ার পরিবারের কাছে প্রায় ওই সময়টাতে প্রায় নাকি ২০,০০০ টাকার মতো টাকা এসে চায় যে কাজটা যদি আমি শেষ করে দেই তাহলে আমাকে প্রায় ২০,০০০ টাকার মতো দিতে হবে। মতি মিয়া জানে, কবিরাজও জানে যে এখন যে সে সমস্যাটা মানে যে সিচুয়েশনটা সে মানে ফিল করে এসেছে ওই সিচুয়েশনে সে আবারও পড়বে এবং যে বদ নজরটা তার উপরে লেগেছে, যে বদ জিনের নজর তার উপরে লেগেছে ওই জিনগুলো হয়তো তাকে আক্রমণ করবে, হয়তো বা তার জীবন বিপন্ন হতে পারে, এই কথা ভেবে আগে ভাগেই সব কাজকর্ম সেরে দিতে হবে। তো কবিরাজ বলেন যে ঠিক আছে আমি আমার কাজ করি, আপনারা টাকা রেডি রাখবেন, আমি কাজ শেষ করার পর সম্পূর্ণ টাকাটা আমাকে দিয়ে দিতে হবে। তো মতি মিয়ার শুরু হয় মতি মিয়ার বাড়িতে বিভিন্ন ধরনের রিচুয়াল পদ্ধতি। কবিরাজ নাকি তার কয়েকজন চেলা সমেত তাদের বাড়িতে বেশ কয়েকদিন যাবৎ অবস্থান করছিল। তো বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে ওই কবিরাজ রিচুয়াল করতেছিল। এই রিচুয়াল করার মাধ্যমে মানে রিচুয়াল করার মধ্যবর্তী সময়টুকুতে মতি মিয়াও নাকি বেশ অনেকদিন খারাপ স্বপ্ন দেখেছে এবং তার কাছে অনুভব হতো সে যে খাটের বা চৌকির উপরে সে যে ঘুমাত সেই চৌকির নিচ থেকেও সে হার চিবানোর, হার ভেঙে ফেলার যে শব্দটুকু সে শুনেছিল আগে, এরকম শব্দটুকু সে টুকটুক শব্দ সে শুনতে পেত তার খাটের নিচ থেকে বেশ কয়েকদিন সে শুনেছিল। তো এই সমস্যাগুলো বেশ অনেকদিন যাবৎ চলমান থাকার কারণে এবং কবিরাজ তখনও কিন্তু রিচুয়াল পদ্ধতি চালিয়ে যাচ্ছিল, এক উশিলা নিয়ে কবিরাজ সেই মতি মিয়ার বাড়িতে মানে ঘাটি ঘেরে সে থাকা শুরু করে এবং তিন বেলা খাবার সমেত সে একদম আরামায় সে থাকতেছিল মতি মিয়ার বাড়িতে। মতি মিয়ার নিকটাত্মীয় মধ্যে একজন ভালো ছেলে ছিল, তার কোন এক পরিচিত, সে নাকি কলেজে পড়ে, শিক্ষিত এবং ইসলামিক ধার্মিক টাইপের, সে নাকি কোনোভাবে খোঁজখবর পায়। খোঁজখবর পাওয়ার পর সে মতি মিয়ার বাড়িতে আসে। তো মতি মিয়ার বাড়িতে আসার পর সে খোঁজখবর নিয়ে নাকি জানতে পারে যে কবিরাজ সে সুস্থ করার নামে বা সে তার সমস্যা সমাধানের নামে যে কাহিনী করতেছে বা রিচুয়াল করতেছে, এগুলো আসলে সব ভুয়া, কোনোভাবেই সে ঠিকঠাক করতে পারবে না। সে এক উশিলা খাবার দাবার খেয়ে কয়েকদিন থেকে তারপর সে টাকা নিয়ে চলে যাবে। তো এই কথা নাকি সে আস্তে আস্তে বুঝে এবং সে মতি মিয়াকে জানায়। তো মতি মিয়া বলে যে এখন তো আমার আর কিছু করার নাই, আমার শরীর খুবই অসুস্থ, আমার পক্ষে সম্ভব না কোনো কিছু করা। তো ওই ব্যক্তি ওই লোক ওই ছেলেটা ছেলেটা তখন কবিরাজকে বলে যে আপনি চলে যান, আপনি এতদিন যা আসছিলেন চলে যান, আমরা অন্য একজনের মাধ্যমে রিচুয়াল করাবো, আপনার পক্ষে কোনো কাজ হবে না। কারণ আপনি এখানে থাকা সত্ত্বেও মতি মিয়ার সাথে বিভিন্ন ধরনের সমস্যা এখনো হচ্ছে এবং তিনি অনুভব করছেন, তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন, আপনার পক্ষে আর সম্ভব না কাজ করা, আপনি চলে যান। তো তখন নাকি মতি মিয়ার পরিবার থেকে অল্প কিছু টাকা দিয়ে ওই কবিরাজকে বিদায় করা হয়। তো যাওয়ার আগে কবিরাজ বলে দেয় যে আমি আগেই সতর্ক করছিলাম, সে সতর্ক বার্তা শুনে নেয়, আমি এখনো হয়তো ঠিক করে দিতে পারতাম কিন্তু তোমরা আমাকে সেই সুযোগটুকু দিতেছ না। তো এই কথা বলে ওই ছেলে বলে যে না, আপনার কোনো সুযোগের দরকার নেই, আপনি চলে যান। তো এর পরবর্তীতে ওই ছেলে তখন তার পরিচিত একজন হুজুর ছিল, একটা মসজিদে তিনি ইমামতি করেন, পাশাপাশি তিনি একটি মাদ্রাসার শিক্ষক। ওই হুজুরকে ওই ছেলেটা তখন খবর দেয় ওই হুজুরের সাথে সমস্ত ঘটনা, কারণ ওই ছেলেটা তখন মতিমের কাছ থেকে সব ধরনের ঘটনা বিস্তারিতভাবে জেনে শুনে সে ওই হুজুরের সাথে শেয়ার করে। হুজুরের সাথে শেয়ার করার পর সেই হুজুর যখন মতি মিয়ার বাড়িতে আসেন, তখন হুজুর আবারও নিজ কানে তিনি মতি মিয়ার কাছ থেকে সমস্ত ঘটনাটুকু শুনেন। তো মতি মিয়া পূর্বে যেরকম স্বাস্থ্য সামর্থ্য ব্যক্তি ছিল, আস্তে আস্তে সে দুর্বল হয়ে যাচ্ছিল, তার শারীরিক অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল। তো হুজুর তখন বলছিল যে মতি মিয়ার আরো আগে ভালো ধরনের চিকিৎসা করানোর প্রয়োজন ছিল, এখনো একটু দেরি হয়ে গিয়েছে, হয়তো বেশি দেরি হলে খারাপ কিছু হতে পারে, তবে চেষ্টা করবে। হুজুর বলতেছে যে আমি চেষ্টা করব, আমাকে কিছুদিন সময় দিতে হবে। হুজুর তখন বলেন যে আমাকে কিছু রুকেয়া করাতে হবে। তো রুকেয়া পদ্ধতি তিনি জানতেন এবং তিনি বলেন যে এক সপ্তাহ যাবৎ রুকেয়া করাতে হবে, এবং তিনি কিছু আমল এবং আমলের কথা তিনি বলে দেন যে পাঁচ ওয়াক্ত সালাত অবশ্যই পাঠ করতে হবে। তো মতি মিয়া তো এমনিতেই অসুস্থ, সে দাঁড়াতে পারে না, সে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে না, সে বলতেছে যে হুজুর আমি কিভাবে নামাজ পড়ব। তো হুজুর বলতেছে এতে দেখেন নামাজ, অসুস্থ আপনি বসে পড়বেন, বসে যদি না পড়তে পারেন আপনি শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়বেন। তো বলে যে মতি মিয়া যে ঠিক আছে আমি শুয়ে শুয়ে আমি ইশারায় নামাজ পড়ব, কারণ আমার পক্ষে দাঁড়িয়ে বা বসে নামাজ পড়া এখন সম্ভব না, এতটা পরিমাণে তার শরীর মতি মিয়ার শরীর দুর্বল হয়ে গিয়েছিল তখন। তো হুজুর তখন এই আমলগুলো এবং তিনি প্রতিদিন ওনার বাড়ি তাদের মতি মিয়ার যে গ্রাম ছিল সেই গ্রাম থেকে এক গ্রাম পরেই ছিল, তো ওখান থেকে তিনি প্রতিদিনে আসতেন নিয়ম করে একটি নির্দিষ্ট সময়, ওই সময় এসে তিনি মতি মিয়াকে রুকেয়া করে দিয়ে যেতেন। এখানে ছোট একটা ঘটনা ঘটে যেটা হচ্ছে ওই হুজুরের সাথে, কারণ মতি মিয়ার যে সমস্যাটা হুজুর সেটা জানতে পারেন যে মতি মিয়ার যে সমস্যাটা, মতি মিয়ার সাথে নাকি তিনটা খারাপ জিন, খবিস জিন মতি মিয়ার উপর নজর দিয়েছে এবং তারা নাকি চেষ্টা করছে মতি মিয়ার শরীর আস্তে আস্তে দখল নেয় এবং মতি মিয়াকে ধীরে ধীরে অসুস্থ করে তিলে তিলে তাকে একদম শেষ করে যেন দিতে পারে তারা, এই একটা পরিকল্পনা নাকি ওই তিনটা খাটাইস জিনের। তো হুজুর এটা জানতে পেরে তিনি সেইভাবেই কাজ করে যাচ্ছেন, রিচুয়াল করে যাচ্ছেন এবং সেইভাবেই তিনি নিজের পদ্ধতি অনুযায়ী রুকেয়া তিনি চালু রেখেছেন। সাত দিনের মাথায় ওনার রুকেয়া পদ্ধতিটা শেষ হয় এবং তিনি আশা করেন যে আর কোনো ধরনের সমস্যা হবে না, এবং তিনি ওনার পরিচিত কিছু হুজুর ছিলেন, ওই হুজুরা নাকি সরাসরি জিনদের মাধ্যমে তারা কাজ করে, তো ওই হুজুরকে দিয়েও নাকি তিনি এই কাজটা করিয়েছেন। তিনি আসলে কিন্তু সরাসরি জিন রিলেটেড কাজ করেন না বা তিনি এইভাবে কোনোদিন জিন দেখেনও নেই, ওনার পরিচিত কোনো জিনও নেই, যে তাদের কেঁদে তিনি কাজ করবেন। তিনি শুধু এইটুকু কাজ পারেন যে তিনি রোকেয়া করাইতে পারেন, এটুকু। আর বাকিগুলো বিষয়ে সমস্যা বা মতি মিয়ার সাথে আসলে কি সমস্যা হয়েছিল এই কথাটুকু তিনি তার পরিচিত অন্যান্য হুজুরদের কাছ থেকে, যারা কবিরাজি কাজ করেন বা যাদের সাথে জিনদের চলাফেরা আছে, ওই সব হুজুরদের কাছ থেকে এই হুজুর তিনি জেনেছেন। তো পরবর্তীতে যখন সাত দিনের রোকেয়া শেষ হয়, তখন তিনি ওই হুজুরদেরকে বলেন, তখন হুজুররা বলে যে আপনি ওই হুজুরদের মধ্যে থেকে একজন। ওই হুজুর নতুন যে হুজুর মতি মিয়াকে রোকেয়া করেছেন, হুজুরকে ডেকে পাঠান। হুজুর সেখানে যাওয়ার পর সেখানে যে হুজুরের কাছে তিনি গিয়েছিলেন, সেই হুজুর ওনাকে বলতেছিলেন যে আপনি যেখানে রোকেয়া করে আসছেন মতি মিয়াকে, সে জিনগুলো খুবই খারাপ এবং জিনগুলো এখন চেষ্টা করবে আপনার উপর ভর করার বা আপনার শারীরিক অথবা আপনাদের পারিবারিক কোনো ক্ষতি করার চেষ্টা করবে, আপনাকে সাবধানে থাকতে হবে। এবং ওই হুজুর তখন ওনাকে বেশ কিছু পদ্ধতি ওনাকে শিখিয়ে দেন এবং বলে দেন, এবং আশা করেন যে আপনি, তখন ওই হুজুর বলতেছেন যে আপনি যে কাজটা হাতে নিয়েছেন, আপনি ওনাকে রোকেয়া করার কাজ হাতে নিয়েছেন, আপনি তো আগে আমার সাথে পরামর্শ করা উচিত ছিল, আপনি পরামর্শ না করে গিয়ে আপনি হঠাৎ করে একজন খারাপ জিনের নজর লাগায় সেই রোগীকে আপনি রোকেয়া করানো শুরু করে দিয়েছেন, এখন তো আপনার জীবনের উল্টা সমস্যা হতে পারে। তো তখন হুজুরকে বেশ কিছু পদ্ধতি দেওয়ার পর হুজুর তখন বাড়িতে চলে আসেন। তো ওই হুজুরের সাথে নাকি বেশ কয়েকদিন কিছু সমস্যা হয়েছিল। তো হুজুর নাকি দেখতে পেতেন যে লাল আগুনের ছোট ছোট গোলা তার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করত, মাঝে মাঝে ওনাকে ভয়ানক স্বপ্ন দেখাত। আবার ওনার যেহেতু টিনের ঘরের চাল ছিল, সেই টিনের ঘরের চালে নাকি ঢিল দেওয়ার শব্দ খুব মাঝরাতে বেশ অনেকবার থেমে থেমে, একটু পরপর বেশ অনেকটা ঢিল দিল, তারপর থামল, আবার দিল, আবার থামল, এরকম নাকি ঢিল ছোড়ার অনবরত ছোট ছোট পাথর কণা দিয়ে ঢিল ছোড়ার আওয়াজ শুনতে পেতেন ওই হুজুর। তো পরদিন সকালে উঠে নাকি তিনি বাইরে দেখতে পেতেন যে ছোট ছোট পাথরের কণা, ছোট ছোট পাথরের কণা উঠোনে পড়ে আছে, তো এরকম নাকি তিনি দেখতে পেতেন। ওইদিকে কিন্তু মতি মিয়ার সমস্যাটা মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। মতি মিয়া যে সমস্যাগুলো ফেস করছিল সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়। রোকেয়াটা শেষ করার পর ধীরে ধীরে মতি মিয়া স্বাভাবিক জীবনে ফিরে আসে। এদিকে হুজুরও কিন্তু মানে যে পদ্ধতিটা তিনি আরেকজন ওনার বড় হুজুরের কাছ থেকে শিখে এসেছিলেন, সেই পদ্ধতি অনুসরণের পর ওই খারাপ দুষ্ট জিনগুলো নাকি ওনাকে ডিস্টার্ব করা বন্ধ করে দিয়েছিল, আর পরবর্তীতে ওই জিনগুলো ওনাকে ডিস্টার্ব করে নেয়। এদিকে মতি মিয়াও একদম স্বাভাবিক, এবং ওই বড় হুজুরের পরামর্শে এই হুজুর তখন মতি মিয়াকে এই পরামর্শটা দিয়ে দেন যে আপনি পরবর্তীতে আপনার যে ভ্যানগাড়িটা, এই ভ্যানগাড়িটাতে লাশ আপনি কখনো বহন করবেন না, কারণ আপনার লাশ বহন করার কারণে আপনার সাথে এরকম সমস্যাটা হচ্ছে। হয়তো আপনি যদি আবারও আপনার টাকার লোভে আপনি লাশ বহন করেন আপনার এই ভ্যানগাড়িতে, তাহলে আপনার জীবনের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। তো মোটামুটি সুস্থ হয়ে যাওয়ার পর মতি মিয়া তখন হুজুরকে বলেন যে ঠিক আছে হুজুর, আপনি যেটা বলছেন আপনার কথা এখন অক্ষর অক্ষর পালন করব। এবং মতি মিয়া বলে যে আমি এরপর থেকে আর কখনো আমার গাড়িতে লাশ উঠাইনি, লাশের অনেক ট্রিপ আসছে আমার কাছে, আমাকে ভালো পরিমাণ টাকা দিবে বলছে, কারণ লাশ টুকটাক এদিকে সেদিকে নিয়ে যাওয়ার জন্য অটোরিকশা অনেকে ব্যবহার করছে, কিন্তু ভ্যান গাড়ি অনেকে বেশিরভাগ মানুষ ব্যবহার করত, তো যে কারণে একদম ইজি হওয়ার কারণে এবং টাকা মোটামুটি অটোরিকশার থেকে কম লাগার কারণে অনেকে ভ্যান গাড়ি দিয়ে লাশ এদিকে সেদিকে দূর দূরান্তে আনা নেওয়া করত, তো যে কারণে মতি মিয়ার কাছে অনেকে রিকোয়েস্ট করত। কিন্তু মতি মিয়া ওই সমস্যাটার দ্বিতীয়বারের সমস্যাটার পর সে আর কখনো তার গাড়িতে লাশ উঠায় নেয়।